This track was downloaded from FusionBD.com.
আরো একবার স্বাগত হ্যালো 8920 তে, কিবরিয়া আপনার সঙ্গে আছি আর আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 এ। আমরা হ্যালো 8920 তে প্রতি সপ্তাহে এমন একজন অতিথিকে হাজির করি যার জীবনের অভিজ্ঞতা আমাদেরকে নানা কিছু শেখায়, বিভিন্ন রকমের অনুভূতি জমা দেয়, বিভিন্ন রকমের অনুভূতি সৃষ্টি করে। তেমনি একজন আজকে আমাদের এই অনুষ্ঠানে হাজির হয়েছেন যে তার জীবনের গল্প বলবেন এবং জীবনের গল্প আমাদেরকে শোনাবেন। সেই জীবনের গল্প শুনে আপনি কি শিখলেন, আমরা বরাবরই সব অনুষ্ঠানে বলে থাকি, সেটা একেবারেই আপনার দায়িত্ব। আর একবার মনে করিয়ে দিতে চাই আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আপনি ইচ্ছা করলে ফোন করতে পারেন, 24 ঘন্টা নাম্বার খোলা রয়েছে আপনার জন্য 9115668। আবারও বলছি 9115668, এটি হচ্ছে নাম্বার, 24 ঘন্টা খোলা রয়েছে আপনার জন্য। এছাড়া ফেসবুকের একটি পেজ রয়েছে এবং সেখানে যোগ করতে পারেন আপনার নানা রকমের অনুভূতি, কিংবা অনুষ্ঠানে আসতে চাইলে, কিংবা আমাদের যারা এখানে অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে ফেসবুকে আপনি যোগ করতে পারেন নিজেকে। পেজটি হচ্ছে আরজে কিবরিয়া, আরজে স্পেস KEBRIA। আবারও বলছি আরজে স্পেস KEBRIA, এটা দিয়ে খোঁজ করলে আপনি পেয়ে যাবেন এবং ওই পেজে নিজেকে যোগ করতে পারেন। ওখানে আপনি আপনার অনুষ্ঠান সম্পর্কিত বিভিন্ন অনুভূতিও জানাতে পারেন। তো চলে যাই আজকের অতিথির কাছে। আজকের অতিথির নাম হচ্ছে সুজাত। সুজাত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুজাত, কেমন আছেন আপনি?
ভালো আছি দাদা।
আপনাকে আমাদের অনুষ্ঠানে আমরা পেয়েছি সেজন্য আমাদের খুব ভালো লাগছে। এবং আপনি বোধহয় অনেক আগে আমাদের অনুষ্ঠানে আসার জন্য নিজেকে বলেছিলেন যে হ্যাঁ আমি আসতে চাই অনুষ্ঠানে।
জি দাদা, আমি একবার ফার্স্ট টাইম আপনার জন্য আমি অ্যাপ্লাই করি আসার জন্য, আপনার সাথে কন্ট্যাক্ট করি, হয়তো বা সে আসাটাই আজকে।
জি, এবং আসাটা আসলে প্রথম দিকেই হওয়ার কথা ছিল কিন্তু কাজের ব্যস্ততার কারণে আর হয়ে ওঠেনি। যাই হোক সুজাত, শেষ পর্যন্ত আপনাকে আমরা পেয়েছি এবং ঈদের আগে এটাই আমাদের হ্যালো 8920 শেষ অনুষ্ঠান, ঈদের পরে আমরা নিয়মিত আবার করব। তো আপনার গল্পে আমরা যেতে চাই এবং সেই গল্পটা কোথা থেকে শুরু করতে চান
দাদা? আমি প্রথমে আমার নাম দিয়ে শুরু করি।
জি, আপনার নাম সুজাত, আমরা তো সব জানি মোটামুটি।
আর যেটা হচ্ছে যে আমার হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহ, ফুলবাড়িয়া উপজেলা। বর্তমান যেটা নিয়ে আমি কথা বলবো আমার লাইফের গল্পটা নিয়ে, সেটা হচ্ছে যে আমার জন্মটা হচ্ছে 16/12/1990। দেখা যাচ্ছে যে আমি 16 ডিসেম্বর 23-এ পা দিব।
23-এ পা দিবেন আপনি, 22 বছর বয়স আপনার। ওকে, চমৎকার।
তো যেটা বলবো সেটা হচ্ছে যে আমার জন্মটা খুবই একটা দরিদ্র করে। আমাদের এত মানে জায়গা জমি বা বিজনেস ওরকম কিছু নাই, দিন আনে দিন খায়।
কোন জায়গা জমি ছিল
না, টোটালি না, শুধু আমাদের যে বাড়ি জায়গাটা সেটাই আছে আর কোন না। হ্যাঁ, বিটা। আর একটা আছে আমার নানুর জমি, সেটা হচ্ছে যে ওই দান করা যায়। হ্যাঁ, এটা একটু আর বেশি একটা না। আমরা হচ্ছি দু ভাই, আমি বড়, আমার ছোট একজন ভাই আছে। আমি ফার্স্ট টাইম যেটা বলে নিব যে আমার জন্মের হওয়ার পরে যখন 3 মাস, তখন আমার মা হয়তো বা কাজের জন্যই একটু বাইরে যান। হ্যাঁ, যে আমাদের ফ্যামিলিতে এরকম একটু হেল্প করার জন্য, তো উনি টেলার্সে কাজ করেন। হ্যাঁ, তো 3 মাস বয়সে আমাকে রেখে উনি টেলাতে যান, তো অনেক কষ্ট করে। তো আমি নানুর কাছে বড় হই। তো নানুর বড় হওয়ার পরে ও আরেকটা কথা বলিনি যে 3 মাস পরে যে আমার জন্মটা হয়, আমি আমার জন্মের পরে আব্বু আম্মুকে আমি একসাথে পাই না।
হম,
না পাওয়ার কারণ হলো যে আমি দেখা যাচ্ছে যে আমার মার গর্ভ থাকা অবস্থায় আমার আব্বু আম্মু যে কোনো একটা কাহিনী নিয়ে বা জগৎবিবাদের কারণে তার ডিভোর্স হয়ে যায়। তারপর 3 মাস পর আমার জন্ম হয় যখন, তারপরে আমাকে রেখে নানুর কাছে সে টেলার কাজ করেন। তো এভাবে আমি নানুর কাছে বড় হই। বড় হওয়ার এক পর্যায়ে দেখা যাচ্ছে যে যখন আমার 5 বছর হবে, তখন হয়তো আমার নানু আমাকে স্কুলে ভর্তি করে দেন। তো ভর্তি করে দেওয়ার পরে আমি পড়াশোনা করি ওখানে, প্রথমে 1-এ ভর্তি হই, এরকম করতে করতে 5 শ্রেণী পর্যন্ত পড়ি, এরকম পড়াশোনা করি। তো যখন আমি পড়াশোনা করি দেখা যাচ্ছে যে একটা খাতা লাগতেছে, একটা পেন লাগতেছে, যে ওইটা যে আমাকে দিবে ওই রকম ভাবে আমার ফ্যামিলিতে গিয়া হয় না। যেহেতু এটা প্রাইমারি স্কুলে পড়ি, তারপর ওরকম খুব কষ্ট হয়ে যায়। তো দেখা যাচ্ছে যে আমার যে চাচু আছে, চাচুদের কাছে অনেক সময় আমি আবদার করতাম, চাচু আমাকে একটা খাতা কিনে দেন, আমাকে একটা পেন কিনে দেন। দেখা যাচ্ছে কখনো এটা আমি পাইতাম না চাচুদের কাছ থেকেও, আর আমার আব্বু অতটা খবর নিতে আসত না, আব্বু একটু দূরেই থাকতো।
আপনি কার কাছে থাকতেন?
আমি নানানোর কাছে থাকতাম। আম্মু তো যে কাজের জন্য একটু টেলাজে থাকে, হ্যাঁ, নানানোর কাছে থাকি। আম্মু আসে কিছুদিন পরপর, মানে বাড়ি থেকে কিছুটা দূরেই থাকে আর কি, কিছুদিন পরপর আসে, খবর টবর নিয়ে যায় কেমন আছি এরকম দেখে। তো জন্মের পরে মাকে যেরকম আম্মু করে বলা ডাকা অতটা ভাবে হয় না। তো নানুমাকেই আমি মা বলে ডাকি, নানা ভাইকে নানা ভাই ডাকি। তো এরকমই যায়। তো যখন এরকম দেখা যাচ্ছে যে আমি ফোর পর্যন্ত পড়াশোনা হয়ে যাচ্ছে, থ্রি ফোর এর পরই, তখন আমার যে প্রবলেমটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে যে স্কুলে ফিস, কলম, প্যান্ট এগুলো ঠিক মতো আমি পাইতাম না। বই টই তো ওই স্কুল থেকে দিত, কিন্তু ওই যে টোটালি যে প্যান্ট ট্যান্ট এগুলো আমার ফ্যামিলিতে ওরকম ভাবে দিত না। তো এরকম করে বড় হই, তখন আমি যেটা করতাম, তখন আমার কিন্তু হয়তো বা পাঁচ বছর এরকম হবে। তো আমাদের রাস্তা হয়, আমাদের যে রাস্তাটা আছে রাস্তার কাজ হয়, মানে পাকা হবে, ওখানে খোদা হয়, খোদার পরে বালু টালু যে নিয়ে আসে ইট ইট সেগুলো আসে, তো ইট ভাঙা হয়। হ্যাঁ, আমাদের আশেপাশে যারা আছে সবাই যে ইট ভাঙে, কারো আব্বুর সাথে কারো ছেলে যাচ্ছে, কারো চাচার সাথে তার বাঁচতে যাচ্ছে, এমন করে। তো আমার তো কেউ নাই, কি করবো। তো ওখানে ইট ভাঙে, আমি নিজে হাতুড়ি দিয়ে ইট ভাঙি।
আপনার বয়স কত তখন?
তখন দেখা যাচ্ছে পাঁচ বছর এরকম।
পাঁচ বছর
দৌড়তে পারি না ঠিক হাতুড়ি ঠিক মতো, মানে কোন রকম। দেখা যাচ্ছে যে একশো ইট ভাঙতে গেলে আমাকে সে ২৫ টাকা দিবে।
একশো
ইট ভাঙলে সে আমাকে ২৫ টাকা দিবে এরকম। তারপর সারাদিন আমি দেখা যাচ্ছে যে ২০টা দুজি ভাঙে, তারপর আমার হাত নিয়ে আমি ই করতে পারি না,
দাঁড়াতে পারি।
হ্যাঁ, খুব কষ্ট হয়ে যায়। তাই এরকম করেও যায়। আর যেটা হচ্ছে যে ছোট পুলা ফান যেরকম ভাবে ফ্যামিলি থেকে সাপোর্ট পায় ওরকম তো কেউ পাই নাই। দেখা যাচ্ছে কোন একটা আইসক্রিম খেতে মন চাইছে বা একটা চকলেট খেতে মন চাইছে, সেই জিনিসটা আমি কখনো পাইতাম না। হ্যাঁ, যখন স্কুলে যেতাম সবার দেখা যাচ্ছে বা আব্বু আমরা দুই টাকা করে এক টাকা করে দিয়ে দিত, গ্রামের পুলা ফান তো দু টাকা দিলে আমরা যথেষ্ট। তা আমার লাইফে ওটা কখনো হয়েছে না। আর তখন আমি বলি নেই, এক বছর এক সপ্তাহ পর পর আমাদের হাট হতো, বাজার যেটাকে বলি। হ্যাঁ, তো বাজারের সময় আমার নানু, তখন দশ পায় পয়সা ছিল, পাঁচ পায় পয়সা ছিল, আমার নানু আমাকে দশটা পয়সা দিত, দশ পায়ের
মানে
আটানা, পঞ্চাশ পয়সা হয় এখন। হ্যাঁ, তো ওটা দিলেই এক সপ্তাহ পর পর আমি তো ওই আটানা নিয়ে যে দুইটা চকলেট পেতাম, যেটাকে বলে সাবানা চকলেট, এখন নেই মনে হয়,
জি সাবানা চকলেট,
হ্যাঁ ওইটা পেতাম। তো অনেক খুশি ছিলাম এক সপ্তাহ পর পর যখন আমি দুইটা চকলেট কিনতে পারতাম, এরকমই যায়। ওই যে আমি ইট্টি করি, ভাঙি, ভাঙার পরে দেখা যাচ্ছে যে একশো ইট ভাঙতে গেলে আমার তিন দিন লেগে যায়, এমন করে ই করি। তো ২৫ টাকা পাই। তো এটা দেখা যাচ্ছে যে আমি ফ্যামিলিতে নিয়ে দিতাম।
আচ্ছা আচ্ছা।
হ্যাঁ, আমার নানুকে দিতাম যে নানু এটা আনছি আর তুমি এটা নাও। এভাবে আমি পড়াশোনাটা চলে স্কুলে। তো তখন এভাবে জীবনটা চলতেছে।
না, এটা একশো ইট ভাঙার পরে কলম ধরতে সমস্যা হতো না, লিখতে পারতেন আপনি?
না, প্রচন্ড ব্যথা হতো ভাই। দাদা, আমি যেটা বলবো আপনাকে যে আমার এখন আমি যখন অনুভব করি ওই জিনিসগুলা যে আমি কেমন ছিলাম, তখন শুধু দেখা যাচ্ছে যে অনুভবটা করি আমি রাতে, যখন খুবই মানে কান্না পাই বা খুবই কষ্টে ওই সময়টা কাটাই।
জি, তো আমরা আর একটু সামনে দিকে যাই গল্প।
হ্যাঁ, তারপর এরকম করে আমার ফোর মঞ্চে পড়ি ওইরকম। তখন যে ক্লাস ফাইভে আসি তখনও এসএম ওই যে ফিক্সড টাকা ইয়াটে এরকম নাই। হ্যাঁ, তারপরে আরেকটা জিনিস আছে যেটা হলো যে পঞ্চম শ্রেণী যখন আমরা প্রাইমারিতে পড়াশোনা করি তখন গভর্নমেন্ট থেকে আমাদেরকে কিছু টাকা দিত, মাস শেষে এক মাস পরে ৬০ টাকা করে দিত বা এক মাস পরে ৫ কেজি গম দিত, এগুলা পেতাম। তো ওটা পেয়ে তো আর আমি নিতে পারতাম না, আমার ফ্যামিলিকে ইয়ে করতাম,
নানুকে দিতাম।
হ্যাঁ, নানুকে দিতাম। তো মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে টাকা যে দিত ওটাও নানু নিত, আমি কখনো ওটা নিতাম না। তো নেওয়ার পর দেখা যাচ্ছে যে আমরা টোটালি আমার নানু, নানিমা, আমি তিনজনে ছিলাম।
জি,
আর আমার নানু তো বললাম যে নানুর যে জমিটা আছে উনি ওইরকম ভাবে ইয়ে করতো না, ফেলেই রাখতেন সব সময়। বেশি
খাবার দাবার কি ঠিক মতো পেতেন ওই সময়টা? তো খাবার পেতেন।
এখানে আমি যেটা বলি, আমি তিন বেলা কখনো না খেয়ে থাকিনি, কিন্তু না খাওয়ার বেলাটা আমার নানু আর নানিমা করছে, আমাকে তিন বেলায় তারা খাওয়াইছে কিন্তু তারা না খেয়ে থাকছে, এই জিনিসটা করছে তারা। এরকম করে পঞ্চম শ্রেণীতে
আমি কয়েকটু জানতে চাই, আপনি খাবারের কথা বললেন তিনবার আপনি খেয়েছেন, আমরা তো জানি যে স্বাভাবিক পুষ্টির জন্য যে খাবারগুলো দরকার হয় মাছ মাংস, সপ্তাহে কয়দিন আপনার আপনার কাছে মাছ মাংস যুক্ত?
হ্যাঁ দাদা, আমি এখন আপনাকে যেটা বলি যে মাসে কি একবার পেতাম কেনা মাংসটা সন্দেহ আছে। যেটা হলো নিজেদের হাঁস মুরগি যদি থাকতো সেটাই। আর এভাবে কখনো আমার হতো না ফ্যামিলিতে,
মাসে একবার হতো,
মাসে হতো না একবার, এরকমই বলবো আমি। হ্যাঁ পাইতাম না, আর আগবো তখন অনেক কথাই আমি বলবো। তো যখন এরকম চলে পঞ্চম শ্রেণীতে আসি, সেম কাহিনী হচ্ছে। তো ছোট মানুষ তো আর অত কিছু বুঝি না, তখন মনে হয় আমার বয়সটা দশের দিকে মনে আসবে, হ্যাঁ এরকম আসবে। তো তখন পঞ্চম শ্রেণী থেকে আসার পরে আমি যখন বের হয়ে যাব প্রাইমারি শেষ করে, তখন দেখা যাচ্ছে প্রাইমারি শেষ করার আগে দেখে সবাই চিন্তা করে আমি ওই হাই স্কুলে ভর্তি হবো, আমি ওই মাদ্রাসায় ভর্তি হবো। তো আমার ইচ্ছা ছিল যে আরো যারা আছে তাদের সাথে আমি হাই স্কুলে যাব। তো হাই স্কুলে গেলে দেখা যাচ্ছে আমাদের বাড়ি থেকে প্রত্যেকদিন, তখন আর সময়ে দু টাকা ব্যান ভাড়া লাগতো, তাহলে প্রত্যেকদিন চার টাকা লাগে। সেটা আমার ফ্যামিলি দিতে পারবো না, আমি জানি জিনিসটা যে আমার ফ্যামিলি দিতে পারে না, এটা আমি কিভাবে বলি। তারপর হেঁটে হেঁটে যাবো, এরকম চিন্তাই করি যে ওদের সাথে হাঁটে হেঁটে যাবো না। তাই এক পর্যায়ে দেখা যাচ্ছে ওখানে গেলে কিন্তু একটু ওই যে কলম খাতাটা একটু বেশি লাগবে, প্রাইমারি শেষ করছি আমি হাই স্কুলে গেছি তখন কিন্তু একটু বেশি লাগবে।
আপনি হাই স্কুলে গেলেন, আপনি যদি 90 সালে জন্ম দিয়ে হতো আপনার, তাহলে 2000 সালে, 10 বছর পরই তো হওয়ার কথা। 2000 সালে চার টাকা ম্যানেজ করা, তার মানে কি পরিমাণ গরিব বা কি পরিমাণ পোর ফ্যামিলি, আমি শ্রোতাদের একটু বলে নিতে চাই। এটা বাংলাদেশেরই ঘটনা, আপনি চিন্তা করে দেখুন, মাত্র 12 বছর আগে 2000 সালে একটা ছেলে স্কুলে পড়াশোনা করতে যাবে এবং তার ভ্যান ভাড়া দরকার 2 টাকা 2 টাকা 4 টাকা, এই 4 টাকা পরিবার থেকে দিতে পারছে না, তার মানে এই পরিবারটি কতটা গরিব হতে পারে। আমরা আর একটু সামনের দিকে যাই।
হ্যাঁ, পরে যখন আমি এতে হাই স্কুলে যাব, সবাই হাই স্কুলে ভর্তি হয়ে গেল কিন্তু আমার ভাগ্য আর হলো না। তার জন্য আমার নানু বলল কি যে তুমি মাদ্রাসাতে যাও। তো আমি করলাম যে মাদ্রাসাতে যাবো না নানু, তুমি আমাকে হাই স্কুলে ভর্তি করো। তো আমার নানু বলছিল কি যে যে মাদ্রাসাতে দিব, উনি আমার পরিচিত লোক আছে, হ্যাঁ ওনারা তোমাকে পুরোটা হেল্প করে দিবে। দেখা যাচ্ছে যে আমার বাড়ি থেকে যে হাই স্কুলটা যত দূর তার চেয়ে ডাবল হবে আমার মাদ্রাসাটা যদি আমি যাই। আমি নানু করলাম যে নানু যাবো না, ওখানে তুমি হাই স্কুলে ভর্তি করো। আমার ইচ্ছা ছিল পড়াশোনার হাই স্কুলে, মাদ্রাসায় না। তো এক পর্যায়ে গেলে আমার নানু আসলে ওইভাবে জিনিসটা দেখলো না, মানে অতটা কেয়ার করতেন না, গ্রামের পোলাফোন তো আর ফ্যামিলি তো ওরকম না, কেয়ার করতেন না। তো লাস্টে দেখা যাচ্ছে যে পড়াশোনা অফ হয়ে গেল, পড়াশোনা অফ হয়ে গেল। তখন আমি মোটামুটি বাড়িতে বসে আছি, ঘুরি ফিরে আছি, ইটা ভাঙার যে ব্যাপারটা বললাম তখন এটা আছে, ইট ভাঙছি এভাবে করতেছি। তার ইট ভাঙা শেষ হয়ে গেলে যেটা হচ্ছে বালি আনতে হতো, মানে খাল ছিল ওখান থেকে ট্রাক দিয়ে বালি আনতো, ওই যে যখন ট্রাকটা যেত তখন আমি ওদের সাথে বেলচা নিয়ে যেতাম, মাটি থেকে বালিটা ট্রাকে উঠাতাম, আবার ট্রাক বোঝাই করে নিয়ে এসে রাস্তার ধারে ওই বেলচা দিয়ে ফেলতাম।
তখন আপনি ক্লাস সিক্সে পড়ার কথা?
হ্যাঁ, তখন আমি ক্লাস সিক্সে পড়ার কথা। তো এরকমই করলাম। তো করার পরে কিছুদিন একটা গেঞ্জামের কারণে কাজটা অফ হয়ে গেল, যেরকম যে এটা আমি আসছি আমাকে এটা দিতে হবে, মানে কন্ট্রাক্টরদের কাছে যে আবদার করা, এরকম একটা প্রবলেমের কারণে সেটা অফ হয়ে গেল কাজটা। তো তখন আমি বাড়িতে আমি কি করবো, তারপরে যেটা হলো আমাদের বাড়িরই এক সম্পর্কে নানু লাগে, হ্যাঁ তার নামটা বলিনি, তার নাম হচ্ছে আলম, আলম নানু করে বলতাম। তো সে তার বাপের টাকা খরচা টর্চা করে সে মানে বিজনেস নেয়, হোটেল বিজনেস প্লাস রাইস মিল বিজনেস, চাউলের সরি কি বলে চাউল ভাঙায়, হ্যাঁ এই মিল গুলো তৈরি করে, তিনটা মিল উনি তৈরি করে। তো উনি যে হোটেলটা দেয়, তো হোটেলে তো মনে করেন যে কারিগর লাগবে, জিনিস বানাতো, মেচিয়ার লাগবে, হ্যাঁ পানি আনার জন্য পোলাফান লাগবে, এরকম লাগবে, উনি নিজে বসবে। তো ওই টাইমে আমার ওই আলম নানা বলে যে সুজাত তুই আয় আমার এখানে। তো তখন আমি ওখানে যাই, তখন যাওয়ার পর আমি যে কাজটা পাই দাদা সেটা বলবো যে দেখ, আধা কিলো দূর থেকে এক কলসি করে পানি নিয়ে হোটেলে যে ড্রামটা ছিল সেটা বোড়াতাম।
হোটেলের ড্রামটা আপনি আধা কিলো,
মানে হোটেলে তো কল থাকে,
জি
গ্রামের তো কল হয় না, মানে একটা ড্রাম থাকে, কল থেকে পানি ড্রাম বোড়ায়, ওই ড্রামে থেকে পানি মানুষকে খাবার দেয়, হাতটা ধোয়া হয় এরকম করে।
আর সেই পানিটা আপনাকে,
সেই পানিটা আমি আধা কিলো দূর থেকে নিয়ে আসতাম
কলস ভর্তি করে,
হ্যাঁ কলস ভর্তি করে গাড়ি করে নিয়ে আসতাম।
ওই ড্রামটা ভর্তি আপনার কত?
ম্যাক্সিমাম আর 25
বার আপনি আধা কিলো এরকম সারাদিন যাতায়াত
করতাম। করার পরে যেটা করতাম যে আমি লজ্জা করবো না, যেহেতু আমার লাইফের ঘটনা নিতে আসছি,
জি প্লিজ,
হ্যাঁ খাবারের যে প্লেট গুলো আছে তখন আমি সেটা ধুতাম, তখন সেই খাবার প্লেট ধুতাম, টেবিল মুছে দিতাম, এরকম করতাম। তে ওই যে উস্তাদ ছিলেন যিনি ওই সবকিছু বানান হোটেলে খাবার, পরোটা সিঙ্গারা, হ্যাঁ যে উস্তাদ ছিলেন, তো উনি আমার সাথে বড় ছিলেন, তো উনি আমাকে এটা করতে বলতো সেটা বলতো, আমি একা মানুষ কয়টা করবো। অনেক সময় দেখা যাচ্ছে উনি আমাকে বাড়িটাই মারতেন, চর থাপড়া মারতেন। তো আমি আমার আলম নানুকে বলতাম, তো আলম নানু বলতো যে ঠিক আছে ঠিক হয়ে যাবে, আমি ওকে বলবো। তো ওকে একটু শ্বাসে টাসে দিত, এরকম হতো না। একটা পর্যায়ে দেখা যাচ্ছে কি একদিন কি ও মানে আরেকটা কথা বলিনি যে চুলা যে ব্যাপারটা হোটেলে তখন আমাদের নাকড়ি দিয়ে রান্না করতে হয়। হ্যাঁ, গাছ কিনে ওই গাছের ফালাটা কুড়াল দিয়ে নিজেরা কবিয়ে ফালা করি।
জি,
তো ওই গাছের ইয়াটা ফালা করতে গিয়ে কুড়াল দিয়ে কোবাইতে কোবাতে গিয়ে দেখা যাচ্ছে যে আমাকে দিয়ে বেশি করাচ্ছে, আমার উস্তাদটা কম করছে। তো আমি করতে করতে একবার পারতেছি না, পরে বলছি যে উস্তাদকে বলছি যে উস্তাদ আপনি করেন। তো এ কথা তো সে আমাকে বলছে কি পাবি এরকম ইয়াটা করতেছে। তো সে আমাকে ডাল দিয়ে বাড়ি মারে, ডাল দিয়ে বাড়ি মারার পরে আমার তো মানে কান্না ছাড়া কিছু করার নেই, আমি কান্নাকাটি করতেছি। তাই দেখছি ওখানে যে আবার থাপ্পড় মারতেছে,
কাঁদতেও দিবে না,
কাঁদতেও দিবে না, এই অবস্থা করলো। তো করার পরে আমি আলমনকে বললাম যে আলমন এই করছে। তো পাশাপাশি বাড়ি কিন্তু আমি কিন্তু আমার ফ্যামিলিকে এই জিনিসগুলো বলতেছি না, কারণ ঝগড়া লেগে যাবে। হ্যাঁ, এই জন্য আমি বলতেছি না। তা আলমনকে বললাম নানু এই অবস্থা। তো ও আলমন আসলো রাত্রে, ওই আমার উস্তাদকে একটু শাসাইলো আবার।
আপনি কয় টাকা পেতেন এই হোটেলে কাজ করে?
হ্যাঁ, এটা যেটা হলো বললাম যে আমি হোটেলে খাওয়াবে দুবেলা খেতে পারতাম, একবেলা আমার বাড়িতে খেতাম, দুবেলা খেতে পারতাম, আর প্রতিদিন দুই টাকা পেতাম।
২৫ কলস পানি আধা কিলোমিটার দূর থেকে এনে যদি ১২.৫ মাইল আপ ডাউন করেন আপনি প্রতিদিন, আপনি পেতেন
২ টাকা। আর ওই যে বাজারের কথা বললাম, সাপ্তাহিক একটা বাজার হয়, সেই বাজারের দিন ৫ টাকা আবদার করতাম আমি যে বাজারের দিন আমাকে ৫ টাকা দিতে হবে। সে জায়গাতে দেখা যাচ্ছে যে ১ টাকা কমও দিত, ২ টাকা কমও দিত, ৩ টাকাও দিত, ৪ টাকাও দিত।
এই টাকাতে আপনি কি করতেন এই ২ টাকা দিয়ে?
ওই টাকাটা আমি বাড়িতে দিতাম নানুকে। হ্যাঁ, আর দেখা যাচ্ছে নিজে ১ টাকা খরচা করতাম, কিন্তু খরচাটা কমই করতাম, নানুকে দিয়ে দিতাম। এই জিনিসটা
১ টাকাতে কি হতো ওই সময়টাতে, কি পেতেন আপনি?
দাদা আমি বলি, তখন আমরা যে অনেক নেশনা হয়তো বা এখন শুনতেছে জিনিসটা বলতে পারবে যে এই ঘটনাটা কোন জায়গায়। হ্যাঁ, এটা হচ্ছে যে ময়মনসিংহ ফুলবাড়ি উপজেলায়।
হোটেলটা এখন আছে?
না, হোটেলটা এখন নেই। হ্যাঁ, যে আমার নানু বাজার হান করার জন্য, কারণ আমাদের সাপ্তাহিকে দুইটা বাজার, একটা বাজার দূরে দূরে হয়তো, আমার নানু ২.৫ কিলো হেঁটে যান বাজারে এবং হেঁটে আসেন। দেখা যাচ্ছে যে ৫ টাকা লবণ আনার জন্য, হ্যাঁ,
হেঁটে যেতে,
হ্যাঁ, এরকম কষ্ট করতেন, কারণ আমাদের ফ্যামিলি তো এরকম। আর গ্রামে তখনকার যেটা তো আমি বলতেছিলাম যে ২০০০-এর কথা,
না এটা সম্ভব, এবং গ্রামেও কিন্তু এটা এখনো আছে। আমি যতদূর জানি আমার ছোটবেলাতেও এরকম একটা ইয়ে ছিল যে আমি ক্লাস ৭-এ এটা যখন পড়তাম, আমাদের কোনো কিছু করতে হলে ২ কিলোমিটার ২.৫ কিলোমিটার হেঁটে যেতে হতো, সপ্তাহে দুটো হাঁটবো।
হ্যাঁ, এটা হতো। তো আমার নানু করতেন, তো ওই যে ৫ টাকার লবণ আনার জন্য, ৫ টাকার মরিচ আনার জন্য, তো ওখানে যে আমি ওই যে ৫টা টাকা নিয়ে দিতে পারতাম, ৩ দিনে ২ টাকা করে ৬টা টাকা দিতে পারতাম, এটা হেল্প হতো। ওইসব আমি নানুকে দিয়ে দিতাম। তো আমার কথা হলো ২ টাকা দিতেছে, এটা আমার বেশি আর কিছু লাগে না। এরকম করতে করতে আমার উস্তাদ থেকে আলোনা শাসিয়ে দিয়ে গেল, তারপরে আর ইয়ে হলো না। তারপর আমি বললাম যে না না নানু আমি আর করবো না। তো এরকম করার পর আমি বাড়িতে গেলাম।
কত বছর কাজ করেছিলেন?
না, তখন দেখা যাচ্ছে ১ মাসের মতন হচ্ছে, তখন ওই যে ঝগড়া লাগার পর আমি আমার বাড়িতে চলে গেলাম। তারপরে যে হোটেল মালিক আমার নানু, তো উনি কিন্তু আলোনা, আমার নানু কিন্তু ২টা ইয়ে হচ্ছে। হ্যাঁ, আলো নানু গেলাম, যার বললো যে তুই আই পড়ছস কেন, তুই যা, তুই না গেলে আমার ব্যবসাটা কি দেখবে? হ্যাঁ, তুই আমার নিজের লোক, আমার বাড়ির লোক, ওরা তো হচ্ছে পর, ওদেরকে টাকা দিয়ে রাখি ঠিক আছে, কাজ করে, আমি নিজে বসতে পারি না বেশি সময়, আমার ভাই বাদারও ঠিক মতন বসে না, যে একজন ভাই বসেন ওরা আমি অতটুকুই কেয়ার করি না। হ্যাঁ, টাকা টোকা নিয়ে যাবে এটাই আমি চিন্তা করি, তুই থাকলে তো আমার একটু ভরসা থাকে যে না তুই আছোস, কিছু হলে তুই না করতে পারোস কিন্তু দেখে আমাকে বলতে পারবে, এই জিনিসটা তোর উপরে আত্মবিশ্বাস আছে, এরকম বুঝিয়া তে সে আমাকে আবার নিয়ে যায়। আমি সেই হোটেলে যাই, হোটেলে দেখা যায় ২.৫ মাসের মতন ওই জায়গাতে থাকে, আমাদের পাশাপাশি যে বাজারটা ওই বাজার ২.৫ মাসে থাকে। তারপরে হোটেলটা আবার আমাদের বাড়ি থেকে ২.৫ কিলো দূরে নিয়ে যায় আরেকটা বাজারে। ওই বাজারে নেওয়ার পরে আমি ওই হোটেলেই যাই। তো ওখানেও দেখা যাচ্ছে যে ৩ মাসের মতন ইয়ে করি,
কাজ করেন আপনি?
হ্যাঁ, কাজ করি। ওই যে বললাম না ২.৫ কিলো দূর থেকে পানি নিতে হয়, সেটাই হোটেলে ঘুমাতে হয় তখন। তো তখন হোটেলে ঘুমাতাম কিভাবে, ৪টা চেয়ার একসাথে করতাম, ২টা চেয়ার এভাবে দিতাম আর ২টা চেয়ার এভাবে
মুখোমুখি করতে,
হ্যাঁ মুখোমুখি দিতাম, এ পাশে ২টা বেড়া থাকবে, এ পাশে ২টা বেড়া থাকবে, মাঝখানে আমি শুবো। তখন আমার বাড়ি থেকে বেডিং নিয়েছিলাম, বেডিং নিয়ে মাঝখানে শুধু বেডিংটা ইয়াটা আর একটা বালিশ ছিল ওইটা দিয়ে ঘুমাতাম, এরকম বলে ইয়া চললো। তো ওখানে ২.৫ থেকে ৩ মাসের মতন হলো। তো ওই যে সেম উস্তাদরা মারটার দেয়, তো ওটা আমি আসি না,
কাস্টমারও তো অনেক সময় খারাপ আচরণ,
সেটা আমি তো বলবোই। হ্যাঁ, তখন তো আমি ছোট, কাস্টমাররাও জিনিসটা ওইরকম ভাবে দেখে
কিভাবে ডাকতো,
হ্যাঁ
ডাকতো কি
নামে, গ্রামের গ্রামের পুরো মানুষ তো, এই সারা এদিকে আয়। হ্যাঁ, অনেকে দেখা যায় পরিচিতরা এ বাইস্তা এ সুজাত এমন করেই বলতো, আর অনেকে বলতো এই সারা এমন আয়। হ্যাঁ, এরকম করেই বলতো ওরা। তো আমি ওখানে দুই আড়াই মাস তিন মাস করলাম, করার পর ওই যে উস্তাদদের যে টর্চারটা সেটা তো পাইতেছি। তো এক অবস্থা দেখা গেল কি যে আমার নানু আলম নানা বলতেছে যে তুমি এরকম করো কেন, উস্তাদকে বলতেছে যে পোলারটার সাথে এরকম আচরণ করো কিসের জন্য। আর আমার আরটা বলি আলম নানা যে তিনটা বিজনেস, হ্যাঁ তো উনি এই দোকানটাতে সময় কমই দিতেন।
আচ্ছা আচ্ছা,
ওই উস্তাদ যে উনি হতে পাক্ষে সে বসতেন, ওনার একটা ভাই ছিল উনি ছিল, কিন্তু আমাকে দিয়ে যে মোচা টোচা প্লেট দোয়া পানি টানা হ্যাঁ চা দিয়ে আসা এটা করতেন। আর উস্তাদ নিজে ক্যাশের টাকা রাখতেন, মাল বানানো শেষ যখন তখন নিজে চা বানিয়ে কাস্টমারকে দিতেন, আমি সামনে নিয়ে দিতাম।
আচ্ছা আচ্ছা,
এরকম করতাম। তো করানোর পরে তিন মাসের মতো হওয়ার পরে ওটাও শেষ, সে হোটেল ব্যবসাটা অফ করে দিয়ে দিল। তারপরে চাউল বাঙানোর যে মিলটা আর ইয়াটা ওই কাঠ ওই দুইটা নিয়ে আসলো, হোটেল অফ করে দিল। তারপর দেখা যাচ্ছে যে আমি তিন মাসের মতন তখন আবার টোটালি বাড়িতে বসে থাকি। এখন আমাকে যে কেউ নিয়ে একটা কাজে দিবে সেই জিনিসটাও কিন্তু আমার কেউ নাই, যে আমাকে একটা কাজে শেখানোর জন্য একটা টেলারে দিবে। আমার আম্মু কিন্তু টেলারে ইয়া করতেছেন এই দিক দিয়ে, কিন্তু দূরে তা ওই রকম ভাবে কেউ ইয়া করতেছেন না। তারপর যেটা হলো, তাই আমি যে বাড়িতে একদম এসে পড়লাম, বাড়িতে আসার পরে যেটা হলো বাড়ির ধানের যে ভাঙানো মেশিনের পরে যে কুড়া বের হয়,
কুড়া
দিয়ে ধানের কুড়া দিয়ে কিন্তু ওই যে চা বানানো যে নাকড়ি বানানো হয়,
হ্যাঁ
আমাদের ওখানে একটা বাড়ি এলাকা থেকে কুড়া কিনে এনে একটা দোকানে ইয়া করতো, ওখানে মাফা মাফি হতো, ওখানে মাফে বস্তা ভরে সেটা একটা ট্রলি বা একটা পিক আপ ওঠানো হতো।
আচ্ছা,
তখন ওই যে আমি বাড়িতে বসে থাকি তখন আমি ওইটা করতাম, ওই কুড়াটা আমি উঠাই দিতাম। দেখা যাচ্ছে যে তিরিশটা বস্তা আছে, পঁয়ত্রিশটা বস্তা আছে, সেটা উঠাই দিলে আমাকে পাঁচ টাকা দিলেই তো আমি মানে অনেক খুশি। সেই জায়গাতে দশ টাকা দিচ্ছে, আমার দিদি কথা হলো যে কালকে আবার সে কখনো কুড়ার বস্তা ভরে আমি উঠাই দেবো, এরকম করতাম। তো এভাবে কিছুদিন গেল, তারও তিন মাস হবে এরকম টাইম পরে আমি আরেকটা কথা বলে নি, আমার ময়মনসিংহে মুক্তাগাছা উপজেলা নামে একটা উপজেলা আছে, সেই মুক্তাগাছা উপজেলার একজন লোক তার বিজনেস হোটেল বিজনেস, সে মুক্তাগাছা থাকে, তার জন্মটা আমাদের এলাকার পাশাপাশি এলাকায়।
জি
হ্যাঁ, তার নাম হচ্ছে বলে নিব বজনদা, হিন্দু মানুষ
বজনদা।
হ্যাঁ বজনদা, তে বজনদার হোটেলে লুক নাই, বিদায় সে তার এলাকায় বেড়াতে আসছে, এই হিসাবে একজনের সাথে আলাপ করছে যে হোটেলে কাজ করার মতন কোন ছেলে টেলে আছে তোমাদের এখানে? তো আমি যে আমার এই যে এখানে হোটেলে কাজ করতাম তখন তো এলাকার আশেপাশে দু একজন লোক দেখতো যে পোলাট হোটেলে কাজ করতেছে, তো হিসাবে বজনদাকে একজনের পরামর্শ দিচ্ছে যে আমার নানুর নামটা বলি, আমার নানুর নাম হচ্ছে জব্বর মল্লিক। তো উনি বলছে যে মল্লিক সাহেব নাতিন তো এটা করছে, তো ওর নিয়ে তো পোলাট এরকম ভালো। তো নেওয়ার পরে ওই হাটের দিন, আমাদের বাড়ির পাশে যে হাটটা, সে হাটের দিন বজনদা খুঁজতে খুঁজতে আমাদের বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর আলাপ করছে, তখন তো আমি বাড়িতে নাই। তো বাড়ি থেকে আলাপ করে চলে আসছে বাজারে, বাজার আসার পরে কার মাধ্যমে জানি আমাকে দেখছে, দেখার পরে সে আমার ভূগোলে গেছে, যাওয়ার পরে আমার মাথা হাতে বলতেছে বাবা তোমার নাম কি? আমি বললাম আমার নাম সুজাত। বলে যে তুমি কি করো? আমি করি এখন কিছু করি না, হোটেলে কাম করতাম, গ্রামের কথা তো, হোটেলে কাম করতাম এই কথা বলি। বলে যে তুমি আমার সাথে যাবা, আমার একটা হোটেল আছে কাম করবা, এরকম করে বলে হাসি হাসি। আমি কই আমার হোটেল কই? বলে কি যে আমার হোটেল হচ্ছে মুক্তাগাছা। আমি কই এত মানে দূরে আমি জীবনও যেতাম না, হ্যাঁ আমি গ্রামের কথা, ময়মনসিংহ আমি উচ্চারণ
শুনে আপনার
যেরকম ছিল,
হ্যাঁ আমার ময়মনসিংহ একটা ফ্রেন্ড ছিল, আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, আপনার এই উচ্চারণ শুনে আমার তার কথা মনে পড়ছে এই মুহূর্তে। ঠিক আছে বলুন আপনি।
আমার মানে যেরকম ইয়া ছিলাম যে ল্যাঙ্গুয়েজ টু টাইম ব্যবহার করছি আমি ওগুলোই বলবো।
জি বলুন।
টোটালি যখন আমার পরিবর্তন হয়েছে তখন আমি এরকম বললাম, বলতাম যে না এত দূরে আমি কোনোদিন যেতাম না, এরকম বললাম। তে উনি তারপর আবার আমাকে নিয়ে আমাদের বাড়িতে গেল, যাওয়ার পরে বলল, বলার পরে আমার যে নানু আর নানিমা এরা দুজন কিন্তু তাদের সন্তানের চাইতে আমাকে বেশি ভালোবাসতেন।
জি
হ্যাঁ, খুব প্রচন্ড বেশি ভালোবাসতেন, তো তারাও দিতে চাইল না। পরে দেখা যাচ্ছে কি যে আমি গেলাম না, যাওয়ার পরে ওই যে যার মাধ্যমে আমাকে বাজারে খুঁজে পেল তার নাম ছিল হারু, আমরা তাকে হারু বলে বটে, সেও হিন্দু। সেই হারু মিয়াকে খুঁজে পেলো, মাধ্যমে আমাকে খুঁজে পেলো। তো দুদিন পরে দেখা যাচ্ছে যে আমি চিন্তা করলাম যে বাড়িতে বসে থাকি মানে নিজেদের প্রবলেম, তাহলে কি করব, কাজে যাওয়াটা মনে উচিত ছিল। পরের দিন আবার বাজারে, বাজার না হাট না, বাজারে হারু মিয়াকে দেখার পর আমি বলি আপনি যে একটা বেড়ারে নিয়ে আইসি লাইন, তাহলে এক কাজ করেন আপনি ওই বেড়া ডাকদিন আমি কামে যাম, এই কথা বলি। তা বলে যাবি? আমি কে যাম। পরে সে এক সপ্তাহ পরে ওই হেন্নারকে খবর দিয়ে উনি নিয়ে আসে বজনদাকে মুক্তাগাছা থেকে। আসার পরে বজনদার সাথে আমি যাই, যাওয়ার পরে উনি বলে কি যে যদি আরো একটা ছেলে হতো তাহলে ভালো হতো। আমি মনে মনে কই যে আমার সাথে যদি কেউ যায় তাহলে তো আরো বেটার। হ্যাঁ, আমার বাড়ির দেখা যাচ্ছে 200 গজ দূরে আরেকটা বাড়ি আছে, ওই বাড়ি থেকে আরেকটা ছেলে আছে, ওর নাম হলো মুকলেশ। মুকলেশ আমি বজেন্দ্রর সাথে তার দোকানে কাজ করার জন্য মুক্তার কাছে যাই।
এবং দোকানটা কি হোটেল না অন্য কিছু?
হ্যাঁ, শুধু শুধু হোটেলে সেটা।
আচ্ছা।
তে হোটেলে যাই, তে হোটেলে যাওয়ার পরে ওদিনকা ইয়া হয় না, যেতে যেতে দুপুর হয়ে যায়, তো রাতের বেলা উনি আমাদেরকে ভাত খাবার তো দেন না। হোটেল তো খোলা ছিল, ওনার ছেলে বসতাম, যে পুরি টুরি যে ছিল দুপুরে বা ছিল যে কটা ছিল ওই কটাই আমাকে বলে যে খায় না, তোমরা খায় শুয়ে থাকো। তো শুয়ে যে থাকবো ওই রকম ভাবে যে একটা মানে থাকার জায়গা, কোন বেডিং পত্র আমি নিয়ে নেই, ও নেই নেই, তো কিছু নাই। তো ওই হোটেলে যে আগে ছেলেরা কাজ করতো তাদের কিছু বেডিং পত্র নষ্ট ফেলে আছিল,
নষ্ট নোংরা,
হ্যাঁ নোংরা ফেলে আছিল। কোন মাথার নিচে যেটাকে বালিশ দিই সে বালিশও ছিল না। তো আমি কই কেমনে থাকবো? পরে মুকলেশ আমার বল নিয়ে আইসর তো কেমনে থাকবো? আমি কই ই করম ক্লাস এনেই থাকি, আমার তো একটা অভ্যাস আছে যে বললাম না এর আগে তো আমি একবার চেয়ারের ভিতর কিভাবে থাকে থাকে ওই ওই ইয়া বেডিংটাই টান দিয়ে ব্রাঞ্চ, মানে আমি কিভাবে বললাম আপনাকে, একটা ব্রাঞ্চ সিস্টেম আছে নিচে বসে উপরে আর একটা ব্রাঞ্চ, হ্যাঁ এই সিস্টেম ব্রাঞ্চ গুলো ছিল তখন। তো উপরে শুলে তো পড়ে যাবো, যদি পড়ি তাহলে তো মানে শেষ। আমি নিচে যে ব্রাঞ্চটা আছে এটা একটু চিপা থাকে, ওইটার ভিতরে ওই বেডিংটা বিছিয়ে নিলাম। নেওয়ার পরে ওই ব্রাঞ্চের নিচে কিন্তু ইটা দিয়ে থাকে ইটা,
জি জি জি,
সেই ইটা খুলে আমি একটা নিয়ে আর রকে দিলাম, ও এটাতে মাথা দিবে না, এটা ছাড়া থাকবে। আমার কথা হলো এটা দিয়ে আমি থাকি, আমি এটা দিয়ে থাকলাম, মুকলেশ এটা দিয়ে থাকবো না। মুকলেশ মানে খুব রাগ আমার উপর, তোর কারণে তো আইসি এখন এইরকম। তারপরের দিন কি হলো, সকালে উঠে দেখে মুকলেশ নেই, মুকলেশ নাই, আমি আছি। মালিকের ছেলে সকালবেলা আসছে দোকান খোলার জন্য, তো মুকলেশ নেই, মুকলেশ খুঁজে পাই না পাই না। পরে আমি মালিকের ছেলের সাথে আসলো, আমি কাজ টাজ করলাম, উনি পরোটা বানাচ্ছে সকালে, ভেবে গেল। পরে কিছুদিন পরে খবর পেলাম যে মুকলেশ বাড়িতে চলে গেছে। তারপরে আমি দোকানে এভাবে আছি, ও আরেকটা কথা বলে নি, তখন তো গোসল করতে হতো আমার, তো মালিকের বাড়িতে আমাকে যে গোসল করার ইয়া ছিল না, আমাকে বলতো না আর আমিও যেতাম না, ছোট মানুষ আর লজ্জাবোধ করতাম, ভয় পেতাম, সবটা জিনিসই কাজ করতো আমার ভিতরে। তো আমি যে গোসল করতাম সেটাও বলে নি, সেটা হলো ওই দোকানের চেতে 200 গজ দূরে, সেটা একটা পচা পাগড়ি ছিল, পাগার বলে কোচা তো আছে, সেই কোচা টোচা বড়া ছিল, ওটাকে জব্বার মিয়ার পচা পাগার বলে সবাই বলতো,
জব্বার মিয়ার পচা পাগার,
পচা পাগার। তো আমার যে গোসলের টাইমটা একটা বা দেড়টার টাইমে, সেই টাইম হতো না, সারাদিন কাজ করার পরে রাত্রে 11টার পর ওই পাগারে গিয়ে কি বলবো, যে যখন আমি পাড়া দিলাম ফার্স্ট টাইম, যে আমার মনে হয় অর্ধেক পাটা দেবে গেল,
মানে সব ময়লা
কেদা কেদার জন্য
কাদা,
মানে পচা পাগারে তো প্রচন্ড কেদা থাকে। আমি মানে তারপরে ওইভাবে গোসল করে আসলাম, আসার পরে এরকম, তখন যে সাবান ব্যবহার করাটা, এই যে এখন অনেক সাবান আছে, হ্যাঁ তিব্বত, তখনকে আমি বলি প্লেট দোয়ার সাবান ছিল, ওই সাবানটা হচ্ছে কেক সাবান, 3 টাকা করে হলুদ সাবান ছিল, প্লেট দোয়ার যে সাবানটা, সেই সাবানটা আমি নিজে গায়ে ব্যবহার করতাম। এরকম করতে করতে ওই ইটা মাথা দিয়ে ওইভাবেই ব্রাঞ্চে শুমিয়ে আমি একটা বছর পার করি। মুকলেশ কিন্তু তারপরে দিন চলে আসতেন, পরে যখন দেখা যাচ্ছে যে আমি দুই মাস পরে ওই পহেলা বৈশাখের মেলা হয় আমাদের বাড়িতে, ওই মেলাতে আমি বেড়াতে আসি আমাদের বাড়িতে, তখন আমি মুকলেশ বলি তুই আয় পড়লি কেন, বলে কি যে তুই যেমনে থাকো আমি থাকতে পারবো না,
কয় টাকা পেতেন আপনি প্রতিদিন?
ও তখন ও বলি ওই বজন্দ আমাকে কাজ করে প্রতিদিন 25 টাকা দিত।
আচ্ছা,
তখন একটু ডিমান্ডটা আমার বাড়লো, তা আমিও খুশি যে কষ্ট হোক ডিমান্ডটা তো পারছি, 2টা টাকা বেশি পাইতেছি, এই হিসাবে আমি কষ্টগুলো সহ্য করে নিতাম। তাও কি হতো, প্রথম 2-3 দিন উনি আমাকে কাজ শেষে প্রতিদিন রাতে 25 টাকা করে দিয়ে দিতেন, এরপরে যেটা হলো উনি আমাকে ঠিক মতন ওই টাকাটাও দিতেন না বজন্দা। তো এরকম করে 2 মাস পর যখন বেড়াতে আসলাম, তখন মুকলেশকে বললাম, মুকলেশ বলল যে আমি সম্ভব না। হ্যাঁ, তা আমি বললাম ঠিক আছে। তারপর আমি 2 মাস পরে যখন বাড়িতে যাই 3-4 দিনের জন্য মেলা করার জন্য মূলত, এটা তখন আমি মেলা করে আবার চলে আসি।
এর মাঝখানে আপনার বাবা মা কখনো আপনার সাথে যোগাযোগ করেনি?
আমার আব্বুর কথাটা, আম্মু তো আমার জন্য ওই যে কষ্ট করতেছে যে একটু হেল্প করা, টোটালি হিসেবে করতেছে, কিন্তু আব্বু আমার কতটা ইয়া করতো না, আব্বু আসে না আমার কাছে যে আমার ছেলেটা কিভাবে আছে কি করতেছে, ওইটা আব্বু কখনো দেখতেন না। তারপরে ওই আমি যখন বাড়িতে আসতাম, কখনো দেখা যাচ্ছে কারো কথা শুনে হয়তো বাড়ছে। ও আরেকটা কথা, যখন আমি ক্লাস 3-4 পড়ি, তখন আমি তো আব্বু আম্মুর কাছেই থাকতাম, নানুর কাছেই থাকতাম, ওই হিসাবে মাঝে মাঝে আব্বুর বাড়িটা পাশাপাশি ছিলেন, তো কখনো আমাদের এদিকে আসলে আমাকে ভয় দেখাতো যে স্কুলে, স্কুলটা ছিল আমার বাবার বাড়ির কাছে, যে স্কুলে গেলে আমি তোকে দূরে নিয়ে যাবো এরকম বলতেন। তারপর আবার সাথে বেশ একটা কথা টথা বলতাম না, তো এরকম ভাবেই গেল। তারপর যেটা করলাম, মেলাতে যখন আসলাম, মেলাতে শেষ করে আবারই গেলাম সেই দোকানে। যাওয়ার পর এরকম করে বজুন্দার, এখানে আমি মাসে 750 টাকা পাই, 25 টাকা রুজ হলে। হ্যাঁ, তো 1 বছর কাটাইয়ে দিই। ও আর যেটা হলো যে মুকলে চলে যাওয়ার পর আরেকটা ছেলে আসে, সেও ওই দোকানে আগে কাজ করত, ওই ছেলেটাও টর্চার করতো আমারে। হ্যাঁ, আর হোটেলে তখন টর্চার করতো, তো যে বেশি ফরমাস করে, মানে হেল্পার কে যেরকম ফরমাস দিয়ে সবসময় রাখা,
এটা কর ওইটা কর,
হ্যাঁ এই জিনিসটাই বেশি করতো। তারপরে ওখানে এলাকার মানুষ তো আমাকে কেউ চেনে না, যে কাস্টমারের কি আচরণ এরকমই করতো।
আমাদের চোখে এরকম পড়ে, সাধারণত যারা পানি দেন, পানি দেওয়ার কাজটা যারা করেন তারা বয়সে অনেক ছোট দেখবেন, লক্ষ্য করলে গ্লাসের পানি দিয়ে ভরে যান এবং এই বাচ্চাগুলোর মুখের দিকে তাকালে দেখবেন যে কি নির্মম এবং কি, মানে বলার আসলে কোনো ভাষা নেই। এবং যখন আমরা খেতে বসি বা যখন আমরা ওদেরকে ফরমাইশ করি, তখন আমাদের মাথার মধ্যে কোন ধরনের হিউম্যানিটি থাকে না বেশিরভাগ মানুষেরই।
This track was downloaded from fusionbd.com.
এবং আমরা যে ব্যবহারটা করি, ওই ব্যবহারের সাথে আজকের এই সুজাতকে একটু মানিয়ে নেবার চেষ্টা করুন, মিলিয়ে নেবার চেষ্টা করুন, তাহলে ওর যে গল্পগুলো বলছে সেগুলো আপনার কাছে অবাক মনে হবে না। সুজাত, আমরা আরেকটু সামনের দিকে যাই।
হ্যাঁ, তাহলে ওই আমার যে পুরান যে ছেলেটা যে কাজ করতো রসা করে, তারপর আমি 1 বছর ওখানে থাকি। ওই ইটা কখনো বালিশ পড়ে না আমার, 1 বছরের ভিতর আমি যাবার, হ্যাঁ বাড়ি থেকে নিতে পারতাম, তো বাড়ির থেকে নেওয়ার ইচ্ছাটা আমার টোটালি হতো না। বিল্ডিং পত্র নিয়ে যে কাম করবো দরকার নেই এরকম মনে করতো, নিতাম না কখনো। বাড়িতে বলতো কিভাবে থাকস, কিভাবে খাস। ও খাওয়ার ব্যাপারটা বলি, যে সকালবেলা রুটি খেতাম, 2টা রুটি খাওয়াতো, বলে দিত 2টা রুটি খাও খেতাম। দুপুরবেলা ভাত খেতাম সন্ধ্যাবেলা 6টায়, হ্যাঁ আর রাতে ভাত খেতাম না 1 বছরের ভিতরে। রাতে ওই যে পুরি টুরি ছিল
যেগুলো বেঁচে
থাকতো, সিঙ্গারা পুরি সমাচারে কিছু থাকতো, ওইটাই রাত্রে খেতাম। দেখা যায় 6টার সময় দুপুরে খাবারটা খেলে তারপর ভাত ওগুলো খেতে মন চাইতো না, তারপর যদি মন চাইতো খেতাম, তো এরকম। তো দেখা যাচ্ছে 1 বছরের ভিতরে কদিন আবার দোকানটা, মানে ওই মালিকটা একটু অনিয়া ছিল, উনিও অভাবী ছিলেন, তো দোকানের ভাড়া দিতে পারে না, দোকান মালিক সে অফ করে দেয়, কারেন্টের লাইন কেটে দেয়, তারপরে ভেঙে যায়, এরকম সমস্যা। মানে পাগারের সাথে ছিলেন ইয়াটা, আরেকটা পাগারের সাথে ছিলেন দোকানটা, পিছনে পাগার ছিলেন, ওই বর্ষাকালে যখন আসে তখন ভেঙে দোকান চলে যায় ওইদিকে, তো বন্ধ হয়ে যায়। পরে কিছুদিন দেখা যাচ্ছে কি যে লাইন টাইন নাই কারেন্টের, তো ওইভাবেই দিন কাটাই, রাত্রেবেলা দোকান অফ, দিনের বেলা ওখানেই থাকি, রাতের বেলা ওখানে থাকি, ঘুরতে ফিরতে যায় না, মানে কাকু চিনি না কোন দিকে কিভাবে যাব। তো ওই যে বললাম যে এক বেলা খেতাম, কিন্তু দুপুরে খাবারটা ওই 5টা 6টায় খেতাম, দুপুর হতো না। আর খাবার ব্যাপারটা বলি, যে আসলে গরিবে গড়ে জন্মেছি, ওই রকম ভালো খাবার পাই নাই, যে তারাও খুব ভালো খাবার যে তা না, মুসুরের ডাল আর হিন্দুদের খাবার, তো আমি হেলা করে বলতেছি না, ওদের নিয়ম যেটা, হ্যাঁ নিরামিষ এইগুলাই বেশি খাওয়াতো ওরা, তো আমার খাবারটা ওরকম হতো না। আমি আমার বাড়িতেও যাই খেতাম না কেন, মূলত দেখা যাচ্ছে মাংস টাংস না পাই, ঠিক একটু মাছ হলেও পেতাম, মাংসটা পেতাম না,
কিন্তু ওখানে একেবারে এরকম,
হ্যাঁ একেবারে এরকমই হতো। দেখা যাচ্ছে কি যে যেটাকে বলে কামলাকে, তো ওইভাবেই দেয়, হ্যাঁ যে একজন কামলা হয়তো বা তার ওইভাবে জিনিসটা দেখছে, তো আমি কিছুই বলি না। তারপরে আমি 1 বছর কাটাই দিলাম, দেওয়ার পরে 1 বছর পরে ওই দোকানটা অফ হয়ে যায়, বজুন্দার দোকানটাও, মানে অফ হয়ে যায় কেন, সেই যে মাসে যে গড় ভাড়ার টাকাটা, ওটা গড় মালিককে ঠিক মতন দিতে পারতেন না, তো ওইটা অফ হয়ে যায়। অফ,
এই অফ হয়ে যাওয়ার পরে পরের গল্পটা আমরা সংবাদের পরে শুনব। শ্রোতা, আপনাকে আর একবার আমরা মনে করিয়ে দিই, আপনি শুনছেন হ্যালো 8920। আজকের গল্পে আমাদের সঙ্গে আছেন সুজাত, নামটা অনেক সুন্দর নাম, সুজাত নামটা কে দিয়েছিলেন আমরা ঠিক জানি না, ওর কাছ থেকে আমরা ফিরে এসে শুনব। এবং ও যে জীবনের গল্পটা বলছে, বাংলাদেশের সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা এরকম হাজার হাজার মানুষ আছে, এবং গল্পে আসলে হতাশ এখন আপনি হচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত গল্পটা হতাশ থাকবে কিনা আমি জানি না, আপনি আমাদের সঙ্গেই থাকবেন আশা করি। আপনাকে আমি আরও একবার মনে করিয়ে দিচ্ছি, হ্যালো 8920 হচ্ছে আপনার কথা বলার প্ল্যাটফর্ম, আমরা এখানে জীবনের গল্প বলি। আমরা মনে করি জীবনে যে ঘটনাগুলো ঘটে সেগুলো উপন্যাস কিংবা গল্পের আমরা যেটা পড়ি বইয়ে, তার চাইতেও অনেক অনেক বেশি পরিমাণে ভয়াবহ, অনেক অনেক বেশি পরিমাণে ড্রামাটিক, অনেক অনেক বেশি পরিমাণে লাভেবল, আমরা যাই বলি না কেন। আমরা জীবনের গল্প তুলে ধরার চেষ্টা করি প্রতি সপ্তাহে একবার হ্যালো 8920-তে, শুক্রবার রাত 11টার খবরের পর এখানে আপনিও আপনার জীবনের গল্প বলতে পারেন। 9115668, আবারও বলছি 9115668 হচ্ছে আমাদের নাম্বার। ফোন করুন, আপনার নাম বলুন, আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলুন এবং বলুন আপনার কি বলা আছে। প্রয়োজনে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব এবং হতে পারেন আগামী সপ্তাহে আপনি আমাদের অতিথি। আর ফেসবুকে আমাদের একটি পেজ রয়েছে, সেখানে আপনি যোগ করতে পারেন নিজেকে, যোগ করে আপনি অনুষ্ঠান সম্পর্কে মতামত এবং একই সাথে আমাদের অনুষ্ঠানে যারা অতিথি হয়ে আসছেন তাদের সাথে সরাসরি যোগাযোগ করা, তাদের ব্যাপারে কোন অনুভূতি, তাদের ব্যাপারে আপনার যদি কোনো কিছু বলার থাকে আপনি সেখানে অভিমত ব্যক্ত করতে পারেন। পেজটি হচ্ছে আরজে কিবরিয়া, আরজে স্পেস KEBRIA, আরজে স্পেস KEBRIA। সংবাদের পর আমরা আবারও ফিরে আসছি হ্যালো 8920-তে, আশা করছি আমাদের সাথেই থাকবেন। সংবাদের পর আরো একবার স্বাগত হ্যালো 8920-তে, কিপটি আপনার সঙ্গে আছে আর আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 90.2। আরো একবার বলছি আমাদের সাথে যোগাযোগ করবার ঠিকানা, একটি ফোন নম্বর 24 ঘন্টা খোলা রয়েছে আপনার জন্য, 9115668 অর্থাৎ 9115668। এই নাম্বারটি এমন একটি নাম্বার আপনার জীবনের সবচেয়ে বিশ্বস্ত নাম্বার আপনি বলতে পারেন। এমনও হতে পারে যে ঘটনা আপনি হয়তো জীবনে কাউকে বলেননি, আপনি নিঃসংকোচিত্তে আমাদেরকে বলুন, আমরা অধীর আগ্রহ নিয়ে আপনার গল্প শুনব এবং হাজার লাখো মানুষকে শোনাতে চাই। আমরা বিশ্বাস করি জীবনে ঘটে যাওয়া ঘটনাই আসলে মূল ঘটনা, সেটা যে কোনো ড্রামার চেয়ে বড়, যে কোনো উপন্যাসের চেয়ে বড়, যে কোনো গল্পের চেয়ে বড়। এবং উপন্যাস, গল্প, সিনেমা, নাটক কিংবা যে কোনো ধরনের কাহিনী, এগুলো আসলে জীবন থেকেই নেয়া। আর সেই জীবনের ঘটনাগুলোকে আমরা সরাসরি এখানে প্রচার করছি লাইভ, আনকাট, কিংবা আপনি বলতে পারেন একেবারে জীবন্ত। আর যাদের জীবনে এই ঘটনাগুলো ঘটে যায় তারাই এখানে এই অনুষ্ঠানে উপস্থিত হন, তারা নিজের মুখে ঘটনাগুলো বলেন, আমরা অধীর আগ্রহ নিয়ে শুনি। আমরা বারবার এই অনুষ্ঠানে বলেছি যে এই ঘটনার আমাদের কোনো বিশেষ উদ্দেশ্যে প্রচার করা হয় না, জীবনের ঘটনা এখানে প্রচার করা হয় এবং সেই ঘটনা আপনার মনের মধ্যে কি ধরনের অনুভূতি সৃষ্টি করাবে সেটা একেবারেই আপনার ব্যক্তিগত ব্যাপার। 9115668, 9115668 হচ্ছে আমাদের নাম্বার, আপনি ফোন করুন। ফোন করার পর আপনার নামটি বলুন, নামটি বলার পর আপনার সেল নাম্বারটি বলুন স্পষ্ট করে, তারপর বলুন আপনার কি বলার আছে এবং হতে পারে আগামী সপ্তাহে আপনি আমাদের অতিথি হবেন। এছাড়া ফেসবুকে আমাদের একটি পেজ রয়েছে আরজে কিবরিয়া, আরজে স্পেস KEBRIA, ওখানে হ্যালো 8920 নিয়ে নানা রকমের কথাবার্তা হয়। হ্যালো 8920-তে যারা অতিথি হয়ে আসেন তাদের সাথে সরাসরি যোগাযোগ করার একটা ব্যবস্থা করা আছে, আপনার ইচ্ছেগুলো নিজেকে ওখানে যোগ করতে পারেন এবং এই অনুষ্ঠান সম্পর্কে নানা মতামত ব্যক্ত করতে পারেন। আমি আবারও পেজটি বলছি আরজে স্পেস KEBRIA। সুজাত, আমরা যখন সংবাদের বিরতিতে যাই তার আগে আপনার হোটেলটি বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় আমরা থেমেছিলাম, তবে তারও আগে আমার নাম নিয়ে বোধহয় একটা প্রশ্ন ছিল, নামটা অনেক সুন্দর একটা নাম।
হ্যাঁ, আমার নামটা হচ্ছে মূলত যে মুশারফ হোসেন সুজাত। তো মুশারফটা রাখছিলাম আমার আম্মু আর সুজাত নামটা রাখছিলাম আমার নানুমা। আমাকে সবাই সুজাত বলে ডাকতুন, কিন্তু যখন আমি খাতা কলমে লিখতে যেতাম তখন মুশারফ হোসেন সুজাতই লিখতাম, আমাকে সবাই সুজাত বলেই ডাকে।
আপনি কি আপনার নামের অর্থ জানেন?
না, আমি এখনো জানি না, কিন্তু একজন মানুষ আমাকে একটা কথা বলছিল, তোমার নামটা অনেক সুন্দর।
আমরা সবাই বলছি আপনার নামটা অনেক সুন্দর,
কিন্তু আসলে আমার নাম
সেই মানুষের গল্পটা আমরা জানবো, তবে তার আগে আমরা ওই গল্পে ফিরে যাই।
আচ্ছা, দোকানটা অফ হয়ে গেল, দোকানটা অফ হয়ে যাওয়ার পরে এখন তো আমি আরো পাশাপাশি হোটেলে কিন্তু হোটেল থাকে আমার, হোটেলে এই পাশে হাতের বাম পাশে আর একটা হোটেল ছিলেন, সেই হোটেলটা ছিলেন, ওটাও ছিলেন হিন্দু হোটেল,
জি
সদেবদা হোটেল বলেন।
আচ্ছা আচ্ছা।
হ্যাঁ, সেই সদেবদা হোটেলে মিষ্টি সহ থাকত, মানে মিষ্টান্ন ভান্ডার।
হ্যাঁ, মিষ্টি এবং প্লাস হচ্ছে খাবার,
খাবার সব পেয়ে যাচ্ছেন, ভাত খাবার না কিন্তু, মানে যে ময়দা দিয়ে যেটা গুলো বানানো হয়, পুরি সিঙ্গারা, হ্যাঁ, আর দই মিষ্টি,
আচ্ছা আচ্ছা,
রসমালাই এগুলো থাকতেন। তে বজনদার ওখান থেকে বজনদা অফ করে দিলেন, দেওয়ার পরে সদেবদা পাশের দোকানের মালিক সে আমাকে জিনিসটা বললো যে তুমি আমার এখানে আসো, কারণ একটা ছেলেকে দেখে তো যে ছেলেটা কেমন, সবাই আগ্রহ করে। তো আমি যেতে চাইলাম না, তারপরে উনি আমাকে করে নিল, মানে মনে মনে করলাম এখন বাড়িতে যাবো, ঠিক আছে যাই, প্রথম যেতে চাইলাম না, পরে গেলাম। যাওয়ার পর ওনার ওখানে আমার পার ডে আসে 35 টাকা,
10 টাকা বাড়লো,
10 টাকা বাড়লো আর কি। তে ওনার বাড়িটা হচ্ছে দোকান থেকে দেখা যাচ্ছে আধা কিলো দূরে। দোকানের যে মিষ্টি দই এগুলো হতেন ওনার বাড়িতে, জিলাপি এই ব্যাপারটা হতেন বাড়িতে, শুধু কোন সিঙ্গারাপুরিটা দোকানে হতেন, চাটা দোকানে হতেন, আর সবই বাড়িতে হতেন। তো ওখানে যাওয়ার পরে আমার যেটা আসে সেই প্লেট দেওয়া আর বাড়ি থেকে যে জিনিসগুলো নিয়ে আসা, চাটা সামনে নিয়ে দেওয়া, পানি দেওয়া, এইগুলো কাজই হয়। তো করতে করতে দেখা যায় এখানে 6 মাস করার পরে আমার যে হেডমেস্টার ছিলেন তার পিছনে তো আমি হেল্পারই করতাম, হেডমেস্টার চলে যান, চলে যাওয়ার পরে ওই জায়গাটা আমি নিয়ে নেই, নেওয়ার পরে ওই তখন আমি পুরোপুরি মেচার হিসাবে ইয়ে করি,
একটা উন্নতি বলে,
হ্যাঁ একটা উন্নতি বলে, যেটা যে একটু উন্নতি হয় আমার, দেখার পর ওই যে পানি টানি যেটা হলো আমার কথা হলো যে আমার নিচে যে আছে হেল্পার হিসাবে আমি ওর উপর অতটুকু প্রেশার দেবো না, একসময় তো আমি ওই জায়গাতে ছিলাম, আমার পরে যে আমার হেল্পার হিসাবে কাজ করলো আমি তোকে অতটা প্রেশার দিতাম না, আমি নিজেই সবই করতাম। হ্যাঁ দেখা যাচ্ছে করাতাম কিন্তু ওকে আমি অনেক সময় হেল্প করতাম।
আপনি কেন দিতেন না, কারণ আপনার উপর তো এরকম হয়েছে, আপনি কেন দিতেন
না? আমার কথা হলো যে একজন আমার উপর করে গেছে সে বুঝতে পারছে না, বা তার মনের সাথে হয়তো এরকমই দেখা যাচ্ছে যে আমি এরকম পাইছি বিদায় যদি তার মতন আমার মনের সাথে করি তাহলে আমার নিজের কাছে ছোট লাগবে। এই জিনিসগুলো আমার ভিতরে আগে থেকে কাজ করতো ছোট থাকলাম যখন তখন, তো এরকম ওনার ওখানে চলতেছে। তো মেচিয়ারি করতে করতে দেখা যাচ্ছে আমার বলে নেই আমার হোটেলের সিট ছিলেন 48টা,
জি
হ্যাঁ, তার ভিতরে 48টা বলতে সবসময় 48টা সিট ইয়ে করতো না, ওটা ছিটে পিছনে ওগুলো তো যেত না মানুষ, টোটালি আমি একা মেচিয়ার, একজন চা বানাচ্ছেন একজন আমার পিছনে হেল্পারি করতেছেন,
জি
এভাবে চলতেছে। তো দেখা যাচ্ছে অনেক সময় ওই যে বাড়ি থেকে জিলাপি নিয়ে আসতাম আমি দুপুরে খেতে যেতাম হিন্দু বাড়ি, কিন্তু বলে নেই ওদের ওখানে খেতে গেলে কিন্তু নিজের হাতে প্লেট দিতে হয় দূরে যেয়া, ওদের রান্নাঘরে ঢোকা যায় না, অনেক নিয়ম কারণ আছে। তো সদেবদার এখানে আসে যেটা হলো উন্নত হলো, আমি একটু মেচিয়ার হয়ে গেলাম, 10 টাকা বেড়ে গেল, কিন্তু ওই থাকার যে পরিবেশগুলো সেগুলো আর কখনো হলো না, আমার
পরিবর্তন হলো না,
কোনো পরিবর্তন হলো না। থাকার পরিবেশটা হলো কি, আগে আমি মাথার নিচে ইটা দিতাম, সদেবদার এখানে মাথার নিচে আমি বস্তা ময়দা, যে বস্তাটা ছিল সে ময়দাটা ব্যবহার করার পর তো বস্তাটা থাকতো, সেই বস্তাটা আমি ওই জাহিরা টেরা ওই বস্তাটা ভালিশ বানাতাম এখানে উপরে দেওয়ার জন্য, যে ইয়া লাগে যেটাকে খেতা বলে চাদর টাদর, তো সেগুলো তো আমি বাড়িতে কিছু নিছি না, তাহলে শীতকালে আমি অনেক সময় গরমে শীতে মরি তখন আমি দিব কি?
আপনার মালিককে আপনি কখনো বলেননি যে আমার শোয়ার জন্য একটা বালিশ নাই?
না, ওনাকে আমি কখনো বলতাম না জিনিসটা, ওনারা কেয়ার করতেন না, মানে গ্রাম বললাম তো যে কামলাতে কামলাকে আর কি ওইভাবে দেখে, ওই জিনিসটা ওরা ওইভাবে দেখতো। সর্দার এখানে এসে গেলাম, দোকানে থাকলাম না, মালিকের বাড়ির বারান্দাতে একটা চৌকি ফালানো ছিল, সেই চৌকিতে ঘুমাতাম। হ্যাঁ, তো যখন ওই যে বর্ষাকাল তখন তো ঠান্ডা লাগে, তখন তো উপরে কি দিব, ওই যে বস্তাগুলো ছিল দুইটা বস্তা কেটে দুইটারে অ্যাডজাস্ট করতাম ইয়া দিয়ে, সুইচা বলে, হ্যাঁ ওটা দিয়ে পেঁচাই নিতাম, সুইয়ের মতন করে বুনিয়ে নিতাম, দুটো অ্যাডজাস্ট করে ওইটা উপরে দিতাম, খাতা হিসেবে ওটা আমি ব্যবহার করতাম। তো মাথা নিচে বাড়ি দিতাম, এরকম ভাবেই গেল। তখন আরেকটা কথা বলিনি, ওই মালিকেরই শালার আরেকটা দোকান আছে ওখানেই একটু দূরে, ওই দোকানের যে তিনজন ছেলে আছে তারা হলেন রংপুরের বাড়ি তাদের, তারা এইখানে আসছিলেন কাজ করতে, তারাও আমার নিয়ে থাকতেন। আর আমাদের দোকানে আমি কিন্তু ছিলাম, আর আমার উস্তাদ ছিলেন, টোটালি 5 জনের মতন ছিলেন। আমি ছিলাম আমার দোকানের মুসলমান আর ওরা ছিল হিন্দু, তো ওরা ওই যে আমার যে উস্তাদ বা আরেকজন ছিল ওরা মালিকের মাঝখানের রুমেই জায়গা ছিল ওখানে ঘুমাতো, কিন্তু আমাকে বারান্দাতে ঘুমাইতে দিত, তো আমি ঘুমাতাম বারান্দাতেই। তো এরকম ভাবে আমার দিনগুলো যাচ্ছে, দেখা যাচ্ছে অনেক সময় খেতে আসছি, খেতে আসলে দিতে যেগুলো সেগুলো খাইতে হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে এগুলো ভালো লাগতেছে না, খায় না, ওইটা নিয়ে আমি ফেলে টেলে দিয়ে পর প্লেট দিয়ে ওদের কাছে রেখে চলে যেতাম এরকম হতো। আর খাবারের সময় দেখা যাচ্ছে অনেক একটু প্রবলেম হতো, মানে একটা জায়গা পরিষ্কার না থাকলে বসে খায় কিভাবে, নোংরা কিভাবে খায়, দেখা যাচ্ছে যে খায়া যদি আরামে না বসে খাওয়া যায় তাহলে কিভাবে হলো। তো নিজের কাছে লাগতো এটা কেমন, কিন্তু বলতাম না কখনো, এভাবে সহ্য করে সদেবদার এখনো চলে। তো সদেবদার মানে 7টা শালা ছিলেন,
আচ্ছা
শালা সম্বন্ধে মিলিয়ে 60 জন, ছোট যে শালাটা সে একটু অন্য টাইপের, মানে বেশি কথা বলে, আর সদেবদাও নিজেও মানে সবসময় খালি কাকা করতেই থাকবে ছেলেদের পিছনে, আমার পিছনে এটা বেশি করতেন সদেবদা। আর ওই যে ওনার যে ছোট ছালাটা
ডাকতেন কি ভাই, ছোকরা দিকে
না, উনি বলতেন, ও আরেক কথা বলেনি আমাকে, তো প্রথম ওই যখন নাম বলা হয় বজনদার ওখানে যাই তখন আমার নাম বলে সুজাত, সে সুজাত বলে ডাকে, তার ওই যে ওয়াইফ ছিলেন প্রথম একদিন বাড়ি যাই সে সাজু বলে ডাক দেয়, তখন থেকে আমি সাজু নামে পরিচিত হয়ে গেলাম
ওই এলাকায়,
ওই এলাকাতে সাজুর জন্য পরিচিত হয়ে গেলাম, সদেবদার ওখানে গেলাম তখন ওই সাজু বলে পরিচিত হয়ে গেলাম।
আচ্ছা,
সদেবদার ওখানে আমি প্রায় 2005 দিয়ে একবার চলে আসছিলাম, পরে আবার গেছি, পরে 6 লাশ দিয়ে আয়সা পড়ি আবার মাঝখানে যাই, এরকম করছিলাম দুইবার।
আপনার নাম যখন পরিবর্তন হয়ে গেল প্রতিবাদ করেননি?
না, আমার কথা হলো ওরা ডাকুক, সমস্যা নেই। ও যেটা হলো যে সদবদার একটা মেয়ে ছিল, আমি দিদি ডাকতাম, সীমা দিদি, সীমা দিদি আমাকে রাজন সাজন বলে ডাকত,
সুযোগ থেকে সাজন বলে ডাকত,
সাজু হলাম, পরে দিদি ডাকতো আমাকে সাজন, এরকম বলে যা যেটা পারতেছে ডাকতেছে, সমস্যা নেই। এইভাবে নাম পরিবর্তন হতে শুরু হলো। তারপরে সদবার এখানে এইভাবে যেতেছে আমার দিনগুলা। আর ওই যে ওনার ছোট সালাটার কথা বললাম, উনি কিন্তু অনেকরকম খাইতে গেছে, বলতেছে কতই খাস, কয়টা খাস, এমন করতো বাড়িতে খাওয়া যেমন কয়টা বাজে এখন খাইতে গেছে। আর গোসলের ব্যাপারটা, ওই যে সবাই গোসল করে কলে, আমার গোসল করতে হয় পুকুরে, যেখানে অনেক শিউলি পড়ে থাকে, হ্যাঁ মানে একটু নোংরাই।
আমি একটু শ্রোতাদেরকে ফাঁকে একটু বলে নিই, বাগার এবং পুকুরের মধ্যে কিন্তু পার্থক্য আছে। পুকুর বলতে আমরা সাধারণত সেটা বুঝি যেখানে সাধারণত পরিচ্ছন্ন করে রাখা হয় এবং পুকুর আপনারা নিশ্চয়ই জানেন। আর একটু বাগার হচ্ছে এমন একটা জলা বা ডোবা মুজে গেছে, মানে বছরের পর বছর সেখানে পানি আটকে থাকে, নোংরা এবং ময়লা থেকে শুরু করে সবকিছু ওখানে ফেলা হয়, এবং বাগারে সাধারণত দুই একটা জিওল মাছ ছাড়া অন্য ধরনের কোন মাছ ওখানে থাকতে পারে না, এবং খুবই রুদ্ধশ্বাস করা একটা পানি অবস্থা করে এবং খুবই জঘন্য অবস্থা যাকে বলে, আপনারা যদি দেখে থাকেন অনেকই মজা। বিশেষ করে ঢাকা শহরে যেগুলো আছে ওগুলো আসলে আমরা পাগার বলি না, ওগুলো চেয়েও পাগারের অবস্থা একটু ভালো। তো আপনার ভাগ্যে সেগুলোই জুটেছে?
আমার ভাগ্যে সেগুলোই জুটে। তো এরকম আমি কাউকে কিছুই বলি না, যে সবাই কলে গোসল করে, অনেক সময় দেখা যাচ্ছে আমি কলে না যদি একটু কলে পাগারে নাকি একটু কলে গেলাম, তো ছোট শালাটা যে আছে আমার মালিকের, সে যদি দেখতো না মানে আমার সাথে ইয়া করতো,
এখানে আসছিস,
হ্যাঁ এখানে আসছিস কেন, ওখানে যা, এরকম বলতো। তো আরেকটা কথা বলে নি, মালিকের যে ওয়াইফ, আমি কাকি ডাকতাম, তো উনিও খুব ভালো মানুষ ছিলেন, উনি খুবই ভালো মানুষ ছিলেন, ওনার মেয়েটা খুবই ভালো মানুষ ছিলেন, ওনার দুইটা ছেলে ওনারও ভালো ছিলেন।
আপনি যে পাকারে গোসল করতেন, আপনার গায়ে হাত পায়ে চুল চিকানি বা নোংরা
কিছু বলিনি, যখন আমি প্রথম ওই যে আলোর নানার কথা বলছিলাম হোটেল থেকে যখন ই করে, তখন ওই হাতগুলাতে গা হতো,
ফুসকা পড়ে যেত,
ফুসকা পড়ে যেত, গা হতো, পায়ের ইয়াতে গা হতো, এগুলো হয়ে যেত।
তো এগুলো যখন আপনি ক্লায়েন্টের কাছে ওই যে পানিগুলো নিয়ে যেতেন, ওরা গালি দিত না, তোর হাতে কি হয়েছে, এরকম কি
দেখা যাচ্ছে কি, যে জিনিসগুলো ওরা ওইভাবে দেখতো না, এভাবে নিয়ে বসাই দিয়ে আসা পড়তাম। আর এই অবস্থায় আমি দোকানে কাজই করতেছি, পানি হাতাতে হতেছে, যখন ওই যে শীতকালের কথা বলি, আর দোকানে বলি যে সকাল পাঁচটা থেকে রাতের একটা পর্যন্ত দোকানে কিন্তু আমার কাজ করতে হয়, একটার পরে যখন আমার শরীরটা দুর্বল হয়ে যায় তখন আমি শুয়ে পড়ি, তখন আবার পাঁচটা বাজে আমার ডাকে তুলে, তখন আমি যখন পাঁচটা বাজে তখন আমার ডাকলে আমি উঠতে পারি না। তো মালিক অনেক ইয়া করে, রাগারাগি করে, তারপরে উঠে যাই, দেখা যাচ্ছে যে দুপুরবেলা বা সন্ধ্যাবেলা একটু সময় পাইছি, কাস্টমার নাই, চেয়ার একটু বসি, ঘুমিয়ে যেতাম। তো ওরা একটু ওইভাবেই করতো না, অনেক সময় চাইতাম যে আজকে খাই খেতে গিয়ে আমি এক ঘন্টা ঘুমাবো, দিতে না কথাটা বেশি বলতো, হয়তো সপ্তাহে একবার এই চান্সটা দিত, কিন্তু ওই যে ঘুমের যে সমস্যাটা এটা হতোই, না আমাকে গায়ে হাত তুলতো না, উস্তাদটা হয়তো বা ওই সদরদার এখানে আসার পরে উস্তাদটা বেশি একটা রাজা করতো না, হয়তোবা কাকারা ছিলেন একটু দুষ্টামি করে একটা থাবুর মারতেন, ওটা আমি দুষ্টামি মেনে নিবো, উস্তাদ তো আমার তো উস্তাদ, দুষ্টামি করে নিতো। এখন যেটা হচ্ছে ওই যে আমার যে উস্তাদ, উস্তাদ যখন জিলাপি বানাতেন বাসায়, জিলাপি বানানোর পরে যে বোলটার ভিতরে ময়দা গোলা গুলতেন, সেই বোলটা জিলাপি বানানোর শেষ হয়ে বোলটা কিন্তু চড়া হয়ে থাকতেন ময়দা লাগিয়া, সেটার কিন্তু তা ক্ষণিক ভাবে সাফ করা যেত না, সাফা করা যেত না, সেটার পাকারে নিয়ে ডুবিয়ে রাখতে হতো বোলটাকে, পানির কারণে ওটা নরম হয়ে যেত, তারপরে কষা দিলে ধুয়ে যেত, তো ওটা তো আমারই করতে হতো। তো যখন ওই যে জিলাপি বানানোর একটা নাতা থাকে, হ্যাঁ নেকড়া দিয়ে একটা নাতা বানানো, ওই ওইটা সহ ভিজে রাখতাম, যখন আমি ওইটা সাফা করতে যেতাম তখন কি করতাম, যে আমার তো শিখতে হবে কিছু, তখন ওই জিলাফির যে নাতাটা আছে ওই জিলাফি নাতার ভিতরে আমি কেদা তুলতাম, কেদা তুলে ওটার মুড় দিয়ে ধরে, যখন ওই জিলাফি বানায় মুড় দিয়ে ধরে এমনি পেঁচাই, তো আমি প্যাক ওটার ভিতরে তুলে এমনি মুড় দিয়ে ধরে সেম ওই কাজটা করতাম, মানে সে তেলে বাঁচতেছে আমি ওটার উপরে কেদা তুলে ওটা মাটিতেই করতেছি, মানে জিলাফির ফেস গুলো শিখতেছি, জিলাফির ফেস কিন্তু মানে আড়াই ফেস বলে, একটু টাফ হয়ে যায় অনেকের মনে, আমার ওটা হলো শিখা। এরকম করতে করতে এইভাবে একটু চান্স নিতাম, যখন ওই যে দোকানে আসতাম সিঙ্গারা বানাতো রুটি বানাতো, তখন উস্তাদের ফাঁকে ফাঁকে একটু মানে নিজেও চিন্তা করতাম যে একটু বানাই, এরকম করতে করতে টোটালি আমি এক সময় শিখে গেলাম জিলাপি সিঙ্গারা সমাচার রুটি পরি যা আছে চপ টপ সবই শিখে গেলাম। চার বছর তো ছিলাম এখানে, দেখা যাচ্ছে দুই বছরের মাথায় গেলে এগুলো শিখে ফেললাম আমি, তখন আবার একটু উন্নত হলো, তখন আমার মানে পার ডে আস্তে আস্তে ৪৫ টাকা যে টাকা বলে 45
আর ১০ টাকা
আর ১০ টাকা বেড়ে গেল আমার জন্য। তখন আমি মোটামুটি কারিগর বলতে যেটাকে বোঝায় পুরাপুরি না হলে আমাকে কারিগর তারা ধরতেছে আমাকে এই জিনিসটা করতেছে, এখন মেচিয়ার থেকে আপাতত আমি চলে আসলাম। এভাবে গেলো কিছুদিন, ওই যে মালিকের ছোট শালাটা উনি একটু মালিকটা বেশি ইয়া করতেন, এরকম করার করতে আমার মাঝখানে আমি কিছুদিন জন্য চলে যাই বাড়িতে, যেন আমি কাজ করবো না। তো তখন দেখা যাচ্ছে বাড়িতে গেলেও একটা জিনিস শান্তি নাই, যে অভাবই না যে একটা না একটা প্রবলেম থাকেই। আর বাড়ির থেকে দেখা যাচ্ছে আমার বাড়িতে ওই পাশাপাশি আমার খালা থাকে, তো এরকম কিছুদিন থাকার পর বলতেছে যে এমনি কেমনি চলবে। তো নিজের কাছে জিনিসটা লাগতো, এরা যে বলবে ওটা তো নিজের কাছে মনে হচ্ছে। তখন আবার আমি নিজের ইচ্ছায় ওই দোকানে আসলাম, আসার পরে কাজ করলাম। কাজ টাজ করার পর দেখা যাচ্ছে যে আমি তো এখন মোটামুটি কারিগর ধরতে গেলে, আমার উপর আরেকজন কারিগর আছেন, উনি হচ্ছেন দই মিষ্টির জন্য। আমি যখন রাতের 12টা 1টা পর্যন্ত কাজ শেষ করি, আমাদের যে মিষ্টি বানানোর কাজ তো সেটা 12টার পরে মোটামুটি হয় শুরু হয়।
জি
হ্যাঁ, দুধ করতে হয়, দুধ জাল দিতে হয়, ছানা কাটতে হয়, সেটা শুকাতে হয়, সবকিছু মিলে ওটা 12টার পরে পরে। তা আমি কি করতাম, আমার কাজ শেষ করে দিয়ে 12টা 1টার পরে ওই ওস্তাদের বলে যায় মিষ্টি বানাই দেখতাম, মানে তোমার পারফরমেন্স করতাম তার।
আচ্ছা আচ্ছা,
ওই পারফরমেন্স করাটা চান্সটা হলো যে আমি জিনিসটা বানানো,
পারফরমেন্স মানে আপনাকে হুকুম করতে এটা করো এটা করো এটা করো,
হেল্প করা তাকে। হ্যাঁ, ওই জিনিসটা করার কারণে মূলত যে আমি জিনিসগুলো শিখা। তো ওখানে যেতাম উস্তাদের সাথে ওই মিষ্টির ছানা ইয়া নিয়ে হাতে নিয়ে ওরকম গোল গোল করে চেষ্টা করতাম। প্রথমত হতো না, নষ্ট হয়ে যেত, বলতো যে এরকম করিস না করিস না, এরকম করিস না কথাটাই বেশি বলতো। এমন করতে করতে একটু মানে একটা পর্যায়ে গেল কি, যে আমার ওই যে 45 টাকা করে যে পেতাম, সেখান থেকে উস্তাদের জন্য একটা সিগারেট একটা ফান নিয়ে আসতাম, মানে তাকে ভালো রাখার জন্য। তো দেখা যাচ্ছে যে এরকম করতে করতে একটা পর্যায়ে আমি উস্তাদের সাথে শিখে দেখতাম মিষ্টিটা বানাতে পারি, হাতের যে ইয়াটা এটা বানাতে। মিষ্টি কিন্তু তিন রকম হয়।
আচ্ছা
হ্যাঁ, একে ওই চমচম বলে, একটাকে বালিশ বলে, আর একটা গোল্লা বলে, এটা গ্রামের কথা কিন্তু। হ্যাঁ, তো ওই তিনটা রকমই শিখে গেলাম। তো করতে করতে দেখা যাচ্ছে কি, যখন আমার কাজ শেষ হয়ে যাবে, এসে ঘুমিয়ে যাবো, তখন উস্তাদ আমাকে প্রতিদিন ডাকে, সাজু এদিকে আয়, সাজু এদিকে আয়, ইয়া তো পেশা তো মিষ্টিকে পেশা তো বলতো, মানে বানানো বানানো পেছান পেশা তো। ওই যে উস্তাদের চান্স পেয়ে গেলাম, ওই করতে করতে করলাম উস্তাদের লোক ভালো একটা সম্পর্ক হয়ে গেল। এখন রইল বাকি আমার দই। এরকম করতে 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 উস্তাদ আবার দুইটা বানাই ফেলে 8টা 9টার ভিতরে। দুধটা সন্ধ্যার সময় আসে, তো গ্রামের অঞ্চলে দুধ কিন্তু সন্ধ্যাবেলা আসে। হ্যাঁ, সন্ধ্যাবেলা কিনে নিয়ে জাল দেওয়া, আর দই বানানোটা খুব সহজই মনে করি, আর মিষ্টি বানানোটা একটু টাফ, রিক্সে কাজ করতে হয়। তো উস্তাদ ওই 9টা 10টার মধ্যে 8টা 9টার ভিতরে দই বানাই ফেলায়। তা আমি কি করতাম, ওই যে সন্ধ্যার টাইমে যে আমার পরোটা একবার বানাতে হতো, ওই ফাঁক টাইম যে একটু গ্যাপ থাকতো, ওই গ্যাপ টাইমটা আমি উস্তাদের কাছে চলে আসতাম। এদিক দিয়ে কিন্তু মালিক কাকা করতেছে, গেছি কিন্তু আমি তার কাজেই, কাকা কাকা করতেছে, জায়গা ঠিক মতন থাকে না। হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের কথা বলতো। আর আরেক কথা বলিনি, এই যে কাকা চাল করতেছে, আমি কিন্তু রাত্রের বেলা এখানেও খেতাম, খেতাম না দুপুরে, খেতাম আর রাতের বেলা ওই যে যা থাকতো ওইটাই খাও। এটা হলো মানে ওদের গ্রামের একটা মনে পরিবেশটা এরকম, যেটা মনে করবো এখন যারা আছে তারা হয়তো এরকমই পায়। তো রাতের বেলা আমি ঠিক মতন পেতাম না খাবারটা, তারপর ওগুলা খেয়েই থাকতাম। তারপরে দই বানানোটা উস্তাদের কাছে যেতে যেতাম, দই বানানো এক পর্যায়ে যে আমি দই বানানোটা শিখে নিলাম। দই বানানোটা শিখে নেওয়ার পরে ফার্স্ট টাইম যখন ই করি, তখন আমার দইটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায় মানে জমে না।
আচ্ছা আচ্ছা,
জমে না, এইটা না জমার কারণে অনেক আমার টর্চার করা হয়।
কত কেজি দই ছিল এটা নষ্ট হয়েছিল?
সেটা ছিল প্রায় 20 কেজির মতো।
কি ধরনের টর্চার করা হয়েছিল আপনাকে?
টর্চার মানে তোমার স্যালারি কেটে নেওয়া হবে এখন, মানে গালাগালি তো মানে ইচ্ছা, এটা কাগজ শুধু তখন নিচে মাথা দেওয়া ছাড়া উপর দিকে তাকায় দেখবো, তখন এই জিনিসটা মানে ভয় হতো, এখন আমি কি করব। হ্যাঁ, এরকম পরে ইয়েটা করো না। আমার উস্তাদের সাহায্যে ওই জিনিসটাকে দিয়ে আবার পরবর্তীতে দই বানাইছে, জিনিসটা সলভ হইল, গেল এরকম। যাওয়ার পরে আবার কিছুদিন উস্তাদের সাথে সাথে আছি, দেখা যাচ্ছে 6 মাস পরে আবার আমি একদিন ওই দইয়ের ব্যাপারটা দেখলাম টোটালি কিভাবে কি করতেছে। এরকম করতে 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 ওই যে দইটা নষ্ট সেটা তো নিচে পড়ে গেল ব্যাপারটা, আবার সামনে যখন যেতে যেতে টোটালি একদিনকে আমি আবার দইয়ে যাই
সাহস করে।
হ্যাঁ, সাহস করে, তা সাহসটা আমাকে দেয় কিনা ওরা, ওনারা দেয় না, আমি এরকম বলে নেই যে আজকে অল্প দুধ থাকে তখন, যে আজকে যে দুধটা ইয়ে হতেছে উস্তাদ, উস্তাদ মানে কাকা ডাকতাম, কাকা এটা যদি নষ্ট হয় আমার টাকা দিব আমি,
তাও আমি রিস্ক নিব।
তারপর আমি রিস্ক নিব, একথা বলার পরে কাকার একটু মানে বুঝে একটু যাইয়া ম্যানেজ করে আমি এটা পাতি, সেদিন আমার দুইটা হয়ে যায় সুন্দর মতন। হওয়ার পরে পরের দিন উস্তাদ কয় না যে মালিককে যে সাজু দুই পাচ্ছেন, কাকি বলে কাকাকে যে কালকে যে দুই বাচ্চা এটা তো সাজু বাচ্চা, কেমন হয়েছে জমছে? ক হ্যাঁ এটা তো জমছে, কেটা ওই বানাইছে কে সাজু? ক হ্যাঁ। তো এরপরে তাকে জিনিসটা ভালোই হচ্ছে, কখনো খারাপ হচ্ছে না। তখন আমার আরো বেড়ে গেল 10 টাকা,
55 টাকা
হয়ে গেল আমার পার ডে। তো এরকম করে 2005 মনে আসে,
15 বছর বয়স আপনার।
2005 আসার পরে তখন আমি পুরোপুরি একটা কারিকর, মানে কারিকর বলতে একদম হেড কারিকর না, আমার উপর কিন্তু উস্তাদ আছে। ওই উস্তাদ না যাওয়ার পরে কিন্তু ওনার পুরোপুরি হয়ে গেল আমাকে কারিকর, সে নিবে বানাবে না। তো ওই কাকাটাও খুব ভালো ছিলেন, যাই হোক উস্তাদের অনেক সময় কথা বলে, আমি মন্দ বলবো না। তো এরকম হওয়ার পরে আমি আবার বাড়িতে চলে আসার পরে আবার একই, মানে বাড়িতে এসে তো ইয়া নেই, এই অভাবী সংসারে এই একটা প্রবলেমই দেখা যাচ্ছে। তারপরে আমি আবার যাই, যাওয়ার পরে ছয়ের দিক দিয়ে কি কাজটা ঠিক মতো করতেছি, ওই ছোট শালার কথা বললাম যেটা মালিকের, তার সাথে একটা ঝগড়া করে আমি চলে আসি। এটা মনে হয় যে ছয়ের ফার্স্ট দিক দিয়ে আর কি, ফার্স্ট দিকে চলে আসার পরে আমি আর যাই না। না যাওয়ার পরে
তখন আপনি কি করতেন? বাসায় থাকতেন?
না, কিছুদিন বাড়িতে থাকলাম। তখন ওই যে বললাম না যে আমাকে যে কি হেল্প করবে, একটা কাজে নিয়ে দিবে বা একটা কাজ শিখাবে, সেরকম কেউ নাই ফ্যামিলিতে, তো কেউ করেন না। তো আমার খালো থাকতেন, মামা থাকতেন ঢাকায়। তো ছোট মানুষ তো মামারা বলতো যে এই ছোট মানুষ আমি কই নিয়ে দিম, এরকম বলতো। তারপর যেটা হলো, আমি খালার মাধ্যমে, আমার খালা থাকতেন ইয়েতে মধ্যবাটাতে, মধ্যবাটাতে আমার খালা থাকতেন, ওনার এখানে আসে। আসার পরে এক মামা, দুঃসম্পর্কে মামা, এই মামার সাহায্যে আমি মধ্যবাটা লুৎপুর টাওয়ারের সাথে হাকিম টাওয়ার আছে একটা, ওভারব্রিজের সাথে, সেটা তিনতলাতে একটা ইয়ে আছে হাকিম টাওয়ারে, ওনার আমার মালিকানা ছিলাম শাহাবুদ্দিন। তো ওনার গার্মেন্টস আমি ইয়ে করি, মামার সাহায্যে গার্মেন্টসে চাকরি পাই। ছোট মানুষ তো আমি, দেখা যায় যখন বাইরে তো তখন কাম করে নিয়ে টয়লেটের ওখানে রাখতো, আমি না শুধু আমার মতন যে কয়জনই ছিলেন, বাইরেরা যদি দেখে এরকম অল্প বয়সে ছিলেন তাহলে ওদের সমস্যা হয়।
ও, টয়লেটের ওখানে লুকায় রাখতেন?
লুকায় রাখতেন, যে যতক্ষণ পর্যন্ত বাইরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা এখানে
টয়লেটের ভিতরে আপনাদের লুকায় রাখতো?
হ্যাঁ, লুকায় রাখতো। তো এভাবে 6 মাস আমি চাকরি করি।
এখানে আমি একটু টিপ্পনী দিতে চাই, আমাদের গার্মেন্টসে কিন্তু এরকম অনেক ধরনের শ্রম আছে, ছোট ছোট বাচ্চা, এবং তাদের আমরা জানি যে শিশু শ্রম নিষিদ্ধ। তার মানে এখানে একটা বাস্তব চিত্র পেয়ে গেলাম যে যাদেরকে নেওয়া হয় তাদেরকে আসলে যাতে চোখে না পড়ে সেখান থেকে বাঁচানোর জন্য কোথায় লুকিয়ে রাখা হয়। ওকে, যাই হোক, তারপর সামনে
নেওয়ার পরে বাইরে যেতে হবে, তখন বেরিয়ে আসতাম। তখন আমার কিন্তু স্যালারি কিন্তু 1500 টাকা। আমার মনে আছে আমি 1 মাসে 22টা নাইট করছি,
ওভারনাইট।
হ্যাঁ, নাইটটা ছিল কি যে 12টা থেকে 3টা পর্যন্ত, মানে সকাল 8টায় আসতাম, 10টার সময়, 10টার সময় একটু খাবার সময় দিত, আবার 11টার ভিতরে চলে আসতাম, চলে এসে আবার রাতে 3টা পর্যন্ত থাকতাম, 3টা থেকে রাতে 8টা পর্যন্ত, সকাল 8টা পর্যন্ত ওই টাইমটা ঘুমাতে পারতাম। এভাবে আমি 1 মাসের মধ্যে 22টা নাইট করি।
মাই গড,
হ্যাঁ, আমার শরীরটা একটু সাদা হয়ে যায়।
This track was downloaded from fusionbd.com.
গার্মেন্টস চাকরি করার অবস্থায় শরীরে একটু সাদা হয়ে
যায়। কি কাজ করতেন আপনি ওখানে?
কাজ বলতে হেল্পারই করতাম, কাজ তো জানি না কিভাবে দেখবে, ফিনিশিং এ হেল্পারই করতাম, মানে প্যাকিং করা, যে প্যাকিং করা মালটা নিয়ে স্ট্রাইক করতাম। হ্যাঁ, বডিগুলো নিয়ে ওই পাশে দিতাম, সুপারভাইজার বা কোয়ালিটি যারা আছে তারা সুতা কাটতো, হেল্পারই করা যেটা, পারফরমেন্স করা, এটাই করতাম। 1500 টাকা বেতন পাইতাম, আর দেখা যাচ্ছে ওভার টাইম পাইলাম, ওই যে মাসে 22টা নাইট করলাম সেদিনকে 1000 টাকা, 2500 টাকা পেতাম। আমার খালাকে আমি দিতাম 1500 টাকা, 1000 টাকা থাকতো, 1000 টাকা নিজের অত টুকটা খরচা থাকে, দেখা যাচ্ছে যে বাড়িতে 600 টাকার মতন, 700 টাকার মতন দিতে পারি। তো আমি কোন আমার তাগের জিনিসটাই ভালো আছে, হোটেলে কাজ করাটাই ভালো ছিল, যাই খেতাম, তারপরেও 1500 টাকা পাইতাম। এই চিন্তা চিন্তা করে 6 মাস গার্মেন্টস চাকরি করার পর আমি চলে যাই। গার্মেন্টসে যাওয়ার পরে মনে আছে আমার গার্মেন্টসের ইনচার্জ ছিলেন, ওনার বাড়িতে আবার ময়মনসিংহে ছিলেন জহির স্যার। গার্মেন্টসে যাওয়ার পর কিছুদিন পরে যখন আমি আবার হোটেলে যাই, হোটেলে কাজ করা শুরু করে দিই, তখন আমার জহির স্যার একবার ফোন দিলে যে তুই কই? আমি বলি আমি বাড়িতে আই পড়ছি, হোটেলে কাজ করি না। কয় কে, গার্মেন্টসের চাকরি ভাল লাগলো না তোর? আমি বললাম যে না, আমার গার্মেন্টসের চাকরি ভাল লাগে না, টাকা টুকা পুষে না। তাই বললো আচ্ছা ঠিক আছে, তুই কাজ করতে ওখানে থাক, পরে যদি কোনো সময় পরে, মানে উনি আমাকে হেল্প করতো এর জন্য যে ওনার কাছে আমি পরে বলেছি যে ছোট পোলা ভান হিসাবে উনি আমাকে দেখতেন, ব্যবহার আচরণটা একটু দেখতেন, আর এলাকার, হ্যাঁ, ময়মনসিং এর হিসাবে একটু হেল্প করতেন আর কি। তো আমাকে বললো ঠিক আছে, পরবর্তীতে কখনো যদি আসো তো আমার সাথে যোগাযোগ করি, পরে আর কখনো আমি গার্মেন্টসে আসি না। তারপরে যেটা হলো, ওখান থেকে মুক্তাগাছা হোটেলে থেকে আবার আসে পরিবারিতে।
আচ্ছা আচ্ছা।
আসার পরে এখন অনেকদিন দেখা যাচ্ছে যে ছয় শেষ হয়ে যাবে, ছয় শেষ হয়ে যাওয়ার পরে মনে হয় যে 2007 এর ফেব্রুয়ারি দিক দিয়ে কি করব, কাজ কি করব। তখন আমি মামা নিকুঞ্জে থাকে, আমার মামা তো আমার মামা নিকুঞ্জে থাকেন, মামার কাছে আসি, মামা বাড়ি জব করেন তেজগাঁয়ে।
আচ্ছা,
হ্যাঁ, তেজগাঁতে যে মামা জব করেন সেই কোম্পানিটার নাম হচ্ছে এলজি টেট লিমিটেড, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি ছিলেন ইন্ডিয়ান, সেই কোম্পানিতে মামা জব করেন। তো মামার ওখানে আসি বেড়াতে, যে বেড়াতে মানে এরকম একটা কাজের জন্য, মামা কোন একটা কাজটা জানে। তো মামার সাধ্য যতটুকু করেছে মামা হেল্প করছে। দেখা যাচ্ছে বর্মানিতে একটা রড সিমেন্টের দোকানে কাজের জন্য গেছিলাম, তো উনি ওই রড সিমেন্টের দোকানের মালিকের বাসা হবে নিকুঞ্জেই, ওই হিসেবে মামার সাথে পরিচিত। তো দোকান আমার নিয়ে যাওয়ার পরে দোকানদার বললো কি একটা ছোট পোলাবন, বাচ্চা পোলাবন, আমার এগুলো কি কাজ করবো। অনেক জায়গাতে আমি গেলাম, দেখা যাচ্ছে আরেকটা ফ্যাক্টরির কথা বলি, যে ফ্যাক্টরি এখন আমার নিয়ন্ত্রণে চলে, হ্যাঁ, যে রিটেড ফ্যাক্টরি গুলো, সেখানে একটা ফ্যাক্টরিতে আমি চেষ্টা করছিলাম কাজের জন্য, তারাও বলছে যে না ছোট পোলাফোন, ছোট মানুষ, হ্যাঁ, দিত না। তারপর হইল না, তারপরে কি হলো, ওই যে আমার মামা যে অফিসে জব করেন, মামার যে স্যার ছিলেন ওনার নামটা বলি মিস্টার নবীন নায়ার, ওনার দেশে বেরিয়েছে ইন্ডিয়া ক্যালকাটাতে, হ্যাঁ, উনি ওই এলজি টেট লিমিটেড এর কান্ট্রি ম্যানেজার হিসাবে ছিলেন।
জি,
মামার সাথে যেদিন অফিসে আসি তখনকার ওই কান্ট্রি ম্যানেজার নবীন স্যার আমার জিনিসটা আমার দেখে, দেখার পর আমার মামাকে বলে যে চাচা ডাকতো আমার মামাকে স্যারে, খুব মানে খুব ভালো মানুষ, কি বলবো, যে চাচা উনি ওই ছেলেটাকে বলে, মামা বলে কি বাইগনা, বলে যে কি করে, বলে যে না স্যার কিছু তো করে না, কাজের জন্য ট্রাই করতেছিলাম, কোন জায়গাতে পাচ্ছি না, স্যার আপনার কাছে ওরকম আছে কোন জায়গাতে একটু কাজে লাগানো যাবে। আমার সারাবারই বুঝেন তো যে কান্ট্রি ম্যানেজার লেভেল গুলা কিরকম, ওনারা আমাদের মতন ছেলে কোন জায়গাতে হেল্প করে বা বলে দিবে, সমস্যা না, আরেক দেশের মানুষ, আমার ভিতরটা তো জানে না,
নবীন
নায়ার। তারপরে স্যার বললো যে ঠিক আছে আমি দেখি, কথা বলার পরে আর হলো না। তখন আবার ঢাকা কিছু দিন থাকার পরে দেখা যাচ্ছে যে আমি আবার বাড়িতে যাই, ওই যে বাড়ি থেকে আসি তখনকার কিছু টাকা, তখন আমার কথাটা বলি, তখন আমার 60 টাকা হলে ঢাকায় আসা যেত মহাকালী পর্যন্ত।
আচ্ছা আচ্ছা,
আমার বাড়ি থেকে
লোকাল বাসে,
হ্যাঁ লোকাল বাসে যাইতে লাগে 8-9 ঘন্টা, হ্যাঁ, যাওয়ার সময় মামা টাকা দিয়ে দেয় এইভাবেই যাই। তো দেখা যাচ্ছে সাথে আবার ফার্স্ট টাইম আবার আসি মাঝখানে, তখন চাকরি টাকরি হলো মামার ওখানে বেড়াইতে, যে বাড়িতে এরকম তো তার জন্য মামার এখানে আসাই। আর আমার খালা কিন্তু এই টাইমে ইয়ে আছে, সাথে টাইমে বাড়াতে আছে, তো খালার বাসায় আসি, আমি গার্মেন্টস চাকরি টাকরি করি এরকম। যাওয়ার পরে যেটা হলো 7 মানুষ শেষ হয়ে যাবে
2007 শেষের দিকে,
হ্যাঁ 2007 শেষ দিক দিয়ে শেষ হয়ে যাবে এই টাইমে আসে গেলাম। তারপর আবার বাড়িতে গেলাম, গা বাড়িতে যাওয়ার পর 8 ফার্স্ট দিক দিয়ে এরকম একটা সিচুয়েশন মাথায় কাজ করলো যে না এবার আমার জামু যে একটা কিছু বের করবো না, তো ওখানে থাকবো, হ্যাঁ, যে মানুষ যেভাবে থাকে দরকার পড়লে রাস্তায় থাকবো, এরকম একটা নিয়ে আসলাম ঢাকায়। আসলাম, আসার পর আমি আবার মামার কাছে গেলাম, তো মামার কাছে যাওয়ার পরে মামা আমাকে বাসা থেকে তেজগাঁও অফিসে নিয়ে আসলেন। তেজগাঁও অফিসে নিয়ে আসার পরে ওই যে নবীন স্যারের কথা বললাম, ওনার ওখানে আরেকজন ছিলেন অপু ভাই,
জি
হ্যাঁ, অপু ভাই হয়তো বা শুনতেছেন এখন, অপু ভাই আর নবীন স্যার আছেন। তো অপু ভাইকে বললো নবীন স্যার যে অপু ওই ছেলেটাকে কোন একটা জায়গাতে দেওয়া যায় না, তো অপু ভাই বললো যে আমাদের যে রিটেড ফ্যাক্টরি আছে এগুলো তো দেওয়া যায় না, কয়েক এক জায়গাতে গিয়েছিল 25টাতে, তো ছোট নিবে না বলে, তোমার কি পরিচিত আছে? তো বললো যে না স্যার আমারও তো এরকম কিছু নাই। তো একটা গেল, এটা 7-এর কিন্তু শেষ হয়ে গেল, 8-এর কাছে কিন্তু, জানুয়ারি ফেব্রুয়ারি এরকম টাইম আর কি। আসলাম, আসার পরে হলো না, তারপরে কি হলো, যে পেপার আমাদের সময় পেপারটা আছে না, আমাদের সময় পেপার কিন্তু বিভিন্ন ধরনের অ্যাড দেয় গ্রামীণ টাওয়ারে থাকার জন্য সিকিউরিটি বা বিভিন্ন পিওন টিওন এরকম। একটু হলে তো আমি যেহেতু ওই যে ক্লাস 5ম শ্রেণীর মধ্যে পড়ছি, তা আমার রুল কিন্তু 5-এর উপরে জানে কখনো, 1-5-এর মধ্যে রাখছি সবসময়, এটা ছিল আমার একটু, আমি পড়াশোনাটা হয়তো বা একটু একটু পারতাম।
আচ্ছা,
তো দেখা যাচ্ছে যে একটু একটু পেপার প্রথম দেখতাম কি যে একটা জায়গাতে বাংলালিং এর টাওয়ারে লুক নিবে, তো পেপার একটু পড়ে দেখি। পরে অপু ভাই বলে, অপু ভাই যে লুক নিবে নাকি নাকি, তারপর অপু ভাই করলাম যে হ্যাঁ ঠিকই তো আছে। অপু ভাই জিনিসটা একটু গুরুত্ব দিল যে ঠিক আছে ফোন দিয়ে দেখি, জিনিসটা কিন্তু এখন দুঃখা হয়, এখন দুঃখা হয় এগুলা। তো ফোন দেওয়ার পরে তার সবাই বললো যে হ্যাঁ আমরা লোক নিতেছি, আমাদের এখানে 3 মাসের ট্রেনিং আর 5,000 টাকার মতন বোধহয় অ্যাডভান্স।
আচ্ছা,
এই কথা বলে ফোনে কথা হইতেছে শুনকা। এটা হলো মগবাজারের ওপাশে যে তখন আমি কিন্তু ঢাকায় কিন্তু অতটা চিনি না, মগবাজারে যে ইয়াটা রাস্তা পারাপার জওয়ার বিস্তারটা কিন্তু চারটা, চারিদিকে না বোধ নামা যায়। ওইটা পার হয়ে যাওয়ার পরে মৌচাক মার্কেট, মৌচাক মার্কেটে তিনতলা না চারতলায় ওই অফিসটা। তো উপবাসে আজ আমি ওখানে আসলাম, আসার পরে দেখলাম কি মানে নিজের কাছে কিরকম একটা অফিস এত ভিতরে কেন, ছোট মোটো একটা অফিস এয়ার দিয়ে রয়েছে বড়, হ্যাঁ পত্রিকার মতো নাম উঠছে এত ছোট অফিস এরকম বলতাম। তারপরে অপু ভাই এখান থেকে যাওয়ার পর 5,000 টাকা যখন লাগলো তখনকার জিনিসটা হলো না,
ধোকাবাজি ছিল
না, ধোকাবাজি মানে 5,000 টাকা দেওয়া সম্ভব হলো না আমার।
টাকাটা কে দিবে,
টাকাটা দিবে কে, টাকাটা কে দিবে, এরকম হলো। তারপর লাস্টে যা হলো ওই আমার নাবিন স্যার, নাবিন স্যারের ওই যে যখন অফিসে আসতাম স্যার তো আমাকে দেখতো, দেখার পরে স্যার জিনিসটা একটু ভাবলো, ভাবার পরে কি বললো যে অপু আরেকটা কথা বলিনি, ওই যে আমার মামাকে যখন বললো আমার নাবিন স্যার যে ছেলেটা কি হয় আপনার, আমার মামা যখন বললো যে আমার ভাগিনা, তখন আমার নাম জিগেছিল যে তোমার নাম কি, আমি বলছিলাম সুজাত, সে শুনছিল সাজ্জাদ। এই ওই একটু ভুলের কারণে সে আমাকে সাজ্জাদ বলেই শুরু করে দিল নাম,
সাজু সাজন সাজ্জাদ, কত পরিবর্তন,
সাজ্জাদ হয়ে গেলাম।
এই নাবিন স্যার আপনার আপনার জন্য কি করেছে সেটা আমরা শুনবো, একটা সংবাদের ছোট্ট একটি বিরতি আছে, সংবাদের পর আমরা ফিরে আসছি। মনে রাখতে হবে সুজাতের গল্পের টার্নটা কিন্তু আমরা এখন পর্যন্ত নেইনি, সুজাত তার জীবনের অনেক কষ্টের গল্প বলছে। আমরা একটা প্রবাদ ছোটবেলায় পড়েছি যে কষ্ট করলে কেষ্ট মেলে, সুজাত হচ্ছে তার প্রমাণ। আমরা শেষের দিকে সুজাতের কাছ থেকে শুনবো যে জীবনের টার্নটা আসলে কিভাবে নিয়েছিল সে, এবং সে গল্পের জন্য আপনাকে আমাদের সঙ্গে থাকতে হবে শোনার জন্য। আরো একবার মনে করে দিচ্ছি, হ্যালো 8920 হচ্ছে আপনার অনুষ্ঠান, আপনি যেটা করতে পারেন 9115668 এটা হচ্ছে আমাদের নাম্বার, 9115668 ফোন করুন, আপনার নাম বলুন, সেল নাম্বারটি স্পষ্ট করে বলুন এবং তারপর বলুন কি বলার আছে। সুজাতের মতো আগামী সপ্তাহে হয়তো আপনি আমাদের অতিথি হবেন। আর ফেসবুকে আপনি নিজেকে যোগ করতে পারেন আমাদের এই হ্যালো 8920 পেজটিতে, যেভাবে খোঁজ করতে হবে আরজে স্পেস KEBRIA, আবারও বলছি আরজে স্পেস KEBRIA, ওখানে যোগ করুন, অনুষ্ঠান সম্পর্কিত নানা রকমের মতামত এবং একই সাথে সুজাতের মতো যারা অতিথি আছেন তারাও ওই পেজটিতে থাকেন, তাদের সাথে যদি সরাসরি যোগাযোগ করতে চান, কথা বলতে চান, আপনি সেটা পারবেন। সংবাদের বিরতির পর আমরা আবারও ফিরে আসছি, এবিসির সঙ্গেই থাকুন। ঠিক তাই, হ্যালো 8920 কিবরি আপনার সঙ্গে আছে আর আপনি শুনছেন এবিসি রেডিও FM 90.2। আরো একবার আমন্ত্রণ জানাই সংবাদের পর আজকে আমাদের অতিথি হয়ে এসছেন সুজাত, যে তার জীবনের গল্প বলছে এবং সেই জীবনের ভয়ঙ্কর গল্প, এদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক টোকাই যাদেরকে আমরা বলি, এবং রফিকুল নবী অনেক সাত করে তাদের নাম রেখেছিলেন টোকাই, কিন্তু শেষ পর্যন্ত ওই টোকাইটা আসলে টোকাই থাকেনি, যাই হোক ওই সাধের জায়গাতে থাকেনি অনেকে এটাকে টোকাইদেরকে। আমি একবার জিজ্ঞেস করেছিলাম যে টোকাই বলে তোমাদেরকে কেমন লাগে, ওরা ধরে নেয় যেটা ওদেরকে গালি দেওয়া হয়। যাই হোক, সেই জায়গা থেকে একজন মানুষ কিভাবে উপরের দিকে উঠে এসছেন এবং এখন কি করছেন সেই গল্প, একেবারে জীবনের বাস্তব গল্পগুলো আজকে আপনাদের সামনে আমরা হাজির করার চেষ্টা করেছি। সুজাত তার জীবনের গল্প বলছেন। আরো একবার মনে করিয়ে দিই আমাদের অনুষ্ঠানে আপনিও যোগাযোগ করতে পারেন, আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন, সেই গল্প থেকে অনেকেই অনেক কিছু শিখতে পারে। জীবনের গল্প বলার জন্য হ্যালো 8920 হচ্ছে সবচাইতে বড় প্ল্যাটফর্ম রেডিওতে এবং বাংলাদেশে আমরা একই সাথে বলতে পারি, এখানে আপনি জীবনের যে কোনো ধরনের গল্প আপনি এখানে শেয়ার করতে পারেন আমাদের সাথে। 9115668 আবারও বলছি 9115668 এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার, 24 ঘন্টা খোলা রয়েছে নাম্বারটি, দিন রাত 24 ঘন্টা। আপনি ফোন করুন, প্রথমে আপনার নাম বলুন, তারপর আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলুন এবং বলুন আপনি কি বলতে চান, প্রয়োজনে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। এবং আজকে সুজাত যে জায়গায় বসে তার জীবনের লম্বা কাহিনী আমাদের শোনাচ্ছে, সেখানে সামনের সপ্তাহে হয়তো আপনি বসবেন। ফেসবুকে আপনি যোগ করতে পারেন নিজেকে এবং ওখানে জানাতে পারেন আপনার হ্যালো 8920 নিয়ে আপনার অভিমত, একই সাথে আজকের অতিথি নিয়ে আপনার নানা কথা, এবং একই সাথে তাদের সাথে যোগাযোগ করতে হলেও আপনি সেই পেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। পেজটি হচ্ছে আরজে স্পেস KEBRIA, আবারও বলছি আরজে স্পেস KEBRIA। সুজাত, আমরা গল্পের যেখানে ছিলাম নাভিন নায়ারের কথা আপনি বলছিলেন এবং সে পর্যায়ে আমরা থেমেছিলাম, সামনে দিকে যাই।
হ্যাঁ, ওই টাইমে যখন নাভিন স্যার আমাকে দেখলেন, জিনিসটা ভাবলেন, ভাবার পরে অপু ভাইকে বললেন যে অপু এক কাজ করো, আমাকে কিন্তু সাজ্জাদ বলে শুরু করলেন, সাজ্জাদকে আপাতত আমাদের এখানে রেখে দাও, কি হিসাবে সিকিউরিটি প্লাস চাটা আনার, হ্যাঁ মানে যে প্রহরী মানে এখানে থাকবো, সাজ্জাদ এখানে থাকবে, হয়ে গেলাম। তা আমি আর কথা হলো, আরেকটা কথা বলি, স্যারকে যখন আমি প্রথম ফার্স্ট টাইম দেখি তখনই স্যারকে আমার ভাল লাগে যায়, ভাল লাগাটা মানে এরকম যে স্যারের যে আচরণ গুলা, আর উনি ইয়াং ছিলেন, আর ওনার কথাবার্তা গুলোর ভিতরে মনে হতো যে না একটা মধু আছে। হ্যাঁ, ব্যবহার আচরণ গুলো খুব ভালো ছিল আর কি। তো আমার কথা হলো, স্যার যেটা বলছে আমাকে পুহি না, এর চেয়ে যদি কিছু একটা দেয় আমার সমস্যা নেই, আমি করবো। তো হয়ে গেলাম ওখানে এলজি টেট লিমিটেডে হয়ে গেলাম। তো মামাও জব করলেন, কিছুদিন পর মামা জব ছাড়িয়ে দিলেন।
আচ্ছা,
ওখান থেকে মামা জব ছাড়িয়ে, অসুস্থ হওয়ার কারণে জব ছাড়িয়ে দিলেন। তখন আমি এলজিতে আমি আছি। তো দেখা যাচ্ছে স্যার যখন আসলো তখনকার ভিতরে যাচ্ছে আমি আছি, যখন গেল বাহিরে তখন আমি আছি। তো একটা পর্যায়ে হলো কি, ওই যে অপু ভাই জিনিসগুলা মানে যখন পার্টি আসতেন, হ্যাঁ পার্টি আসার পরে জিনিস লাগতো, অপু ভাই এগুলো দিয়ে দিত, নোট করে ওটার ওয়েট কত, নাম্বার কি, এগুলো নোট অপু ভাই করতো, কত কেজি যাচ্ছে, কোন পার্টিকে দিচ্ছে, এগুলো অপু ভাই নিজেই করতো। হ্যাঁ, স্যারের সাজেশন দিত, অপু ভাই ওইভাবে করতো। আমি কিন্তু ওই দড়াচারা নাড়াচারা জিনিসটা এইভাবে করতাম, যে একটা প্রহরী যেরকম হয় এরকম সিস্টেম হয়ে গেলাম। তো আমার স্যালারি ধরা হলো 2,500 টাকা। যাওয়ার পরে কিছুদিন হওয়ার পরে দেখা গেল কি, যে ওই যে পুহুরির জায়গার চাটানোর জায়গাটা হচ্ছে না, এই জায়গাতে যে অপু ভাই যে নাম্বার নোট করে, ওয়েট ক্যালকুলেশন করে, কত কেজি যাচ্ছে পার্টিকে দিচ্ছে, যে ব্যাপারগুলা পার্টির সাথে একটা আচরণ ব্যবহার রাখা, হ্যাঁ ম্যানেজ করা, ওই জিনিসটা মানে অপু ভাইয়ের কাছ থেকে একটু একটু আমি নিলাম, শিখলাম।
আচ্ছা,
তো শিখা অবস্থা দেখা যাচ্ছে যে স্যার যখন অপু ভাইকে জিজ্ঞাসা করে যে অপু ওনার মোটর কত কেজি মাইল দিয়েছেন, অপু ভাই বলে দেয়। অপু ভাইকে বলে স্যার যে অপু আমাদের CH-140 কত ব্যাগ আছে, জিনিসগুলা অপু ভাই কাছে, যেহেতু আমি জিনিসটা দেখি, ওটা বলে যে অফিস গোডাউন এক্সাস্ট, হ্যাঁ যে গোডাউনটা আমি দেখি। তাহলে অপু ভাই কিন্তু সবকিছু বলে দেয়, কারণ অপু ভাই জিনিসটা জানে, পরে স্যারকে বলে, তো সরাসরি আমাকে স্যারও জিগায় না। তো একটা পর্যায়ে গেল যে অপু ভাই জানো, যে আমিও তো জানি। তো দেখা যাচ্ছে কি, স্যার যখন আসতেছে না, তখন আমি স্যারকে বললাম যে স্যার অত অমুক পার্টি অত কেজি মাল নিয়ে গেছে। আর অনেক সময় দেখা যাচ্ছে কি, চা খাইতে কথা বলতে বলতে আমাকে দিয়ে সাজ্জাদ ওখানে 130 কয় ব্যাগ আছেন, উনি আর একটা কথা বলেনি, উনি বাংলা বলতে পারতেন, ইংলিশটা ওনার মুখে যেরকম শুনছে আমার লাইফে এখনো কারোর মুখে শুনে, খুবই স্মার্ট বলতেন, আর হিন্দি বলতেন, হ্যাঁ বাংলা বলতেন কিন্তু বাংলা লিখতে পারতেন না, পড়তে পারতেন না।
হ্যাঁ,
বাংলাদেশ আসার কারণে কিছু একটা শিকার হয়েছে এতটুকু। তো স্যার আমাকে জিজ্ঞাসা করতো যে কত ব্যাগ আছে বলতো, তে বলতাম। একটা পর্যায়ে অপু ভাইয়ের কাছে যে ইনফরমেশন গুলো স্যার নিত, সেই ইনফরমেশন গুলো এখন স্যার আমার কাছে নিচ্ছে। অপু ভাই যে জিনিসগুলো যে নোট করা, কত কেজি যাচ্ছে, এই জিনিসগুলো অপু ভাই করতো, পর অপু ভাই ব্যাংকে ডিপোজিট করতো, চেক ড্র করতো, হ্যাঁ বা একটা ওই যে পেমেন্ট চেকটা মানে পেমেন্ট হবে জমা দেওয়া যে ব্যাপারগুলো, এগুলো অপু ভাই করতেন টোটালি সব। আর ব্যাট অফিস মেনটেন করা, হ্যাঁ ট্রেজারি কাটা, ব্যাংকে যত রিজার্ভ সব অপু ভাই করতেন, সাজেশন দিতেন স্যার। তো একটা পর্যায়ে দেখা যাচ্ছে অপু ভাই সবই কিছু করতেছে, ওই অপু ভাইয়ের কাছ থেকে কিছু কিছু জিনিস আমি শিখে যাচ্ছি গুড়ানো থাকতে থাকতেই। আর একটা কথা বলি, শুরু থেকে আমার যেটা হচ্ছে যে এখানে যখন আমি চাকরি নিলাম, যে ছাড়ের যখন অফিস আসতে তখন আমার মনে হতো যে আমার এত ভাল লাগতেছে, আমি নিজেকে মানে কিভাবে বলে যাবো, অনেক ভাল লাগতো। স্যার যখন কথা বলতেন, উনি পার্টির সাথে কথা বলতেন, অপু ভাইয়ের সাথে কথা বলতেন, যার সাথে কথা বলতেন, আমার কথা ছিল ওনার কথাগুলো আমার বুকে মানে গিলা, কিভাবে কথা বলতেছেন, মানুষের সাথে কিভাবে ফোনে কথা বলতেছেন, কিভাবে হাত মানে কথা বলার সময় হাত নাড়াচাড়া করে বুঝাচ্ছেন, হাতে আবার মুখে বুঝাচ্ছেন,
আপনি তাকে অনুসরণ করতেন।
হ্যাঁ, আমি সেই জিনিসগুলা খেয়াল করতাম, মানে আমার ভিতরটা নেওয়ার চেষ্টা করতাম।
চমৎকার।
হ্যাঁ, তো আমি কিন্তু দাঁড়ায় থাকতাম স্যারও যখন কথা বলতো পার্টির সাথে বা অপু ভাইয়ের সাথে, আমি দাঁড়ায় থাকতাম। স্যারের এই জিনিসগুলা আমার ভিতরে আমি নিতাম। তো একটা পর্যায়ে কি হলো, অপু ভাই এখন ব্যাংক ব্যাট অফিস দেখবে, ব্যাংকে আমি যাচ্ছি কখন, যখন দেখা যাচ্ছে ডিপোজিট করার জন্য, হ্যাঁ স্লিপটি সপাকে করে দিছে, সেই টাকার বান্ডিলটা দিয়ে দিছে পেঁচা এটাছে পেপার দিয়ে, সাজেদ নিয়ে যাও, তখন একটা
আত্মবিশ্বাস।
প্রথম ফার্স্ট টাইম যেটা শুরু হয়েছে 20 দিয়ে শুরু হয়েছে,
হ্যাঁ
তারপর শুরু হয়েছে 50 দিয়ে, একটু একটু করে বাড়ছে।
শেষ পর্যন্ত কত টাকা আপনি?
শেষ টাইমে যেটা হচ্ছে একসাথে আমার 32 লাখ টাকা গুলশান স্টেট ব্যাংক থেকে উঠাইয়া, আর ইয়ে আছে কিন্তু ওই যে আপনার নিকেতন, আমার স্যার নিকেতনে থাকতেন,
মানে আপনি টাকাটা তুলেছেন, তুলে আপনি?
না, তুলে মানে দুজনেই ব্যাংকে গেছি, টাকাটা তোলার পরে দুজনেই বাসায় ফিরে আসবো। তো ওই টাইমে ইমার্জেন্সি একটা ফোনের কারণে আমার স্যার গাজীপুর দিকে যেতে হয়। তো আমাকে স্যার বলে কি যে তখন দেখা যাচ্ছে যে এটা 2009 এর লাস্টে এই ঘটনাটা, যেহেতু আপনি বললেন কত টাকা, এর জন্য আমি কথাটাকে বললাম 2009 বা 10 এর শুরু এরকম টাইম। হ্যাঁ, সরি, 10 এর শেষ দিক দিয়ে হবে বা 11 এর শুরু দিয়ে হবে এরকম একটা টাইমে টাকাটা উঠাইছে। তো দুজনে নিয়ে আসবো, সিএনজি করে চলি আমরা, তখন ট্যাক্সি ভাবে চলি, কোম্পানি গাড়ি দিতেছে, সামনে না না নেওয়ার কারণ আছে, হ্যাঁ এটা আমি আমাকে বলছি অবশ্য। তো ওই টাকাটা একটা ব্যাগে ছিল, যেটা বলে যে আরঙ্গের ব্যাগ, আরঙ্গের ব্যাগে ছিল টাকাটা, উপরে ওই ইয়াদে বান্ডিলটা করা ছিল পেপার দিয়ে বলতে, তারপর আরঙ্গের ব্যাগে। তো স্যার আমার স্যার বলে সাজ্জাদ তুমি টাকাটা নিয়ে যেতে পারবা, বলে যে একটা সিএনজি যাবো। আমি কই স্যার সিএনজি লাগবে না, আমি যেরকম মানুষ না যারা এগুলা করে ওরা আমাকে ইয়াদে করবে না, যে ছেলের কাছে এগুলা কিছু না। আমার এখন মনে আছে গুলশান লেক আছে, কিন্তু লেক দিয়ে এগিয়ে দিয়া মানে হাত ব্যাগটা নাড়াচ্ছি আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি, মানে এটা কোন কি জিনিস নিয়ে যাচ্ছে, ওই জিনিসটা বুঝাতে পারছে না। তা আমি জিনিসটা নিয়ে এসে পড়লাম।
আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আমি লাজ সরম সবকিছু ভুলে আপনার প্রতি শ্রদ্ধা রেখে, আপনি যে পরিবারে বড় হয়েছেন, যত অভাবের মধ্যে আপনি বড় হয়েছেন, আপনার হাতে 32 লাখ টাকা, আপনার মনের মধ্যে কি একবারও এরকম হয়নি? আপনার পরিচয় তো ঠিকমতো তারা জানে না, আপনার বাড়ি কথা তাও জানে না, আপনি ইচ্ছে করলে টাকাটা মেরে দিতে পারতেন।
হ্যাঁ, এই জিনিসটা হলো যে আমি আমার ভিতরে থেকে আমি ছোট থেকেই বলি একটা জিনিস, আমার জিনিস যেটা হলো যে পরের কষ্ট আমার খারাপ লাগে, যখন আমি রাস্তায় বেরোই ওভারব্রিজে দেখি একজনের পা নাই, চোখ নেই, চন্দ নেই, খারাপ লাগে। যখন দেখা যাচ্ছে বাবার বয়সী মার বয়সী একটা লোকজন আমার হাতে হাত পাচ্ছে দুইটা একটা টাকার জন্য, ওই টাইমটা তখন আমি মানে কামাতে পারতাম না, তারপর কিছু দিতাম হাত পাতলে, তখন এগুলো আমার শুরু থেকে খারাপ লাগতো। আর একটা জিনিস হচ্ছে যে আমার নিজের বিবেকের কাছে আমি কখনো অন্ধ থাকবো, একটা জিনিস অন্যায় করছি তখন আমার নিজের বিবেকের কাছে আমার খারাপ লাগে, এটা কি করলাম? যখন আমি বাসে করে একটু একদিকে যাচ্ছি, দেখা যাচ্ছে যে বাসটা লেট হয়ে যাচ্ছে, আমার কাজটা শোনা হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে যে একটা কথা বলি এই যাচ্ছে না কেন, হয়তো অনেকে গাল দিয়ে ফেলায়, তখন আমি যদি কখনো গাল দিয়েও ফেলাই মানে সামহাও, হ্যাঁ টুকটাক কিছু বলে ফেলে, তারপরে নিজে আবার খারাপ লাগে, কি করলাম? এটা নিজের ভিতরে এই জিনিসগুলো আমার কাজ করে। আর যেটা হচ্ছে যে পরের জিনিস যেটা নিয়ে আশা করা, আমি আজকে হয়তো বা এই যে 10 টাকা মানুষের কাছে নেই বা 32 লাখ টাকায় নেই, এটা তো একসময় শেষ হয়ে যাবে, পরে আমি কি করব? সবচেয়ে নিজের কাছে আমার খারাপ লাগে যে আমার নিজের বিবেকের কাছে ছোট হয়ে যাবো আমি, এই জিনিসটা আমার কাজ করতো।
স্যালুট টু ইউ সুজা। আমরা আরো সামনের দিকে যাই।
তারপরে ওই যে 32 লাখ টাকা যখন নিয়ে আসলাম, তখন ওইটার ভিতরে টাকা আছে না স্যার, আমি জানি আমি নিয়ে এসেই আমার স্যার থাকতেন, এটা বোধহয় 3 নম্বর উঠছিল নিকেতনের ভিতরে, হাউস নাম্বারটা আমার স্মরণ নেই, যাই এখনো যাই তেজগাঁতে, যেহেতু আমার ওখান থেকে ২৪, যেটা হলো আমার নিজের আর একটা হলো ময়মনসিং এ। হ্যাঁ, তো ওইখানে গড়াতে যাই, তো আমি নিয়ে বৌদির কাছে দিলাম, আর আমার স্যার কিন্তু
স্যারের ওয়াইফের কাছে।
হ্যাঁ, আমি ওই আরেকটা কথা বলি, আমার স্যারের ম্যাডামকে তো ওয়াইফকে তো ম্যাডামই বলতে হয়, তো আমি ম্যাডাম বলে আমার স্যার বলে দিত যে না তুমি বৌদি বলবা,
বৌদি,
হ্যাঁ বৌদি বলবা। পরে বৌদির কাছে নিয়ে দিলাম, বৌদির একটা ছোট ছেলে ছিল বিষ্ণু, অলরেডি ওর বাসা থাকতো, ওনারা কখনো নিচে বাসে বাইরে হইতো না, কারো বাসাতে যেত না, কারণ তার আরেক জায়গায় ওনারা কিন্তু মানে ইয়া ভয় জিনিসটা ই করতেন আর কি। তারপর যেটা হলো আমি টাকা দিলাম, তা আমারও তো পাত্তাই নেই যে টাকা আছি না কিছু, এটা ব্যাপার না, টাকাটা দিতে আমারও তো এখানে নিয়ে যাবো মারে দিবো,
নিশ্চিন্ত মনে দিতে পেরেছি, এটাই বড় কথা।
হ্যাঁ, এটাই বড় কথা। তারপরে কি হলো, স্যার কিন্তু আবার ফোন দিচ্ছে, সাজ্জাদ কোথায় আছো? পরে যখন আমি বললাম স্যার আমি টাকা দিয়ে পড়ছি, আর ওকে ফাইন এই কথা, আর শুরু থেকেই কথা বলি, এটা কিন্তু আমি যে টাকা কথা বলে এর জন্য বললাম, হ্যাঁ এই জিনিসটা একটু পিছিয়ে নিয়ে পড়লাম, আর একটু আগে সামনে যাচ্ছি আমি, যেটা হলো ওই যে স্যার যখন আমাকে ফার্স্ট টাইম জব দিলেন, দেওয়ার পর যখন উপহারের কিছু কিছু অংশ আমি নিজে নিয়ে নিলাম, তখন থেকে স্যার একটা জিনিস আমার ভিতরে যেটা দেখলো যে আমি পারতেছি, আমাকে একটু বুঝাই দিলে আমি পারতেছি। স্যার অনেক কথা ইংলিশে বলতেন যেগুলো আমি বুঝাতে পারতাম না, সেটা উপবাইকে বুঝাই দিতে, ওই জিনিসটাই বলো বুঝে বলো, উপবাই বলতে ওই জিনিসটা আমি বুঝতাম এরকম।
আচ্ছা আচ্ছা।
তো এক পর্যায়ে দেখা যাচ্ছে যে এখন কোন পার্টি যদি স্যারকে ফোন করে বলে যে আমার এত কেজি মাল লাগবে, এত ব্যাগ লাগবে, এই সাইজ লাগবে, এখন স্যার উপবাই আছে, উপবাইকে না ফোন দিয়ে আমাকে ফোন দেয়, ফোন দিয়ে আমাকে সব বলে দেয় এত এত রেডি করো, এরকম 2-3 দিন পরে দেখা যায় যে আমি পারতেছি। এরপরে যা হলো 6 মাস জব করার পরে ওইটা হলো যে স্যার যত জায়গা যায় আমি স্যারের বডিগার্ড হয়ে গেলাম, ভালো ডেস দিল, হ্যাঁ, ভালো ড্রেস দিল, জামা কাপড় পরে নিল, স্যার যে ব্যাংকে যাচ্ছে আমি সেই ব্যাংকে যাচ্ছি, স্যার যে পার্টির কাছে যাচ্ছে আমিও সেই পার্টির কাছে যাচ্ছি, স্যার বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি কার্ড যাচ্ছে আমিও সেখানে যাচ্ছি, যে কোনো জায়গায় যাচ্ছে স্যার সাথে আমি যাচ্ছি।
চমৎকার,
স্যার আমাকে নিয়ে গেল, নিয়ে যে আমার, আর যেটা বলি যে স্যার নিয়ে যে যখন আমি ছিনজে বলছিলাম তখন বলতো যে সাজ্জাদ এটা নাবিসকো, এটা মগবাজার, এটা মালিবাগ, এটা স্টেট ব্যাংক, এটা এই ব্যাংক, এরকম ভাবে বুঝিয়ে বুঝিয়ে দিত। তো এরকম হলো, তো এই জিনিসগুলো আমি উনি বোঝার ছাড়া আমি পাচ্ছি, এরকম করে দিন চললো। চলার অবস্থা হলো কি যে এক পর্যায়ে যে পার্টি যদি স্যারকে ইনফর্ম করে যে আমার এত কিছু লাগবে, তখন স্যার আমাকে ইনফর্ম করে বলে সাজ্জাদ এই লাগবে। আর যখন একটা কথা বলি, উনার যা আচরণের ব্যাপারটা, উনি সাজ্জাদ বলতেন ঠিকই, উনাকে আমি স্যারও বলি, আর আমি যেটা বলবো উনি ছিলেন আমার স্যার, সেটা হচ্ছে অফিস হিসেবে যতটুকু কর্তব্য আমার কাছে নিতেন, আর ছিলেন আমার ভাই, মানে বড় ভাই হিসেবে আমাকে যতটুকু শাসন করতেন, আর ফ্রেন্ড হিসাবে ছিলেন, যতটুকু শেয়ার করা যায় সব ব্যাপারটা শেয়ার করতেন। হ্যাঁ, মানে পৃথিবীতে যদি ফেরেস্তা বলি আমি, একটা লোককে বলবো আমার বাবা মার চাইতে যদি কখনো যদি বেচারার জন্য বা আমার স্যারের জন্য আমার একটা চোখ অন্ধ করে দিতে পারি, আমি সব ন্যাশনালের মাধ্যমে বললাম, যদি কখনো শুনি আমি নিজ ইচ্ছায় বলে দিব যে আমার চোখটা আমি স্যারকে দিয়ে দিব। এত কিছু আমি ওনার কাছ থেকেই পাইছি। তারপরে দেখা যাচ্ছে একটা পর্যায়ে যে আমি স্যারের মতন হয়ে গেলাম, যখন আমি একটা ফ্যাক্টরিতে যাই তখন ওই ফ্যাক্টরির যে ওয়ার্কার আছে সবাই আছে, তখন দেখা যে নাবিন স্যারের সাথে, তারা তো ওনাকে অনেক ভাবে, নাবিন স্যারের সাথে আসছে সাজ্জাদ। তো একটা পর্যায়ে যে দেখা হচ্ছে কি যে কোন এক ফ্যাক্টরিতে পাঠা দিয়েছে আমাকে, মানে ফ্যাক্টরিটা ভিজিট করার জন্য, দেখার জন্য
আমার,
হ্যাঁ কি অবস্থা, আমাদের মাল ছাড়া অন্য কোন মানে জিনিস ইউজ হচ্ছে কিনা বাইরের, এই জিনিসটা চেক করার জন্য পাঠিয়ে দিতেন মাঝে মধ্যে, আমি একটা সিএনজি নিয়ে চলে যেতাম, এরকম করতাম। তো ওই টাইম অনেকে বলতো কি যে এলজির ছোট স্যার আইছে, হ্যাঁ এলজির ছোট স্যার আইছে, আমার স্যালারিটা কিন্তু দিতে পারে বাড়িয়ে দিছে, 3500 হয়ে গেছে 2500 থেকে, হ্যাঁ এনতে বাড়িয়ে দিছে। তো এরকম হয়ে গেল। তো হয়ে যাওয়ার পর একটা অবস্থা যে টোটালি এখন আমাকে ব্যাংকে ডিপোজিট করতে পাঠাচ্ছে, ড্র চেক ড্র করতে পাঠাচ্ছে, সব ব্যাপারটাই স্যার আমাকে ওইভাবে দিচ্ছে, মানে আমার একটা আইডিয়া সন্দেহের ভিতর আমাকে স্যার রাখলেন না, যে একটা সন্দেহ রাখলেন না। আর একটা কথা বলি, যদি কখনো স্যার কাঁচা বাজারে যেতেন, উনি কাঁচা বাজার করতেন গুলশানে মহাকালীতে, আমাকে ফোন করতেন সাজ্জাদ আসো বাজার যাবো, একটা রিস্কা করে আমি ফোনে কথা বলতেছি একটা মেয়ের সাথে, সেটা আমি স্যারকে বলছি, ছাড়বে কলেজ লাইফে যেটা হলো যে প্রেম যদি করতেন সেটাও বলছেন, হ্যাঁ কিভাবে সে এই জবে আসলেন সেবার সেটাও বলছেন, মানে টোটালি ফ্রি একদম, হ্যাঁ ফ্রেন্ডদের মতন, মানে যেটা বলবো যে কি বলবো যে সেই স্মোকিং করতেন, একদিনকে তো ফার্স্ট টাইম করতে করো তুমি স্মোকিং করো, ঠিক আছে করতে পারো ফার্স্ট টাইম, মানে নর্মালি আমি তো করলেও তার সামনে কখনো সম্ভব না, মানে সে ফ্রেন্ডলি হিসাবে এভাবে ধরছে জিনিসটা, হয়তো অন্য কে শুনতো যে এটা তার সাথে ব্যাপার, কিন্তু জিনিসটা উনি কিন্তু খুব সহজ ভাবে নিছেন।
যাক, আমি এই ফাঁকে শ্রোতাদেরকে বলে নেই স্মোকিং আপনারা করবেন না, কারণ স্মোকিং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আচ্ছা তো যান সামনের দিকে,
আমার স্যার করতেন আর কি, তারপরে এরকম হওয়ার পরে স্যার মানে টোটালি ব্যাপারে শেয়ার করতেছে, আমি কাঁচা বাজার গেছি ওনার সাথে, বাজার টাজার করছি, দেখছি যে উনি হয়তো বা 2 কেজি মাংস কিনছেন, উনি আবার খাসি ছাড়া কিনতেন না, মুরগি বা খাসি, হিন্দু লোক ছিলেন কিন্তু আমার স্যারও, হ্যাঁ। তো ওখান থেকে দেখা 2 কেজি নেওয়ার পর আরো বলতেছে আরো 1/2 কেজি দিয়ে দেন। তো ও আর কাছে যে আমি অনেকে দাদা বলি, ভাই উচ্চারণটা আমি কম বলি, এই দাদার উচ্চারণটা হলো যে স্যারের কাছ থেকে, স্যার কাউকে ভাই বলতেন না, ছোট বড় ছোটকে দাদা বলতেন, বড়কে স্যার বলতেন, যারা ওনার জুনিয়র তাকে স্যার বলেই সম্বোধন করতেন, এই দাদার উচ্চারণটা আমি ওনার কাছ থেকে নেই। হ্যাঁ সবাইকে দাদার কারণ হলো এটা আমি ওই স্যারের কাছ থেকে শিখি। তারপরে বলতো দাদা 2 কেজি দিচ্ছেন আর 1/2 কেজি দিন, তো 1/2 কিলো দেন, কিলো বলতো, ওই 1/2 কিলো ছিল আমার জন্য সাজ্জাদ তুমি এটা নিয়ে, ও আমি কথা বলি, যখন আমি জব পাই তখন কিন্তু ওইখানে আমার একটা মানে হিটার, হিটারের মতো রান্না করি নিজে,
ওখানে নিজে নিজে রান্না করি,
হ্যাঁ নিজে রান্না করে খাই। তখন যেটা হলো যে স্যার যখন আমাকে যে 1/2 কেজি দিতেন বা একটা মুরগি কিনে ওখান থেকে আমার জন্য কয়েক পিস দিয়ে দিতেন, ওটা আমি পেতাম। এছাড়া আমি কখনো নিজ ইচ্ছায় 2008 থেকে 11 জুনে অফ হয়ে যায় ফ্যাক্টরিটা, এতদিন বন্ধ, আমি চাকরি করি স্যারের সাথে, চাকরি করা অবস্থায় আমি কখনো মনে হয় না যে 1 কেজি গরু মাংস নিয়ে আসছি, হয়তো মুরগি টুকি নিয়ে আসছিলাম, 1 কেজি গরু মাংস কখন নিয়ে আসছি,
সব স্যারই কিনে দিতেন,
হ্যাঁ না স্যার না, স্যার মাঝে মধ্যে এইভাবে যখন বাজার দিতাম তখন কিনে দিতেন, আর টোটালি আমি বাজার করে নিতাম, স্যালারি পেতাম। তেমনি কথা বলি 50 গ্রাম যদি শুকটি মাছ কিনতাম সেখান থেকে আমি 25 গ্রাম রান্না করে 2 বেলা খেতাম, কারণ আমার স্যালারি তো তখন 2500 টাকা, তো 3500 টাকা আছে, আমি যদি ওখান থেকে 2000 টাকা এখন না করতে পারি তাহলে আমার খারাপ হয়ে যাবে, করতে হবে, মানে জিনিসটা বুঝতেছি। তাই করতে করতে 2000 টাকার মতন আমি রাখি। আর একটা জিনিস হলো যে ওই যে আমাকে স্যার ব্যাংকে পাঠাচ্ছেন, এনেশনে পাঠাচ্ছেন, তখন বলি এক পর্যায়ে যা যে সারাদিন আমি মতি জেলার গুলশানে ব্যাংকে দিন কাটা দিন শেষ হয়ে যেত।
আচ্ছা,
উপবায়ে থাকতো আমিও থাকতাম, উপবায় আগে ব্যাংকে গেছে পিছনে আমার একটা কিছু নিয়ে যেতে হচ্ছে, বা কোনোদিন উপবায়ের ছুটিতে আছে তখন আমি ব্যাংকে যাচ্ছি। সব ব্যাপারটাই ব্যাংকের সাথে, যে ব্যাংকের লোকজন স্যারের সাথে ইয়া ছিল, ওনার সার্কেলে ফোন করে বলে দিতেন যে আমার ছেলেটা আমি পাঠাচ্ছি, ওইভাবে আমি খালি জিনিসগুলো নিয়ে যেতাম আর সব ওনারে প্রসেস করে দিতাম। কিছু যদি মানে শেষ করে দেওয়ার মতন থাকতো আমি ওই জিনিসটা ওয়েট করতাম, ওয়েট করে নিয়ে আসতাম। তো একটা অবস্থা দেখা যাচ্ছে যে আমি ওই যে আমার ফুহুরি হিসাবে যে নিয়োগ দেওয়া হলো ওই জায়গাটা আর আমি নাই, তখন আরেকজন নিলেও আমি আবার প্রমোশনে গেলাম। দেখা যাচ্ছে কি যে কোনো মানে পদবি নেই, টোটালি সব উপবায়ের সাথে, মানে ব্যাংকে ট্যাংকে একটু বেশি থাকি আমি।
যাই হোক, পরিবেশটা আগের চেয়ে অনেক অনেক ফ্লেক্সিবল হয়ে গেছে।
যখন প্রথম যে ডেট ছিল সেই ডেন্স গুলো চেঞ্জ করে দিল, উনি 3200 টাকা দিয়ে আমার একজন জুতা ছিলেন সেটাও আমাকে দিয়ে দিলেন,
ওনার নিজের জুতা,
নিজের জুতাটা দিয়ে দিলেন, মানে একদম নিউই ছিলেন। হ্যাঁ, সেটাও আমাকে ব্যবহার করার জন্য ঠিক আছে তুমি পারাও, ওইটাও পারালাম। পর আমার ড্রেসটা একটু চেঞ্জ হয়ে গেল, মানে ওই যে বললাম না যে ফ্যাক্টরি যখন আমি কোন একটা পার্টি ফ্যাক্টরি তখন বলছিল যে ছোট ছাড়াইছে এরকম বললো। পরিবেশটা সবটাই মানলো। তাই পড়ানোর একটা অবস্থা দেখা যাচ্ছে কি যে 2010-এর দিক দিয়ে মাঝামাঝি সময়ে কোম্পানিটার মানে সেলটা কম হওয়ার কারণে হেড অফিস, আমাদের হেড অফিস ছিল ইয়াতে কেরালাতেই, তো ওখান থেকে একটা ইয়ে আসে, প্রথম অবস্থা দেখে হেড অফিস, তারপরে হেড অফিসের পরে দেখে কলকাতা অফিস আছে, ওখান থেকে বাংলাদেশ ট্যাকেল দেয়। হ্যাঁ, তো ওখান থেকে নিউজ আসলো যে বাংলাদেশের যে সেল হচ্ছে আমাদের সম্ভব হচ্ছে না এত টাকা ইনভেস্ট করে, যে বিজনেস চলবে ঠিকভাবে ব্রাঞ্চ রাখা সম্ভব হচ্ছে না, ব্রাঞ্চ উঠে গেল। বিজনেস তুলল কিভাবে, যে যারা যারা পার্টি আছে তারা সরাসরি এলচি খুলে মাল নিয়ে আসবা ইন্ডিয়া থেকে। হ্যাঁ, আমাদের প্রোডাক্ট থাকবে, ট্রেড থাকবে, কিন্তু আমরা ব্রাঞ্চ রাখবো,
ব্রাঞ্চ রাখবো না। আচ্ছা,
ব্রাঞ্চ উঠে নিবে 2010-এর কথা। হ্যাঁ, তো ধরুন 10-এর দিক দিয়ে এরকম একটা নিউজ আসলো, না 9-এর মাঝামাঝি আসলো, 9-10-এর শেষ দিয়ে উঠে নিয়ে যাবে এরকম একটা চিন্তা। তখন মাথার ভিতরে কাজ করলো যে স্যার তো আমার সব জিনিসই জানে, আর কথা বলি যেটা হলো স্যারের বেডের একসাথে আমি শুয়ে থাকতাম, আমি না উপবায় ছিল উনিও থাকতেন। উনি মানুষকে, উনি একদিন যে আমার স্যারের সামনে পড়ছে সে বলতে পারবে যে উনি কি মানুষ, শুধু আমি ছাড়া অন্য আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা আমার সার্কেল, কিন্তু আশেপাশে যে লোকজন আছে এখনো তাকে জিগায় কোথায় আছে এখন, কেমন আছে, লোকটা কোথায়, সবাই তার কথা
ভালো,
খুব ভালো ছিলেন। হ্যাঁ, তখন দেখা যাচ্ছে ট্রেনের শেষ দিক দিয়ে আমি যে কি করব এখন, আমি কি করব এরকম যে ফ্যাক্টরি অফ হয়ে যাচ্ছে, কিন্তু কোম্পানি কিন্তু ব্যাংক উঠাই নিচ্ছে। তো এখানের মধ্যে যেটা হলো 9-এর লাস্ট দিয়ে কক্সবাজার থেকে একটা ফ্র্যাঞ্চাইজি আমাদের হয়
নতুন,
হ্যাঁ একটা ডিলার হয়, তারা হলেন চার ভাই বিদেশে থাকেন, বিদেশে তাদের বিজনেস আছে চার ভাইয়ের। হ্যাঁ, তারা বাংলাদেশে কিছু একটা টাকা ইনভেস্ট করে তাদের একটা ভাই আছে ওই ভাইটাকে বসাবে, এই ধরনের চিন্তা নিয়ে আমাদের কাছে প্রথম যাই ইন্ডিয়া থেকে খবর পেয়ে আমাদের বাংলাদেশ ব্যাংকের ঠিকানা নেয়, পরে নবীন স্যারের সাথে দেখা করে, দেখার পর উনি ওনাকে ফ্র্যাঞ্চাইজি হিসাবে মেনে নেয়, টাকা টুকা যেভাবে কি হতো সব প্রসেস ব্যাপারটা বলে, দেওয়ার পরে সে আমাদের ফ্র্যাঞ্চাইজি বা মেশিনারিটেশন সবকিছু টোটালি নিয়ে আসে। তখন এটা ব্রাঞ্চ উঠে নিবে এই ব্যাপারটা 9-এর দিক দিয়ে কিন্তু ইয়ে হচ্ছে, ডিলার হলেন, ফ্যাক্টরি বসালেন, তারপরে কিন্তু এই আলোচনাটা আসছে যে ব্রাঞ্চ রাখবো না। এটা টোটালি একটু শুনছিল, তো শোনার পর স্যার আমাদের সাথে অভিভাবক করে না, আমাদের স্যার বলছে 10-এর লাস্ট দিক দিয়ে, হ্যাঁ 9-এর দিক দিয়ে কিন্তু কক্সবাজার ডিলার হলেন।
আচ্ছা,
তো ধরার পরে কক্সবাজারের মেশিনারি সবকিছু নিয়ে আসলো, নকে হলো, তো উনি 10-এর দিক দিয়ে চালু করবেন একটাই হলো। তখন যেটা হলো যে এলজি তে যে জিনিসটা যায় ওটা হলো টি ট্রাভার, আমি এলজির লোক, এলজির টি ট্রাভার দিয়ে কিভাবে কি করা ওটা আমাদের ছাড়া কেউ জানত না, যেটা উপবাই একটু কমই জানতেন, উপবাই ব্যাংক ট্যাঙ্ক নিয়ে দৌড় পারতেন, তো উনি ট্রেডের ব্যাপারটা একটু কম দেখতেন, যেটা ছাড় বেশি জানতেন, ছাড়ের পর এলজি লোক হিসেবে বাংলাদেশে আমি বুঝতাম।
This track was downloaded from fusionbd.com.
আচ্ছা আচ্ছা,
আমি ওই আরেকটা কথা বলি, স্যার যখন ওই পার্টির যখন
এলজি মানে কি আপনি ইলেকট্রনিক গুডস,
ওদেরই একটা অংশ আমি স্যারের কাছে শুনছি,
ওদেরই ছোট্ট একটা পার্ট,
ওদেরই একটা ছোট্ট একটা পার্ট। হ্যাঁ, আমাদের এলজি ওএলজিটা তো মানে তিন অক্ষরে, আমাদের এলজিটা হচ্ছে চার অক্ষরে না পাঁচ অক্ষরে।
আচ্ছা ঠিক আছে, আমরা সামনের দিকে যাই।
যখন আমার স্যার কোন ফ্রেঞ্চাইজির মেশিনারি প্রবলেম হতো, তখন নিজে যে আমি ফ্যাক্টরি থেকে মেশিনারি ধরতো হাতে, ঠিক করে দিত, তখন আমি কিন্তু স্যারের সাথে দিতাম। ওই যে কাজটা করতেছে আমি কিন্তু চোখে দেখতাম, দেখার পরে স্যারকে বলতাম, স্যার এটা কি এটা কি বলতাম, আর জিনিসগুলো তো আমি জানি, এটা কেন লাগালে কিভাবে হয় এভাবে জিনিসগুলো স্যার কাছে জানতাম। জানার পর একটা পর্যায়ে তো আমি টুকটাক শিখতেছি। তখন যেটা হলো, কক্সবাজার যখন পুরোপুরি ফ্রেঞ্চাইজ হয়ে গেল, ফ্যাক্টরি স্টার্ট করবে ডিসেম্বর দিক দিয়া, 2010 এর ব্যাপার এটা, তখন ডিসেম্বর দিকে চালু করবো। তখন তার চার ভয়ে একটা ব্যাপার বললো কি, যে তারা জানে না কিন্তু যে ব্রাঞ্চ এন্ড দিয়ে আমরা উঠাই নিবে। তারা নবীন স্যারকে বললো কি, যে তখন স্যারকে স্যারই বলতেন ওরা চার ভাই, যে স্যার এখন আমাদের, আমরা তো চার ভাই এরকম, তিন ভাইয়ে বলতেছে যে নজিব সাহেবকে তো, নজিবকে তো আমরা এখানে রাখবো, নজিব এই ব্যাপার টোটাল জানে না, যেহেতু আপনারা আছেন, যদি আপনাদের ওখান থেকে একটা ছেলে মানে জানাশোনা যে রিটেড কোম্পানিতে চাকরি করছে, এলজি কিন্তু রিটেড কোম্পানি নিয়ন্ত্রণ করে, এলজি, হ্যাঁ এলজি থেকে ফ্রেঞ্চাইজি রিটেড কোম্পানি দিতে পারে, নিয়ন্ত্রণ করে এলজি। তো ও হিসাবে বলছে যে কোন রিটেড কোম্পানি কোন ছেলে টেলে থাকে, যদি আমার এখানে মানে বিজনেস দেখার জন্য দিতেন তাহলে আমার দাদা ভালো হতো, আমার স্যারকে অফারটা দেয়। তো টোটাল আমাদের উপভোগের কথা বলে না, আমার কথাও বলে না। তো ওই টাইমটাতে স্যার বলে ঠিক আছে আমি দেখবো। ওই যে নজিব ছিলেন তখন, নজিব আবার যখন প্রথম ফার্স্ট টাইম আসেন তখন আমাকে দেখে গেছেন, প্রথম যখন ওই আটের নয় যখন আসেন তখন উনি আমাকে দেখে এরকম বলছিলেন, ওনার কিরকম একটা বাই, ওনার ফেস আর আমার ফেস
একরকম,
এরকম দেখার পর উনি তো আমার সাথে কথা টথা বলে। তো এক পর্যায়ে যায় নজিব সাহেব সরাসরি স্যারকে বলে, স্যার আপনি সাজ্জাদকে দিয়ে দেন আমাকে। তো স্যারের মাথা তো একটা জিনিস আছে যে আমার ব্রিলিয়ান্স অফ হওয়ার চান্স আছে, উঠাই নেওয়ার চান্স আছে, এই ছেলেদেরকে একটা কিছু করতে হবে আমার, আমি যেহেতু আছি কারণ ওদের স্যার আমি, আমি কিছু না করে করে দিতে হবে। একটা পর্যায়ে যে স্যার আমাকে অফার দিলে, না সরি আরেকটা কথা বলি, যখন ব্রাঞ্চ অপ হয়ে যাবে তখন এরকম একটা অফার আসে অপুবার জন্য আমার জন্য, যদি আমরা ব্রাঞ্চ অপ করে নেওয়ার পর এলজি থেকে ছেড়ে দেবে না, এলজি নিয়ম হচ্ছে এরকম আমরা কাউকে ছাড়বো না, যদি ওরা জব করার চিন্তা ভাবনা থাকে তাহলে কলকাতা অফিসে ওদেরকে নিয়ে আসবো, ওই যে কিভাবে যাব পাসপোর্ট করবো আমরা আর যে ইয়াগুলা ওটা ওরা দেখবে, এরকম একটা অফার আসে। অপু ভাইয়ের ফ্যামিলিও রাজি হলো না ওখানে দেওয়ার জন্য, আর আমার ফ্যামিলি তো আরো না, আমার নানু তো মানে মানে শোনালে মরে যাবে এরকম একটা অবস্থা হয়ে গেল। তো ওই ব্যাপারটা আমরা মাথার থেকে ফেলে দিলাম যে কলকাতা যাব না, অপু ভাই গেল না আমি ওইটা চিন্তা করলাম না। তারপরে স্যার যেটা করলো যে ব্রাঞ্চ হয়ে যাবে তাহলে সাজ্জাদকে তো কোন একটা কিছু করতে হবে যেহেতু চাচ্ছে, ওই ফ্যাক্টরিতে আমাকে নিয়োগ দেওয়া হয়ে গেল।
আচ্ছা
ফ্যাক্টরিতে নিয়োগ দেওয়া হলে মানে যে আমার লেভেলটা কিন্তু টু পেনি আসছি। আমি স্যারকে বললাম যে স্যার ওই ব্যাট অফিসটা না হয় আমি ব্যাট, আর একটা কথা বলি, আমি কিন্তু ব্যাট অফিসও যেতাম, এখানে একটা ব্যাট অফিস আছে যেটা হচ্ছে আপনার ইয়াতে বনানীতে ডিউএস, এখানে যেতাম, ওখান ইন্সপেক্টর ছিলেন সুভাষ দা, খুব পরিচিত লোক ছিলেন, ট্রেজারি কাটতাম বাংলাদেশ ব্যাংকে, জিনিসগুলো কিন্তু বুঝাই দিতেন আর ইয়াগুলা কিন্তু এখান থেকে বুঝে বুঝে দিতেন, ওইভাবেই আমি করতাম। তো একটা প্রশ্ন আমি বলছিলাম, আমি কিন্তু ইংলিশ অনেক দুর্বল, কারণ পড়াশোনার ব্যাপারটা তো আমি বলিনি, ক্লাস ফাইভ পর্যন্ত পড়তাম অত কিছু। আমি বললাম যে স্যার কাস্টমার মেনটেন করা, কাস্টমারকে কিভাবে বোঝানো, হ্যাঁ ফ্যাক্টরি নিয়ন্ত্রণ করা, ওয়ার্কার নিয়ন্ত্রণ করা, বাট আমি সব পারবো, কিন্তু ওই যে ইংলিশে যে কোনো একটা ডকুমেন্ট আসবে, একটা ডকুমেন্ট পাঠাবো, সেটা কিন্তু পারবো না। তখন আমার স্যার আমাকে বললো কি, সাজ্জাদ ওরা এত কিছু করবে না, যেটা আমার আমরা মাল্টিন্যাশনাল কোম্পানি, আমাদের এখানে বাংলায় কিছু চলে না, এরকম একটা কথা বললো যে ওরা ওদের ওখানে বাংলা চলবে, তুমি বাংলা তো করতে পারবা, আর এলজিতে যখন আমি থাকি সব জায়গাতে ইংলিশ তারা লেখে, আমার যে ব্যাপারগুলো লেখা লেখি কলমে সেটা কিন্তু আমি বাংলায় লেখি। তা আমাকে স্যার বললো তুমি তো বাংলা লিখতে পারো। তারা কি করলো যে কাটে কলমে না, হ্যাঁ কোনো আইডি কার্ড দিয়ে না, এমনি মুখে ফ্যাক্টরি ম্যানেজার হিসাবে আমাকে কক্সবাজার নিয়োগ দিয়ে দিল, ফ্যাক্টরি ম্যানেজার হিসাবে আসলো। তারা চারজন ঢাকায় আসলো, আসার পরে চারজন নিয়ে বসলো, সাজ্জাদের স্যালারি কত, সুযোগ সুবিধা কি, সব ব্যাপার নিয়ে আলোচনা হলো। তখন আমার স্যালারি হয়ে গেল আপনার 13,400 টাকা,
কত থেকে 4,000 গেল?
এটা হলো আপনার ওই
এর আগে কত পেতেন?
এর আগে ওই যে 2500 পেলাম, পরে 3500 পেলাম, তারপরে ওই যে লাস্ট দিক দিয়ে আমি 500 বাড়ায় নিছিলাম
4,400
চলে গেলাম। ফিক্সমেন্ট হিসেবে নিয়োগ পেয়ে গেলাম কক্সবাজার, কক্স রাবার ইন্ডাস্ট্রিজ কোম্পানির নামটা। তো ওখানে যাওয়ার পরে আমি
কত সালে,
এটা হলো 11,
ওকে
এটা 11 ঘটনা। তো যাওয়ার পরে এটা বুধ আমি এপ্রিল 9 তারিখ দিক দিয়ে ফ্যাক্টরিতে জয়েন করি। তো যাওয়ার পরে যেটা হলো ওখানে আমি যাই, যাওয়ার পরে মানে অন্য একটা পরিবেশ যেটা হলো।
এখনো কি আপনি ওখানেই আছেন?
না,
এর মাঝখানে আরো চেঞ্জ আছে।
হ্যাঁ, আরো চেঞ্জ আছে। তখন আমি কক্সবাজারে যাই, আমি শর্ট করে আসতেছি। তো যাওয়ার পরে একটা অন্য পরিবেশ, যেরকম আমরা সিদ্ধ চলে ভাত খাই, ওখানে আতপ চলে ভাত খাই। হ্যাঁ, আমরা তরকারিটা কত সুন্দর করে রান্না করি, জুল টুল কম থাকে, ওদের ওখানে ভাতের তরকারি তরকারি রান্না করে। প্লেটে যখন খাবার দেয় হোটেলে খাচ্ছি কয়দিন, তখন দেখলাম যে প্লেট ভর্তি থাকে ঝোল, আর ওইটার মাঝখানে থাকে একটা মাছের টুকরো বা একটা তরকারি টুকরো, আর কিছু না। আর প্রথম কয়েকদিন যাই তো খাওয়া দাওয়া করলাম মালিকের বাড়িতে, খুব মানে যত্ন রাখলো। তারপর যখন একটু সার্জিক্যাল নিউমোনিয়া অবস্থা, এভাবে আমি 2.5 মাসের মতন থাকি, যেখানে মানিয়ে নিতে পারতেছিলাম, পানি খেয়ে মজা পেলাম না, বিদ্যুতে খুবই সমস্যা, যেরকম জন্মটা কিন্তু এই করে, কিন্তু এই যে লেভেলটাতে যে অভ্যাস হয়ে গেছে, ঠাই হয়েছে, এই জিনিসটা কিন্তু ওখানে যে ছাড়তে পারতেছি না। হ্যাঁ, কষ্ট হচ্ছে, তখন কিন্তু আর ওই জিনিসটা মেনে নিতে পারলাম না, এরকম লাগতেছে। আর ওই যে আমি কক্সবাজার গেছি, সার্কিট কিন্তু রাখাই আছেন, আমার মনে হয় না স্যার ডাকাই আছেন, সব সময় কথা হচ্ছে, কোন প্রবলেম পড়তেছে ফোনে, সবসময় যোগাযোগ হচ্ছে। দেখা যাচ্ছে প্রতিদিন যে 20-25 বার আমি ফোনই উঠতেছি, স্যার খাইতেছেন, আমি খাইতেছি, এরকম থেকে গেল। যাওয়ার পরে 3.5 মাস থাকি, না 3.5 মাসে থাকার আগে যখন 15 দিন যায়, তখন আমার মনটা নষ্ট হয়ে যায়, এই যেগুলোর কারণে খাওয়া দাওয়া মিলাতে পারতেছি না, স্যারকে মিস করতেছি, মানে নতুন একটা জিনিস, আর যুগ টুক আছে, বড় বড় যুগ টুক আছে, আমরা শুকনা তো আঠে, আর কিছু কিছু জিনিস দেখলাম যেগুলা ওই গাছে হাটে যেগুলো রক্ত টানে, ওটা আমি কখনো দেখিনি,
রক্ত চোষা,
হ্যাঁ ওটা আমি এর আগে কখনো দেখিনি, ওখানে দেখলাম। তো সমুদ্র পাড়ে গেলে মনটা আবার ভালো হয়ে যায়, সমুদ্র পাড়ে গেছি তো, তো ওখানে গেলে দেখলাম কক্সবাজার শহরটা এত বড় না, খুবই ছোট আমার কাছে লাগে।
তারপরে কি করলেন?
পরে ফ্যাক্টরিতে মনটা নষ্ট হয়ে গেল যে ফ্যাক্টরিতে আমি থাকবো না, স্যারকে বললাম স্যার আমার তো ভালো লাগে না, থাকবো না। তো স্যার আমাকে সাপোর্ট করলেন, যে সাজ্জাদ চিন্তা করো, ফার্স্ট টাইম যখন ইন্ডিয়ার কথা বললাম, কলকাতার কথা বললাম, যাবে না ফ্যামিলি ছেড়ে, দুজনে কথা বললাম, একটা জিনিস চিন্তা করো, জীবনে যদি ডেভেলপমেন্ট হতে হয় তাহলে ফ্যামিলি চিন্তা থাকবে, কিন্তু তোমার নিজের চিন্তাটি একটু আগে, তোমার সামনেকে আগায় নিতে হবে, সেখানে তোমার সামনেকে তুমি নিজেকে আগায় নিতে পারো, তোমার ফ্যামিলি তোমার কাছ থেকে সাপোর্ট পাবে বা সব দিক দিয়ে তোমার হেল্প পাবে, আর তুমি যদি নিজে কিছু না করতে পারো, তোমার ফ্যামিলি কিন্তু কিছু পাবে না।
জি,
এই ধরনের একটা কথা বললেন, তো বুঝেছি যে ঠিক আছে বাবা। ও আরেকটা কথা বলে, উনি ফোন দিলেই কিন্তু আমাকে সাজ্জাদ আরেকটা কথা বলতে, বাবা কি করো, এরকম বলে বলতেন। তো বলতো কি যে বাবা থাকো তুমি ওখানে, একটা জিনিস চিন্তা করো, তোমার স্যালারি দিতাম আমি কত, তোমার স্যালারি আমি কত দিতাম,
চার হাজার টাকা
স্যালারি কোম্পানি রুলস দেখাতো, কিন্তু আরো কিছু টাকা উনি আমাকে অনুভাবে দিতেন, হ্যাঁ আমার হেল্পের জন্য। তারপরে বলতো যে এখন তোমার স্যালারি কত চিন্তা করো, এরকম বলতো। বলার পরে আমি তারপরে রিকোয়েস্ট করলাম স্যারকে, তারপরে যেটা আমাকে বললো যে আমি স্যারকে বললাম যে স্যার ঠিক আছে, আপনি থাকা অবস্থায় আমি ঢাকা এসে পড়বো, যেহেতু আপনি বেঞ্চ নিয়ে যাবেন, টোটালি হয়ে যাচ্ছে যে জুনের দিক দিয়ে হয়ে যাচ্ছে আপনার ডেট হয়ে যাচ্ছে, এরপর আর বেঞ্চ থাকতেছেন, সবকিছু ক্লোজ করে দিতেছেন। এরপরে যেটা হলো, আমি কিছু 2.5-3 মাসের মতন থাকলাম, থেকে আমার চিন্তা ছিল যে নতুন তাদের এখানে, তারা আমার উপর একটা, এটা আমার চিন্তা, আমার উপর একটা আস্থা রেখে কিন্তু আমাকে নিয়ে আসছে, এভাবে যদি আমার ইচ্ছার জায়গা, তাহলে তারা কিন্তু জিনিসটা একটু হলে কষ্ট পাবে বা আশাটা তাদের ভঙ্গ হবে। তা আমি করলাম কি যে না স্যার, এক কাজ করবো, আমি ওদের মার্কেটটা ভালো করে ধরে টোটালি জিনিসগুলা একটু সুন্দর করে রেখে তারপর আমি ওদেরকে বলে যাবো। 2.5-3 মাস পরে তাই করলাম, ঢাকাতে চলে আসলাম। তখন ওদের প্রোডাকশন যখন আমি যাই তখন ছিল 40, আর আমি ওই 2.5-3 মাসে ওদের প্রোডাকশন নিয়ে আসি 160-এ, 40-160 নিয়ে আসি। এটা আমি 2.5-3 মাসে করে আসি। তো আমি ওদের চারজনকেই বলে টলে চলে আসি ঢাকায়। ঢাকা আসার পর যেটা, স্যার এখন কি করবো, কলকাতা তো যাবই না, এখন একটা কিছু করতে হবে আপনার স্যার, আর নয়তো আমি কি করবো, এরকম কথা বলার পরে স্যার ঠিক আছে আমি দেখতেছি বাপ, তোমার এত চিন্তা করতাম, এই কথা বলতে বলতে জুনে 1 তারিখে চলে যাবে, এটার আগেই ঘটনা। তে আমার মনে আছে মতিঝিল থেকে, হ্যাঁ মতিঝিল তে বাংলা মোটর হয়ে আসতেছিলাম। তে এই বাংলা মোটরে থাকতে প্রাইভেট কারে থাকা অবস্থায় স্যার নিটল নিলয় গ্রুপে ডিজিএম ছিলেন, আর নিটল নিলয় গ্রুপের যে এমডি আছেন চেয়ারম্যান, ওনার মানে কান্ট্রি ম্যানেজার তো বড় বড় লোকেদের সাথে ওনার জানা। তো ডিজিএম কে ফোন দিয়ে বললেন যে তৌফিক সাহেব আমার ছেলেটা আছে সাজ্জাদ, আমি আবার ওদের ওখানে যেতাম অনেক সময়, কারণ ওরা আমাদের ডিলার, অনেক সময় কোন একটা কারণে ওদের ওখানে যেতে হতো, আমাকে দেখছে ওরা, বলছে যে আমার সাজ্জাদ কে আপনারা কোন এক জায়গাতে প্রসেস করেন। তবে স্যার ফোনেই ওনাকে বললো কি যে ঠিক আছে সাজ্জাদকে আপনি সিডি দিয়ে ছেলেটাকে কালকে পাঠিয়ে দেন। তখন যে তারিখে যে মাস হোক 29 তারিখ থাকে, হ্যাঁ পরের দিন আমি সিভি নিয়ে যে ওটা 29 তারিখ থাকে, 29 তারিখে সিভি দিয়ে আসি। তারপরে যেটা হলো যে সিভি নিয়ে গেলাম, সিভি নিয়ে যাওয়ার পরে সিভি রেখে দিল, তার 5 দিন পরে আমাকে ওই অফিস থেকে ফোন করে বলা হলো নিটল নিলয় গ্রুপ থেকে যে আপনি জয়েন করবেন কবে।
আচ্ছা আচ্ছা,
হয়ে গেল চাকরি। তারপরে জয়েন করার
স্যালারি কি রকমই ছিল?
তখন আমার স্যালারি হলো 8,500 টাকা,
নেমে আসলো।
তো নেমে আসার পরে স্যার কিন্তু এর দিক দিয়ে ওই জুনে 1 তারিখ আসা যায়, স্যারও চলে যায়। স্যার যখন চলে যায় তখন আরেকটা কথা বলি, ওই যে ফোনে কিন্তু বাংলা মোটর থেকে, বাংলা মোটর দিক দিয়ে যাওয়ার সময় ফোনে একটা চাকরি দিয়ে দিলেন। সাহেদাবাদে গেছিলাম, জয় এন্টারপ্রাইজ একটা কোম্পানি আছে, ওই কোম্পানিতে কথা বলার একটা অবস্থা রিস্কা দিয়ে আসতেছিলাম মালিবাগে ওই যে রাজারবাগে আসবো রিস্কার উপরে, ওখানে বসে আমাকে স্যার একটা বুদ্ধি দিলেন কে যে শোনো আমরা তো বেঞ্চ নিয়ে চলে গেলাম, অনেক ফ্রেঞ্চাইজি তোমাকে ফোন দিবে, আমার নাম্বার বন্ধ তাই, অনেকে তোমার কাছে মাল চাবে, সবাই তো আর জানে না যে আমরা ফ্রেঞ্চ ইয়ে অফ করে দিছি,
বন্ধ করে দিছি,
অনেকে এলচি খুলে আনার মতো সমর্থ নাই, তোমাকে কেউ ফোন দিতে পারে, তার জন্য আমি একটা অপশন খুলে রেখে গেলাম, তুমি বিশুদা নামে একটা লোক আছে, তার জন্য ওই যে 3-4 বছর আমি এলজিতে ছিলাম বিশুদার সাথে, আমি জানতাম বিশুদা নামে একটা লোক আছে চিটাগাংয়ে, আমি কথা বলিনি কখনো, নবীন স্যারের কাছে শুনছি যে বিশুদার নাম্বারটা দিয়ে গেলাম, যখন তোমার কাছে কেউ মাল চাবে তখন বিশুদার কাছ থেকে মালটা নিয়ে এসে তাকে পচাই দিবা, আর যখন বিশুদার কাছ থেকে মাল নিয়ে আসবে তখন তুমি আমি বলে দিয়ে যাচ্ছি টাকা লাগবে না, আর যখন তুমি পার্টিকে মাল দিবা তখন পার্টির কাছ থেকে আগে টাকা নিয়ে তুমি পার্টিকে মাল দিবা। এই একটা অপশন আমাকে রেখে দিয়ে গেলেন, এই অপশনটা দিয়ে গেলেন আর আমাকে চাকরিটা দিয়ে গেলেন। তো একটা অবস্থা দেখা যাচ্ছে কি আমি চাকরির পাশাপাশি আমাকে দুই একটা মানুষ ফোন করে আমার কাছে টের চায়, আমি ওনাকে বলি হ্যাঁ আমার কাছে আছে এলজি দিতে পারবো না, আমার টেরের যে নামটা এভার সেভ দিতে পারবো, মালয়েশিয়ান যে মালটা
আছে গুডস গুলা কি ছিল মানে কমোডিটি গুলা কি ছিল কি দিতে না,
ওইটার নামই হলো টেট ট্রাভার।
আচ্ছা, মানে কিন্তু কাজটা কি,
কাজটা হচ্ছে যে রিটেট টায়ার আছে না গাড়ির,
ও গাড়ির
টায়ারটা নতুনটা চালানোর পর যখন রিটটা ক্ষয় যায় তখন ওটা বাদ দেওয়া যায়, ওটা বাদ না দিয়ে ওটা আবার নতুন করা যায়, এটা বলে রিটেট। যখন দেখা যাচ্ছে যে অনেক দুই একজন পার্টি আমাকে ফোন করে টিট নেওয়ার জন্য, তখন আমি কি করলাম ওই এভার সেপ এনে দিতাম বিশুদার কাছ থেকে যা নিয়ে আসতাম, আমার স্যার আবার একটা কথা বলে গেছেন যে এত টাকা নিয়ে আসবা পার্টিকে এত দিবা তুমি এত রাখবা, রাখবা মানে কি এটা তোমার জন্য না, এটা তুমি রাখি আমাকে বলবা যে এত টাকা রাখছি। তো এরকম করতে করতে 3-4 জন দেওয়া দিতে একটা অবস্থা দেখা যাচ্ছে কি আমি নিজে ওই এভার সেভের স্যাম্পল নিয়ে বিভিন্ন কাস্টমারের কাছে দৌড়াচ্ছি, মার্কেটিং হয়ে গেলাম, এতে কিন্তু আমার জবও আছে 9টা থেকে 5টা, এরপরে ঢাকার ভিতরে আছে 2-3 দিন এখনো যাচ্ছি, শুক্রবার অফ ডে আছে, বন্ধ ওদের ফ্যাক্টরি তো বন্ধ নয়, রিটেল ফ্যাক্টরি বন্ধ নাই, ওদের ওখানে আমি কথাটা বলছি। একটা পর্যায়ে যেতে হতো 3-4 জনকে সেল টেল করতে করতে 2.5-3 মাসের মধ্যে দেখা যাচ্ছে যে আমি 27,000 টাকা জমা করে ফেলছি। আর একটা কথা বলি, যখন আমি বিশুদার কাছ থেকে ফার্স্ট টাইম মাল নিয়ে আসি চিটাগাং থেকে মালটা ঢাকায় আসে, বিশুদ আমাকে কখনো চেহারা দেখে না, আমি বিশুদার চেহারা দেয়নি, আমি কেমন তাও দেখে না, উনি কেমন আমি তাও
এখন পর্যন্ত
এখন না পরে দেখছি।
আচ্ছা,
যখন ফার্স্ট টাইম বিশুদার কাছ থেকে মাল নাকি 1,67,000 টাকার মাল দেয় উনি, 1,67,000 টাকার মাল, শুধু আমার নাম্বারটা জানে, আমি তার নাম্বারটা জানি, এছাড়া কিছু না, আমি বলার কারণ আমি মাল চাই মাল পাঠাই দেয়, আমি বলি কি দাদা টাকাটা আমি পরে দিব, কারণ ফ্রেঞ্চাইজি গড়ে যাওয়ার আগে টাকা আসবে, ওই টাকাটা বিশুদার কাছ থেকে আগে মাল নিব, বিশুদার কাছ থেকে নেওয়ার পর ফ্রেঞ্চাইজিকে ফোন করবো যে আপনি অ্যাকাউন্টে টাকা দেন, অ্যাকাউন্টে টাকা আসবে, অ্যাকাউন্টে টাকা নিয়ে আমি ওকে মাল পাঠিয়ে দিব আমার পার্টির কাছে, পরে বিশুদাকে টাকা দিব, এরকম। তো 1,67,000 টাকার মাল বিশুদা দিয়ে দেয়, তখন ফার্স্ট টাইম যখন মাল দেয় তখন এই হরতাল পড়ে যায়, হরতাল পরে এবং কি শুক্র শনি বন্ধ পরে এই টাকা 1,80,000 টাকা দিতে এক সপ্তাহের মতন লেট হয়ে যায়। এর মধ্যে বিশুদ্ধ আমাকে একটা ফোন দিয়ে বলে না যে সাজ্জাদ টাকা দিলে না কেন, কিছু বলে না। এক সপ্তাহ পর আমি নিজের কাছে খারাপ লাগে যে এখনো টাকা দিতে পারতেছি না। এক সপ্তাহ পর টাকাটা আমি জসিমউদ্দিন ব্যাংক এশিয়া আছে, ব্যাংক এশিয়াতে টাকাটা ডিপোজিট করে আমি জসিমউদ্দিন মরে এসে ফোন দিই, দাদা আমি দাদা বলতাম, দাদা আমি আপনার টাকাটা কিন্তু পাঠিয়ে দিয়েছি, একটু খবর নেন, টাকাটা পাইয়া যায় খবর টবর। এভাবে চলে বিশুদ্ধার কাছে মানে আমি ফ্র্যাঞ্চাইজি কে দিই,
ফ্র্যাঞ্চাইজ
হ্যাঁ ফ্র্যাঞ্চাইজি কে দেওয়ার পর কিছু একটা কমিশন বা লাভ তো থাকতেছে। এভাবে 27,000 টাকা মতন জমে যায়
আড়াই মাসে।
হ্যাঁ, জমে যাওয়ার পর আমি স্যারকে একদিন ফোন দিই, স্যারের সাথে কিন্তু কন্ট্যাক্ট হচ্ছে, তখন স্যার ইন্ডিয়াতে আছেন কিছুদিনের জন্য, তো উনি আবার পরে কানাডিয়ান জায়গা, হ্যাঁ কানাডিয়ান থাকেন। স্যার আমি বললাম স্যার টাকা জমছে এটা কি করবো, কত জমাইছে? আমি স্যার 27,000 টাকা দিছে। ক এটা তোমার কাছে রাখো, এটা কি আমি নিতে যাব, এটা তোমার জন্যই করছি, এখন তুমি করতে নিতে পারো। বিশুদ্ধার কাছে মাঝে দুজন ফ্রেঞ্চাইজি তিনজন বাড়ছে না, আরো দুজন বাড়াও, এটাই হচ্ছে তোমার ব্যবসা হয়ে যাবে, এরকম বুঝিয়ে দিল। তো একটা পর্যায়ে আমি জিনিসটা বললাম হ্যাঁ এটা তো একটা ভালো লাইন হয়ে গেল,
চমৎকার।
এই তো পরে আরো কে কে আছে রিটেড কোম্পানি আমি তো জানি, সবার ওইখানেই স্যাম্পল নিয়ে গেলাম, ওদেরকে বোঝানো ব্যাপারটা তো আমি জানি, কারণ স্যার তো সবাই মেনটেন করতেন, হ্যাঁ মেনটেন করতেন, ওনার পাশে লুকিত হচ্ছিলাম আমি, হয়তো বা স্যার 100% আমি 25% হলেও শিখছি স্যারের কাছ থেকে, আর কিছু মনে খারাপ থাকে না, স্যারের কাছে তো শিখছি আমি পারবো। তো আত্মবিশ্বাস নিয়ে মামিন সিং টাঙ্গাইল এগুলো বিভিন্ন জায়গায় আমি গেলাম, যাওয়ার পর অস্ত অস্ত দেখা যাচ্ছে যে হ্যাঁ ভালো সারা পাচ্ছি। তারপরে বিশুদ্ধার কাছে বললাম দাদা আপনি আমাকে কিন্তু কখনো ঠেকাই দেন না, তাহলে কিন্তু আমি পার্টি করতাম, কারণ আমি কিন্তু কখনো ক্যাশ নিতে পারি নাই, আমার কিছু একটা ক্যাশ ছিল সেটা কিন্তু আমি টোটালি এখন খাটাতেছি না, বা বিশুদ্ধাকে বলছি নাই। তো একটা পর দেখেছি না ভালো একটা সারা পাচ্ছি আমি, তখন যেটা হচ্ছে যে আমি যখন 1,00,000 টাকার জিনিস একজন দেবো তখন একটা বিল দিতে হবে, তখন তো আমি বিল ছাড়া পারবো না। বিশুদ্ধার বিলতে হচ্ছে 405 টাকা, কিন্তু আমি তো 405 টাকা নিবো না পার্টির কাছ থেকে, আমি তো একটু বেশি নিবো, তখন তো ওই বিশুদ্ধার বিল শু করা যাবে না। একটা পর্যায়ে হচ্ছে যে বিল প্রিন্ট আমি তৈরি করলাম,
নিজে নিজে বিল প্রিন্ট করলাম
নিজে নিজে, মানে ওই ছাপাখানা আছে না, ছাপাখানাতে সবকিছু ওইভাবে বলে ছাপাখানাতে যেটা হলো 1,800 টাকা নিয়েছিল, 10টা বই দিছিল আমাকে ফার্স্ট টাইম।
কি নামে করলেন?
এটা হলো সুজাত মোটরস, আর যদি সুজাত মোটরস,
সুজাত মোটরস,
হ্যাঁ এটা হয়ে গেল বিলে। আর টোটালি যেটা হলো একটা জায়গা থাকা দরকার, বিল বানিয়েছে একটা জায়গা থাকবে না, কখনো যদি রাস্তায় আমার সার্জেন্ট বা পুলিশ ধরে তখন তো। দুই বন্ধু মিলে তেজগাঁ থেকে একটা রুম নিলাম, রুমটা বড়, ওর একটু সাইড দিয়ে দিলাম, আমার একটু সাইড উপর রাখলাম, সামনে দুই সাইড রাখলাম, এই সাইডটা ওর, এই সাইড আমার, পিছনে হলো গোডাউন, এই পাশে হলো আমার বসার জায়গা, ওর হলো এই পাশে বসার জায়গা। মানে আমারটা সামনে অফিস, পিছনে গোডাউন, ওইটা মানে টোটালি অফিসই বলি আমি, সেটা আমার অফিস। হ্যাঁ, তো এখন আরেকটা কথা বলি যে অফিস বলি কেন, ওই যে যখন স্যার কথা বলতেন, স্যার কিভাবে কি করতেছেন, আর ওই যে দোকানে যখন কাজ করতাম তখন আমার একটু একটু শখ জাগতো যে আমি তো কোনোদিন যদি বস হইতে পারতাম, কিন্তু শখ জাগলে মনে মনে বলতাম যে আমি তো পড়াশোনা করি, এটা তো কখনো সম্ভব না, এই জিনিসটা আমার ভিতরে কাজ করতো। আরেকটা জিনিস ছিল যে আমার কিছু তো করতে হবে, পড়াশোনা করি নাই বা কিছু কাজ জানি না, কিন্তু আমার একটা লাইনে যেতে হবে, এরকম চিন্তা করতাম ওই টাইমগুলোতে আমি। তো একটা পর্যায়ে দেখা যাচ্ছে কি যখন আমি এই জিনিসটা হয়ে গেল, টোটালি একটা অফিসই বলতে পারি, একটা ফ্র্যাঞ্চাইজিকে ফোন দিয়ে বলি যে ঠিক আছে আপনার অফিসে কথা বলেন,
অফিসে আসেন।
হ্যাঁ অফিসে আসেন।
অফিসটা কোথায় আপনার?
তেজগাঁতে আছে একটা, মামিসিং আছে, দুইটা জিনিসই আমার এখন আছে।
এখন দুইটা অফিস করেছেন আপনি?
হ্যাঁ, যেটা টেটার সেটা মামিসিং এ করছি, যেটা মোটর সেটা তেজগাঁতে করছি, এক বছর যাবত হচ্ছে। তো ওদেরকে মানে আমার এখানে একটা বসার সুন্দর জায়গা যদি না করি, একজন মানুষকে ডেকে না যদি সুন্দর ভাবে ইয়ে কেনা করতে পারি, তাহলে ওরা আমার দিকে আসবে না, এরকম। তারপরে আমার এখানে যেখানে আছে তেজগাঁতে আছে আপনার দুজন ছিল, একজন অলরেডি আরেকজন নিয়ে আসছি, তিনজন আছে, আর মামিসিং আছে দুজন,
মানে পাঁচজন আপনার আন্ডারে কাজ
করছে, পাঁচজন আমার আন্ডারে করতেছে। যেটা হচ্ছে আমি বিজনেসের যে লাইন গার্ড আছে টোটালি সেটা শিখে নিয়েছি ওই ব্যক্তির কাছ থেকেই। হ্যাঁ, আর কিভাবে কি করতে হয় সেগুলো আমি টোটালি শিখেছি
এবং এগুলো আপনি করছেন। এখন আমার কিছু কোশ্চেন আছে, প্রশ্নের দিকে আমি যাই। প্রথম কথা হচ্ছে আপনি একটা জব করছেন, সেখান থেকে আপনার স্যালারি কত আসে, যদি স্যালারি ব্যাপারটা জিজ্ঞেস করা ঠিক হচ্ছে না?
হ্যাঁ, আমি আপনাকে বলি আমার স্যালারি ব্যাপারটা হচ্ছে 16,000 টাকা।
16,000 টাকা। আর আপনার ব্যবসা করে কত আসে?
ম্যাক্সিমাম যদি আমি নাও ধরতে চাই তাহলে মনে করেন যে 22 থেকে 25,
তার মানে আপনার প্রতি মাসে রোজগার প্রায় 50 কাছাকাছি।
হ্যাঁ, এরকম।
আপনার বয়স এই মুহূর্তে 22, যদি 90 হয়ে থাকে তাহলে 22 বছর। আমি এখন শ্রোতা আপনার সাথে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে এই ছেলেটার জীবন কাহিনী আপনি প্রথম থেকে শুনেছেন, যে ঘরে জন্ম নিয়েছিল, দশ পয়সাটা যে আসলে তার কাছে অনেক গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বের জায়গা থেকে সে আজকে 22 বছর বয়সে নানা পথ ঘাটের পানি খেয়ে প্রতি মাসে 50,000 টাকা রোজগার করে। এই ছেলেটার মধ্যে একটা অনেক বড় ভবিষ্যৎ আছে, ভবিষ্যৎটা হচ্ছে সে ব্যবসা করছে, তার দুটো অফিস আছে, অফিসে 5 জন লোক কাজ করে, সেখানে আমাদের নানা প্রশ্ন আছে তাকে। তবে তার আগে আপনাকে যেটা বলতে চাই, এই গল্পে আমরা কোন রথি মহারথীকে হাজির করিনি, যে রথি মহারথী আমরা শুনি অনেক সময় বিজ্ঞাপনে দেখি, অনেক সময় দেখি যে এরকম হয় যে ছোটবেলা খেতে পারেনি কিংবা ছোটবেলা কিছু করতে পারেনি এবং ভবিষ্যতে বড় হয়ে সে বিলিয়নিয়ার হয়ে গেছে, কোটিপতি হয়ে গেছে, এরকম লাখে একজন হয়, কোটিতে একজন হয়। কিন্তু সুজাত যে জায়গাটা থেকে এসছে, সুজাতের মতোই বাংলাদেশে আনাচে কানাচে অসংখ্য সুজাত লুকিয়ে আছে, সুজাতরা সুজাত হতে পারে, আমরা সেরকম একজন সুজাতকে তুলে ধরেছি। সুজাত, এই যে আপনার কোম্পানিতে 5 জন লোক কাজ করে, এই 5 জন লোক তাদের ব্যাকগ্রাউন্ড আমরা জানতে চাই, তারাও কি ঠিক আপনার মতো?
না, দেখা হচ্ছে দুজন, একজন আমার মতো, একজন হচ্ছে আমার, ওই যে আমি যখন এজিতে থাকতাম সে পাশে এক অফিসে পিয়ন হিসেবে কাজ করতেন, কিন্তু আমার ছোট হবে একটু, তে ওর ভাই হিসাবে আমি মনে করি, খুবই মানে সততা।
তাদের পড়াশোনা কত?
ওর হচ্ছে বোধহয় 8 পর্যন্ত, আর একজন যে আছে আলামিন, ও বোধহয় ইন্টারমিডিয়েট পাস করছে।
আপনার মা সাথে আপনার যোগাযোগ আছে?
হ্যাঁ, আমার আরেকটা কথা বলি, এখন আম্মু আব্বু, আমার নানার ফ্যামিলি, খালার ফ্যামিলি, মামার ফ্যামিলি, টোটালি সবাইকে হেল্পের ব্যাপারটা আমি করতেছি, আমার ফ্যামিলিতে আর কেউ নেই হেল্প।
আপনি যে ক্লাস 5 এ পড়েছেন, আপনার পাশে এখন আমি দেখি একটা প্যাড আছে, প্যাডের উপরে খুব সুন্দর একটা মোবাইল, প্যাডের সাথে আপনি কলমও রেখেছেন, তো আপনার লাইফের পুরো ব্যাপারটাই যদি আমি বলি, পুরো প্যারাডাইমটা তো একটা অনেস্টি, সৎ, আপনি একটা সৎ মানুষ, আপনার গল্প শুনে যেটা মনে হয়েছে আপনার কাছে, তো আপনার ব্যবসার ফিলোসফি মানে আদর্শের জায়গাটা কোনটা, আপনি কিভাবে ব্যবসা, মূল মন্ত্রটা কি আপনার ব্যবসার, মানে আদর্শের জায়গাটা কি, মানে আপনি সবসময় অনেস্ট থাকেন, হিসাব কিতাব কিভাবে করেন?
আমি যেটা বলি যে এখানে একটা জায়গাতে আমার প্রবলেম হয়ে যায়, সেটা হলো যে কোন এক জায়গাতে একটা ডকুমেন্ট আনছে, সেটা তো ইংলিশে হচ্ছে, কোন এক জায়গাতে দিতে হচ্ছে, মানে জায়গা বুঝে ইংলিশে দিতে হচ্ছে, সেই জায়গাটার জন্য রাখছি আজিজুলকে। আজিজুল করতেছে এখন মাস্টার্স করতেছে ময়মনসিংহ আনন্দমোহন ইউনিভার্সিটিতে।
আজিজুলকে আপনি কত টাকা স্যালারি দেন?
ওকে আমি এখন বর্তমানে 6,000 টাকা দিচ্ছি।
আচ্ছা আচ্ছা।
হ্যাঁ, আলামিন যে নামে যে ছেলে টাকা দিচ্ছে ওকে দিচ্ছে 4,500 টাকা।
আচ্ছা,
পলাশকে মানে দিতেছি 3,000 টাকা, আমি সবকিছু চালাই নিয়ে। আর ময়মনসিংহে যে কথাটা বললাম, সেই জায়গাতে আমার ছোট কাকা আছে, ছোট কাকাকে মানে আমি তো নিজে না থাকলে বলে একটু সমস্যা হয়ে যায়, নিজের একজন থাকতে হয়, ছোট কাকার প্রতি একটু আত্মবিশ্বাস আছে, ওই ছোট কাকা রাখছি, আর একজন আছে রুবেল। হ্যাঁ, রুবেল আবার ওই ডিগ্রিতে পড়তেছে।
আপনি দিনে কয় ঘন্টা পরিশ্রম করেন?
আমি যেটা বলি যে আমি জব করি 9টা থেকে 5টা।
তারপর
5টার পরে আমি বাসায় এসে পড়ি, বাসায় এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে প্রতিদিন আসতে হয় না, তেজগাঁ চলে আসি, তেজগাঁ অফিসে চলে এসে কেমনে কি করলা এই জিনিসটা জানি। আর যেটা হলো আমার বিজনেস এর ধরনটা, সেটা হলো যে মার্কেট, আমার মেল জিনিস হচ্ছে মার্কেট, ফ্র্যাঞ্চাইজি আমার যারা আছে তাদেরকে ট্যাকেল দেওয়া জিনিস হচ্ছে আমার। যখন আমার ফ্র্যাঞ্চাইজি আমাকে ফোন করে বলবে যে আমার এই জিনিসটা লাগবে, সেই জিনিসটা লাগবে, যেটাই হোক আমাকে আগে বলতে হবে, দুইটা জায়গাতেই আমাকে আগে বলতে হবে। যদি দেখা যাচ্ছে যে আমার এখন টাঙ্গাইল একটা ফ্র্যাঞ্চাইজি আমাকে বলতেছে যে আমাকে 4 ব্যাগ টেট দেন, হ্যাঁ, এই সাইজ, তখন আমি কি করবো, ও ফোনটা পাওয়ার পরে আমি তেজগাঁতে ফোন দেব, ফোন দিয়ে বলে দিব আমি আলামিনকে বা পলাশকে, যে এই নাম বলে দিব যে আনন্দ টার্গেটেড, তুমি এতকে দিয়ে পাঠাই দাও। তো কি করবে আলামিন, কি করবে ওই পলাশকে দিয়া সেটা কুরিয়ার নিয়ে যাবে, ভ্যানে করে বা রিস্কা করে যেভাবে।
আচ্ছা, প্রসেসটা না হয় আমরা জানলাম। একটা জিনিস যেটা যেটা যে আপনার কখনো মনে হয় না যে ব্যবসা করতে গিয়ে আপনার যে জায়গাগুলোতে দুর্বলতা আছে, ইংরেজি বা ওই জায়গাগুলো, এগুলো আপনার শেখা উচিত?
যেটা হচ্ছে যে আমি ওই ইংলিশের ব্যাপারটা একটু দুর্বল বললাম তো, যে কোন ডকুমেন্ট দেওয়া আসা, আবার দেখা যাচ্ছে যে অনেক যে আমার যে ফ্রেঞ্চাইজি আছে তার ভিতরে সবাই এত ইয়া না, ইংলিশ বলে কিছু দুইটা একটা জায়গাতে হয়, তাই ওই জিনিসটা ওনারা জানে, হয়তো বা আজকে এই যে আমি কথাগুলা বলতেছি অনেকেই জানবে, যারা শুনতেছে আমার অনেক লোকই শুনবে, যারা এতদিন আমাকে বলতে যে, আরেকটা কথা বলি, সাজ্জাদ বলতে আমি আমার বিজনেসে এবং আমার জবে এই দুইটা জায়গাতে পরিচিত, আর সুজাত নামে আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ড সার্কেল এরা পরিচিত। হ্যাঁ, যে সাজ্জাদকে যারা চিনে তার সবাই আজকে একটা জিনিস চিন্তা করবে, সবসময় সাজ্জাদকে, সাজ্জাদ ভাইকে বলি যে ভাই আপনি তো কেমনে এত ছোট মানুষ, এত এত কিছু করলেন, যে আজকে হয়তো আপনারা শুনতেছেন এটাকে কখনো কাকু আমি বলি নাই যে আমি এরকম ছিলাম এখন এই করতেছি, অনেকেই জানে না, অনেকে আমাকে বলে যে আপনি তো অনেক ছোট মানুষ কিভাবে কি করলেন। আরেকটা কথা বলি, যে ফ্র্যাঞ্চাইজি যখন আমি পাই তখন হয়তো বা তার অ্যাড্রেসটা পাই, অ্যাড্রেসটার পর আমি তার সাথে ফোনে কন্ট্যাক্ট করি, ফোনে কন্ট্যাক্ট করার পর দেখা যাচ্ছে তার সামনে যাই বা তাকে আমার সামনে নিয়ে আসি, এরকম হয়ে গেছে যে আমি তার সামনে গেছি, সে অবাক আমাকে দেখে।
আমিও এখন অবাক হচ্ছি আপনাকে দেখে।
হ্যাঁ, আমাকে দেখে অবাক এই জিনিসটা আমি বেশি পাইছি। যে ওই লুকরে বলছে, রনির ব্যাপারটা বলি, কামাল সাহেবের কথাটা বলি, মুজামিল সাহেবের কথা বলি, ওনারা বলতো যে তুমি আপনি করে বলে, পরে রনি আমাকে তুমি করে বলে আর কি, রনি আবার আমার সাথে বড় হবে, তে সবাই বড় হবে, আমার ফ্রেন্সিস যারা আছে, মালিক যারা, আমার বাবার বয়সী, আমার সবারই বাবার বয়সী, রনি শুধু একটু বড় ভাইয়ের মতন লাগে,
এবং সবাই সম্মানের জায়গা থেকে দেখেন। আপনার কাছে আমার একটু জানার আছে, সেটা হচ্ছে আপনার ফিউচার প্ল্যানটা কি, আপনি ভবিষ্যৎ আজ থেকে 10 বছর পরে কোথায় থাকতে চান?
আমি এরকম স্বপ্ন দেখতেছি না যে আরো বেশি আগাবো, আমার কথা হলো যে আমার বিশ্বাস আমি আগাবো। তো আমি যখন চিন্তা করতেছি এখন যে আমার এখানে 5 জন আছে, তাদেরকে মানে কিরকম যে টোটালি না হলে হচ্ছে না, যদি একদম আমার মতন লেভেলে নিয়ে আসি তাহলে আবার জিনিসটা হচ্ছে না। তা আমার কথা হলো যে এমন আমার মতন অনেক সুজাত আছে যারা এখনো পড়ে আছে। হ্যাঁ, তা আমার যেটা ভবিষ্যতে ইচ্ছা যে আমার যদি কখনো 5 জন লোক লাগে, আমার মতন সুজাত দেখে না, যদি আমার মতন সুজাত বানাই দিতে পারি যেরকম একটা ব্যক্তি আমাকে করে দিচ্ছেন, তা আমার মনে ওই জায়গাটাতে আমি মানে হ্যাপি হব। আমার আশা জীবনে এটাই।
আমাদের গল্পটা এখানেই শেষ হবে। আমরা সুজাতকে অন্তর থেকে দোয়া করতে চাই। আমি বিশ্বাস করি এবিসি আজকের রাতের অনুষ্ঠান লাখো লাখো শ্রোতা আপনারা শুনেছেন। আমরা সুজাতকে অন্তর থেকে দোয়া করতে চাই। আমরা আজকে এরকম একটা এক্সাম্পল আপনাদের সামনে হাজির করেছি যেটা আপনার দ্বারা হওয়া সম্ভব। একজন মানুষ সৎ হতেই পারেন, আগাগোড়া সৎ, এবং একজন মানুষ যদি সৎ থাকেন তাহলে উপরওয়ালা তার সঙ্গে থাকেন। সুজাতের জীবনে একজন ভদ্রলোক এসেছিলেন এবং সেই ভদ্রলোক সুজাতকে এত বেশি সাহায্য করেছেন যে আজকে সুজাতকে আমরা পেয়েছি। সুজাতের জন্য অনেক অনেক বেশি দোয়া থাকবে যে আজ থেকে 10 বছর পর এই হ্যালো 8920 অনুষ্ঠানে হয়তো সুজাত কোটিপতি হিসেবে বসবেন। আমরা সুজাতের গল্পটা আপনাকে আরো একবার মনে করিয়ে দেব। সুজাত আমাদের মধ্যে হ্যালো 8920 মধ্যে একজন রাইজিং স্টার। এই রাইজিং স্টারের জন্য আপনাদের অনেক অনেক দোয়া এবং আমাদেরও দোয়া। আমরা হ্যালো 8920 শেষ করব, তবে তার আগে আপনাকে আরো একবার মনে করিয়ে দিই, হ্যালো 8920 এবিসি রেডিওর এমন একটা অনুষ্ঠান, এটা আপনার কথা বলার প্ল্যাটফর্ম। আপনি আপনার জীবনের গল্প এখানে বলতে পারেন, কোনো বাধা ধরার নিয়ম নেই। আমরা শুধুমাত্র আপনার কাছ থেকে আনন্দের কথা শুনি না, শুধুমাত্র দুঃখের কথা শুনি না, আপনার জীবনের অভিজ্ঞতার কথা শুনি, সেটা যে কোনো বিষয় নিয়ে হতে পারে। 9115668 আমি ফোন নম্বরটি আবারও বলছি, 9115668 এটা হচ্ছে আমাদের ফোন নম্বর। আপনি ফোন করুন, আপনি আপনার নামটি বলুন, আপনার সেল নম্বরটি স্পষ্ট করে বলুন এবং বলুন আপনার কি বলার আছে। এমনও হতে পারে সুজাতের জায়গায় আগামী সপ্তাহে আপনি থাকবেন, আপনার গল্প আমরা শোনাব, এবং একই সাথে সুজাতকে নিয়ে কোনো কিছু যদি বলার থাকে, সুজাতের ব্যাপারে যদি আপনার কোন অনুভূতি থাকে এবং হ্যালো 8920 নিয়ে যদি কোনো কিছু বলার থাকে, এবং আপনি যদি চান হ্যালো 8920 সাথে সার্বক্ষণিকভাবে থাকতে, তাহলে ফেসবুকে আমাদের একটি পেজ আছে, সেই পেজে আপনি যোগ দিতে পারেন। ঠিকানাটা আমি বলে দিচ্ছি যেভাবে আপনাকে খোঁজ করতে হবে, RJ KEBRIA, আরজে কিবরিয়া, আবারও বলছি RJ KEBRIA। অনেক ভালো থাকুন, শেষ করছি আজকের অনুষ্ঠান, এবং সবসময় বলি আপনার প্রিয় স্টেশন ABC-র সাথেই থাকুন। This track was downloaded from FusionBD.com.